Mirchi, Sunday Suspense, Gaan Daan Uttejona.
सर, सर आपका मसाज। सर, सर, दरवाजा खुला है। सर, सर आपका मसाज। सर,
कहाँ गया सर?
सर,
सर क्या निकल गया?
हाँ, हाँ, सर, सर, उठिए सर, सर। हाय राम सर, 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 सर।
আমি অয়ন, অয়ন দত্ত রায়, যাতে বাঙালি আর ভাতে বিরিয়ানি। অরিজিনাল বাড়ি যারে কয় ও পারে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্র, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে গ্র্যাজুয়েশন। উচ্চতা 5.5 ফুটের চেয়ে ইঞ্চি চারেক বেশি। উত্তর ভারতের জেনারেল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে বেঁটেই বলা যায় বোধহয়। এত ভনিতার কারণ একটাই, আমার তো আর কোনো তোপসে নেই যে আমার ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেবে। আগে চাকরি করতুম সল্ট লেকের একটা আইটি কোম্পানিতে টেকনিক্যাল রাইটার হিসেবে। সেখানেই আলাপ অন্বেষার সঙ্গে। অন্বেষা সেই একই কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। আমাদের দুজনের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। আমি বাংলা মিডিয়ামের বোকা ছাত্র, আর অন্বেষা কনভেন্টে পড়া কথায় কথায় ইংরেজি ঝাড়া ছাত্রী। কিন্তু অফিসের একটা ঘটনা আমাদের দুজনকে এমন পরিস্থিতিতে ফেলল যে দুজনেই বুঝলাম আমাদের মধ্যে একটা ব্যাপারে ভীষণ মিল। দুজনেরই একটা ডিটেকটিভ এজেন্সি খোলার খুব শখ। হ্যাঁ জানি জানি, তোমরা ভাবছো যে আইটি কোম্পানি স্টেবল জব ছেড়ে কেউ এরকম ধাঁধাময় জীবিকা বেছে নেয় নাকি। ওয়েল, আমরা নিয়েছি। আর সেই শখ আর আমাদের বন্ধুত্বের ফসল হল অন্বেষণ নামের এই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। অন্বেষা আর অয়ন খিচুড়ি সমাস হয় অন্বেষণ। পত্তনের দিনটাও বেছে নিয়েছিলাম 6ই জানুয়ারি, মানে আমাদের পেশার সুপারস্টার শ্রীমৎ শার্লক হোমস মহারাজের জন্মদিনও এই একই দিনে কিনা। অফিস খুললাম ফার্ন রোডে অন্বেষারই পৈতৃক বাড়ির মেজানাইন ফ্লোরে। অন্বেষার মা মঞ্জু কাকিমাও খুশি হলেন, মেয়ে সারাক্ষণ কাছে কাছে থাকবে। টেবিল, চেয়ার, ডেস্কটপ, প্রিন্টার, এসি, ওয়াইফাই, কফি মেশিন সব ইনস্টল করা হলো। ছাপানো হলো ভিজিটিং কার্ড, বানানো হলো সোশ্যাল মিডিয়া পেজ। একেবারে কর্পোরেট কায়দায়। কিন্তু কোথায় কি না এলো রক্তমুখী নীলা খুঁজে দেওয়ার কেস, না পাওয়া গেল এভারগ্রিন ব্যাটারির মালিক হরিপদ প্রামাণিকের কিডন্যাপিং এর কেস। সেফ ওই কার স্বামী সেক্রেটারির সাথে পরকীয়ায় মত্ত, বা কার মানে ওই হবু ছেলের বউ নিজের অফিসের বসের সাথে কিছু চালাচ্ছে কিনা, এইসব বস্তা পচা কেস। তবে অন্বেষা এসব কেস অক্লেশে মানে সরি অক্লেশে নিয়ে নিত। আসলে ওই প্রিন্ট আউটের খরচ, এসির বিল, অফিসের খরচটা চালাতে হবে তো। তাই আমাদের টিকটিকি সত্তা আহত হলেও অফিস বেশ ভালোই চলছিল। যা বুঝেছিলাম সন্দেহবাদী ক্লায়েন্টের অভাব এই কলকাতা শহরে অন্তত নেই। হঠাৎ একটা আজব কেসের ফলে আমাদের নাম নিউজ পেপার আর সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা কলকাতা শহর জেনে গেল। জার্মানির এক ডিপ্লোমেটের পেয়ারের জার্মান শেফার্ড ফ্রিকা, সে ডকশো থেকেই খোয়া গেছিল। সেই ফ্রিকাকে আমি আর অন্বেষা কয়েক ঘন্টার মধ্যেই খুঁজে দিয়েছিলাম, আর এই তদন্তের সূত্রেই আমাদের আলাপ হয়েছিল ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুর সঙ্গে। সুশান্তর বয়স আমাদের চেয়ে একটু বেশি, 40-এর প্রথম দিকে হবে। শান্ত, অমায়িক, পুলিশে চাকরি করেন, আবার ফিল্ম ফেস্টিভ্যালেও যান, আর ফার্ন রোডে অন্বেষণের অফিসে মাঝে মধ্যেই ঢুঁ মারেন। ওয়েল, আড্ডা মারতে নাকি অন্বেষার দর্শন পেতে, তা অবশ্য ফেলুদাই জানেন। এই সুশান্তর কাছেই অন্বেষা চেয়ে বসল ইন্ডিয়ান ক্রিকেট টুর্নামেন্টের কলকাতা ওয়ারিয়ার্স বনাম ওড়িশা ব্লাস্টার্স এর ম্যাচের টিকিট। আর এখান থেকেই আমাদের প্রথম বড় ও পেঁচালো তদন্তের গল্প শুরু।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। তবে আজকের রোমাঞ্চকর কাহিনী না আছে কোনো অন্য অডিও চ্যানেলে, না আছে কোনো বইতে। শুধুমাত্র মির্চি বাংলা শ্রোতাদের কথা মাথায় রেখে আপনার জন্য আমরা নিয়ে এসেছি হাতি গরম, আনকোড়া, একেবারে নতুন সানডে সাসপেন্স অরিজিনালস। আজ শুনবেন অন্বেষণ সিরিজের প্রথম রহস্য কাহিনী, খেলার ছলে খুন। লিখেছেন সমীক কুমার রক্ষিত, অয়ন অন্বেষার চরিত্রে অগ্নি ও অয়ন্তিকা। সমীক কুমার রক্ষিতের জন্ম 29 ফেব্রুয়ারি 1984 সালে কলকাতায়। ছোটবেলা থেকে সমীক গোয়েন্দা গল্প আর অলৌকিক রসের গল্পের অনুরাগী। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পরিচালনা ও চিত্রনাট্য রচনা নিয়ে স্নাতকোত্তর। ডিপ্লোমা ফিল্মের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ওর লেখা চিত্রনাট্য থেকে তৈরি হয়েছে সিনেমা, ওয়েব সিরিজ ও টেলিভিশন সিরিয়াল। শুরু হচ্ছে খেলার ছলে খুন।
সেদিন বিকেল থেকেই বৃষ্টি, আমি দুপুর থেকেই আটকে গেছি অন্বেষণের অফিসে। আমার বাড়ি সেই সোনারপুরে, বাইকে যাতায়াত করি, কিন্তু এরকম বৃষ্টি হলে মাকে ফোন করে অফিসেই থেকে যাই। অফিসে একটা নতুন টিভি লাগানো হয়েছে, কেসের ফাঁকে ফাঁকে আইসিটির ম্যাচ দেখি টিভিতে। আমি আর অন্বেষা দুজনেই ঈশান্ত মেহরার বিরাট ফ্যান। ঈশান্ত গত বছর অবধি ওড়িশা ব্লাস্টার্সে খেলত, এবারে কলকাতা ওয়ারিয়ার্স প্রায় 29 কোটি টাকা দিয়ে কিনেছে ঈশান্তকে। টিভি মিউট করে খেলা দেখছিলাম, ওড়িশা আর হায়দ্রাবাদের ম্যাচ, পরের ম্যাচ কলকাতা ভার্সেস ওড়িশা, তাও আবার ইডেনে। ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু কথা দিয়েছেন আমাদের দুজনকেই ক্লাব হাউসের টিকিট দেবেন। আইসিটির টিকিট এখন মহা দুর্লভ বস্তু, ভগবানের দর্শন তবুও মিলতে পারে, তবে ইডেনের ক্লাব হাউসের টিকিট অ্যান্টিক আইটেমের চেয়েও দুর্লভ। দেখো, অবশ্য অন্বেষার রিকোয়েস্ট সুশান্ত মুর্মু যে ফেলতে পারবেন না সেটা জানাই ছিল, ঈশান্তের ফাটাফাটি পারফরমেন্স মাঠে বসে দেখব এটা ভেবেই আমাদের দুজনের ক্রিকেট প্রেমী মন নেচে নেচে উঠছে। সুশান্তকে একটা ফোন করে টিকিটের তাগাদা দেব কিনা ভাবছি, এমন সময় দুহাতে দুটো পেল্লায় কাপ নিয়ে ঢুকলো অন্বেষা।
এই নে অয়ন, সাবধানে ধরিস, গরম কিন্তু। এই এটা আমার ফেভারিট কাপ, ভাঙবি না।
আরে ঠিক আছে,
খেয়ে দেখ
কফি।
আরে খেয়ে দেখ না।
আহ দারুন বোনবিটা।
হায় রে মূর্খ, আরে হট চকলেট, এই নলেজ নিয়ে তুই গোয়েন্দা হবি?
হ্যাঁ সেরকমই তো ইচ্ছে ছিল।
আশা করি নেক্সট সানডে এরকম বৃষ্টি হবে না বল।
হ্যাঁ এরকম বৃষ্টি হলে ক্লাব হাউসের টিকিটটা বরবাদ হবে। না দাঁড়া একটা ফোন করি।
এই কাকে কল করছিস?
তোর ডিয়ারেস্ট সুশান্ত মুর্মু স্যারকে, একটা তাগাদা দিয়ে রাখি রবিবারের ম্যাচের টিকিটের জন্য।
কার ফোন?
খোদ সুশান্ত মুর্মু, বিরাট আয়ু বলতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ও আচ্ছা, অন্বেষা? হ্যাঁ হ্যাঁ সামনেই আছে। কি বলছেন, খবরের চ্যানেল? এখনই দেখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে কল করছি। ফাইন। হ্যাঁ
হ্যাঁ রে, কি বললো?
খবরের চ্যানেলটা লাগাতো, 2 নম্বর চ্যানেল।
আজকের বিশেষ বিশেষ খবর, প্রতিশ্রুতিমান অলরাউন্ডার ঈশান্ত মেহরা প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল 29 বছর। আজ দুপুরে হোটেলের বাথরুমে বাথটাবে ওর মৃতদেহ আবিষ্কৃত হয়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা ঈশান্তের মৃত ঘোষণা করেন।
ইংরেজি কম ঝাড়তো, শুনতে
দে। ঈশান্তের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু জানিয়েছেন ঈশান্তের মরদেহের ময়না তদন্ত হবে। ঈশান্তের
এরকম টেলিপ্যাথি ভাবাই যায় না। না
তা যায় না, কিন্তু সুশান্ত মুর্মু আমাদের জানালো কেন? অটোপসি তো হবেই, হোটেলের ঘরে, তাও আবার বাথটাবে। বব উলমারের মিস্টিরিয়াস মৃত্যুর পরে আর কেউ চান্সই নেয় না।
আমি ভাবছি অন্য কথা, জানিস, এত অল্প বয়স, এরকম একটা প্রমিসিং ক্যারিয়ার, আর এক বছর এই ফর্মে থাকলে নির্ঘাত ইন্ডিয়ার ক্যাপ্টেন হতো, তোষ কোনো মানে হয় বলতো এত কম বয়সে?
অয়ন, সুশান্ত মুর্মুকে একটা কল করলে হয় না? তিনি বলতে পারবেন আমাদের ঈশান্তের খবরটা কেন দেখতে বললেন।
গুড আইডিয়া, দাঁড়া কল করি। এই যে
এই স্পিকারে দে।
হ্যালো অয়ন, দেখলে?
হ্যাঁ দেখলাম। আচ্ছা ফোন স্পিকারে আছে, অন্বেষাও আছে।
ও আচ্ছা তাই নাকি? হাই অন্বেষা।
হ্যালো, কি মিস হ্যাপ?
আরে মিস হ্যাপ বলে মিস হ্যাপ, দুপুর থেকে এইসব চলছে। কাল বিকেল নাগাদ তোমাদের অফিসে যাবো একবার।
আমাদের অফিসে? তাহলে কি
যা ভাবছ তাই। শোনো, সব কথা ফোনে বলা যাবে না, ঠিক আছে? কাল অটোপসি রিপোর্টটা নিয়েই যাবো, বুঝছো? নিউজ চ্যানেল ফলো করো।
আচ্ছা, ঈশান্তের ওয়াইফ শবনম
এসে গেছে একটু আগে। খুব জোরালো নার্ভের মহিলা, এরকম একটা দুর্ঘটনা, তাও খুব স্ট্রং। বোধহয় সেলিব্রিটিদের নার্ভ আমাদের পুলিশের মতোই স্ট্রং। এনিওয়েজ, কাল বিকেল 5টা নাগাদ যাচ্ছি, ঠিক আছে? রাখলাম।
শিওর, সি ইউ টুমরো, বাই। কি হলো রে, এমন হাঁদার মতো মুখ করে কি ভাবছিস?
ভাবছি সুশান্ত মুর্মুর কথা। মানে উনি আমাদের অফিশিয়াল ক্যাপাসিটিতে ইনভলভ করবেন না নিশ্চয়ই?
মনে হয় না, কিন্তু অটোপসি রিপোর্টে কিছু পাওয়া যাবে বলে সুশান্ত মুর্মুর ধারণা হয়েছে, বুঝলি? সেই জন্য উনি মর্গ থেকে ডিরেক্ট আসবেন অটোপসি রিপোর্টটা নিয়ে।
শবনমের ব্যাপারটাও মাথায় ঘুরছে। আচ্ছা, উনি তো ফরেন সিটিজেন না?
আদতে বাংলাদেশি, তবে পাসপোর্ট বোধ হয় মায়ানমারের।
মায়ানমারের?
তোকে শার্লকের পার্টটাকে দিল রে। হ্যাঁ, তোর জটাই হওয়ার দম নেই। আগের দিন ঈশান্তের ইন্টারভিউটা গোগ্রাসে গিনলি, সেটাতেও তো ঈশান্ত বলল যে আমার স্ত্রী শবনম মায়ানমারের একমাত্র সেলিব্রিটি। দেখি শোনা,
ঠিক বলেছিস তো, কান বটে অন্বেষা দিবি আপনার, ঠিক যেন গোয়েন্দা। এই গোয়েন্দা কাহিনী টাহিনী পড়েন নাকি?
সেফ কান নয়, চোখও। বউয়ের কথা বলতে গিয়ে ঈশান্ত রীতিমতো ব্লাশ করছিল, সেটাও আমার নজর এড়ায়নি।
এই বউকে ভালোবাসে বলছিস?
প্রবাবলি ভালোবাসে, বা
নিজের পার্সোনাল লাইফ ইন্টারভিউয়ারের সামনে খুব বেশি বলতে চায় না। বুঝতে পেরেছি। না মানে অনেকে আছে নিজের পার্সোনাল কথা বাইরে শেয়ার করতে চায় না, তো
তাও হতে পারে।
আমি একটা অন্য বিষয়ে ভাবছি, জানিস তো।
কি?
এই বাথটাবে ডুবে মারা যাওয়াটা সেলিব্রিটিদের মধ্যে খুব কমন। মনে আছে তোর সেই যে বছর দুয়েক আগে বলিউডের উষা দীক্ষিত লন্ডনের হোটেলের বাথটাবে ডুবে মারা গেলে?
বা হলিউডের কমেডিয়ান ম্যাথিউ পেরি নিজের বাড়ির পুলেই ডুবে মারা গেলেন?
দুটো কেসে একটা জিনিস কমন ছিল, দুজনেই ইনটক্সিকেটেড ছিলেন। উষা ড্রাঙ্ক ছিলেন, বাথটাবের পাশেই ওয়াইনের বোতল পাওয়া গেছিল। আর ম্যাথিউ পেরির তো পেন কিলার অ্যাডিকশনের বিরাট কেস ছিল।
রাইট, এক্স্যাক্টলি। এক্ষেত্রে সে দুটো হওয়ার কথা নয় কিন্তু।
আইসিটি কর্তৃপক্ষ এসব ব্যাপারে আবার খুব কড়া। কোন নিষিদ্ধ মাদক রক্তে বা ইউরিনে পাওয়া গেলে সেই প্লেয়ার সাসপেন্ডেড হয়ে যাবে, আজীবন ব্যান হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর দেখ, আমার মনে হয় না ঈশান্ত নেশা টেশা করতো বলে।
সেটা কাল সুশান্ত মুর্মু অটোপসি রিপোর্ট নিয়ে এলেই বুঝতে পারবো, বুঝলি?
তোর জন্য লালবাজারের পাশের গলি থেকে একতোরা টাটকা বসরাই গুলাবও আনতে পারে।
উফ অয়নবাবু, হিংসে হচ্ছে না?
হিংসে কি আছে? আমি ভাবছি ঈশান্তের বেটার হাফ শবনমের কথা।
ব্যাস হয়ে গেল তো, অমনি পরিস্থিতির দিকে নজর পড়েছে।
আহ তা নয়, উল্টো পাল্টা কথা বলিস না তো।
তবে কি, আমি যেন কিছু বুঝি না।
কিছুই না, যা তো, সেরকম কিছু না।
বাজে কথা রাখ, তার থেকে একটা কাজের কথা বল। তুই কি আজকে এখানে থাকবি?
আকাশের রাস্তার যে অবস্থা, দু চাকা চালানো ঠিক হবে না। শোন না, তুই কাকিমাকে ডিনারের ব্যাপারটা বলে দে। আমি একটু ঈশান্ত আর শবনমকে নিয়ে নেটে ঘাঁটাঘাঁটি করি।
ঠিক আছে, দাঁড়া আমি আসছি। ঈশান্তের এই মৃত্যু আমাদের দুজনকেই খুব নাড়া দিয়েছে বুঝতে পারলাম। অয়ন আমায় নিয়ে একটু পজেসিভ, তাই সুশান্ত মুর্মুর হেলদি ফ্লার্টিং নিয়ে অয়ন একটু বিরক্তই হয়। কিন্তু সুশান্ত মুর্মুকে সন্তুষ্ট রাখাটা তো খুবই ইম্পর্টেন্ট। ঈশান্তের মৃত্যু যদি হোমিসাইড হয়ে থাকে আর আমাদের যদি এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে ডাকা হয়, তাহলে এটা একটা দারুণ সুযোগ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই সুযোগটা আমাদের ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুই দিতে পারেন, তাই ওকে চটানো চলবে না। সেই রাতটাতে অন্বেষণের অফিসেই থেকে গেল অয়ন, কিন্তু চমকটা এলো রাতে ডিনার করার সময়। রাত প্রায় 10টা, আমার মা গুড নাইট করে ঘুমোতে চলে গেছে, বাইরে বৃষ্টির বিরাম নেই। বেশ রিল্যাক্সড হয়ে আমি আর অয়ন খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা নিয়ে বসেছি, এমন সময় অয়নের ফোনটা বেজে উঠল।
ও বাবা রে বাবা, এত রাতে আবার কে রে ভাই গো?
এই সুশান্ত মুর্মু নাকি রে?
না, অচেনা নাম্বার।
ফোনটা ধর না, ধর।
হ্যালো,
হ্যালো অন্বেষণ, আই মিন অন্বেষণ ডিটেকটিভ এজেন্সি।
হ্যাঁ হ্যাঁ বলুন, আমি অয়ন দত্ত রায়, অন্বেষণের ফাউন্ডার পার্টনার।
ও, আমি শবনম আলী মেহরা, ঈশান্ত মেহরার ওয়াইফ।
ও, মানে সরি, আপনাকে কিভাবে সমবেদনা জানাবো জানি না। জানেন, আমি আর আমার এজেন্সি পার্টনার অন্বেষ সাহেব দুজনই ঈশান্তের বিরাট ফ্যান। উই আর সো সরি ফর ইওর লস।
থ্যাংক ইউ। বলছিলাম, কাল আপনাদের সাথে একবার দেখা করা যায়?
নিশ্চয়ই, বলুন কোথায় আসতে হবে, আমি আর অন্বেষ দুজনেই চলে আসব।
না না, আপনাদের আসতে হবে না, আমি আপনাদের অফিসে আসব। ফান রোড তো?
হ্যাঁ, মিষ্টিরামের দোকান থেকে ডান দিক নিয়ে গলির লাস্ট বাড়ি, হলুদ রঙের।
বেশ, এই ধরুন বেলা 11টা নাগাদ?
পারফেক্ট।
ওকে, সি ইউ।
ব্যাপারটা কেমন হলো?
সেটা তো মহিলা না আসা অবধি বোঝা যাচ্ছে না। এই শোন নয়ন, এই কলটার ব্যাপারে সুশান্ত মুর্মুকে কিছু জানানো উচিত হবে।
দেখ, আমার মনে হয় অন্বেষণের পার্টনার অন্বেষা বাচ্চের উচিত নয় সুশান্ত মুর্মুকে কল করা। অবশ্য সুশান্ত মুর্মুর ফ্যান গার্ল অন্বেষার কথা তো আমি বলতে পারবো না।
তোকে প্রশ্ন করাই আমার ভুল হয়েছে, ফ্যান গার্ল তাও আবার ওই সুশান্ত
কেন? সুপার কম বলে কথা
আয়ন। শাট আপ।
রাতটা প্রায় না ঘুমিয়েই কাটালাম আমি। ঈশান্ত মেহরার মৃত্যু যে রহস্যে মোড়া, তা নিয়ে আমার আর অন্বেষার আর কোনো সন্দেহই ছিল না। যদিও ঈশান্তের মৃত্যু সম্পর্কে আমি আর অন্বেষা প্রায় কিছুই জানি না। এত ফিট একজন ক্রিকেটার, যার ফিল্ডিং দেখে স্বয়ং জন্টি রোজও প্রশংসা করেছেন, তাঁর এরকম মৃত্যু সত্যিই অনেক প্রশ্ন তুলবে, সেটাই স্বাভাবিক। সুশান্ত মুর্মু আমাদের এখানে আসবেন, তাও অটোপসি রিপোর্ট নিয়ে। প্লাস ঈশান্তের স্ত্রী শবনমও আমাদের সঙ্গে দেখা করতে চান। কিনি, তাহলে কি ঈশান্তের মৃত্যু নিয়ে শবনমের মনেও নানান প্রশ্ন আছে? এসব ভাবতে ভাবতেই ঘুম এসে গেছিল। ঘুম ভাঙল আমার ফোনের বিকট অ্যালার্মের টোনে। মায়ের খুব অপছন্দ এই টোনটা। উঠে অফিস লাগোয়া বাথরুমে দাঁত ব্রাশ করতে করতে একটাই প্রশ্ন ধাক্কা খাচ্ছিল মনের আনাচে কানাচে, এত হাই প্রোফাইল কেস আমরা সামলাতে পারব তো? তবে ফ্রেশ হয়ে আর্ল গ্রে সুরভিত কাপ নিয়ে ডাইজেস্টিভ বিস্কুটের ঘোঁটা স্বাদ জিভে মাখতে মাখতে একটা মূল্য কনফিডেন্স এসে গেল। জয় মাতারা, লড়কে লেঙ্গে বেলঘড়িয়া। এসব ভাবতে ভাবতেই সিঁড়িতে চটির আওয়াজ হতে লাগলো। নির্ঘাত অন্বেষা ব্রেকফাস্ট নিয়ে আসছে, যা ভেবেছি তাই। ক্রমে সদ্য টোস্ট হওয়া পাউরুটির গন্ধে ভরে গেল অফিস, আর হাতে ব্রেক টোস্ট আর বিশুদ্ধ বাঙালি ঘুগনির বাটি হাতে ঢুকলেন অন্বেষা। ওর মাথার চুল দেখি বোঝা যাচ্ছে স্নান টান কমপ্লিট অন্বেষণের সিনিয়র পার্টনারের।
গুড মর্নিং।
প্রায় 10:45 বাজে অয়ন, মর্নিং আর নেই। সোশ্যাল মিডিয়াতে ঈশান্তকে নিয়ে অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট দেখলাম, বুঝলি? ওনাকে লুকিয়ে ড্রাগ নিত এইসব।
ড্রাগ নিলে আর ওরকম ফিল্ডিং করতে হতো না। এখন সোশ্যাল মিডিয়াতে, অমলেটটা হেভি হয়েছে ভাই, সোশ্যাল মিডিয়াতে সবাই ডাক্তার, সবাই ফিটনেস গুরু। কিরে, ঘড়ি দেখছিস কেন? সুশান্ত মুর্মুর আসতে তো এখনো ঢের দেরি।
উফ, শাট আপ।
এক হাতে ফুল আর এক হাতে অটোপসি রিপোর্ট। উফ, কপি দ্য হার্ট।
এই অয়ন, তোর শবনম আলী মেহরা, তিনি খালি হাতেই এসেছেন।
কি লো করেছে, 11টার আগেই এসে গেছে। থালামাটিগুলো কোথায় যে দেখ? হ্যাঁ, এই আলমারির নিচে। গুড গুড গুড, সেটেল। উফ,
বাবা, অয়ন বাবুর তো দেখি তর্ষ হইছে না।
মিথ্যে কথা বলবো না, তর আমার সত্যিই সইছিল না। এমনিতে বেশিরভাগ ক্লায়েন্টের কল অন্বেষার কাছেই আসে, কিন্তু এবারে আমাদের সবচেয়ে বড় কেসের কলটা আমার কাছেই এলো। কেন, শবনম কি আমাকে চেনেন? তার প্রশ্নই ওঠে না। শবনম একদা বাংলাদেশের সবচেয়ে নাম করা ফিল্ম স্টার ছিলেন। তার ফিল্ম এখনো নানান টিভি চ্যানেলে দেখায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় স্টারদের সাথে শবনম কাজও করেছেন। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওই কনসালেটের কাজটার পর উনি আমার কথা, আমাদের কথা শুনেছেন? শবনমের পায়ের হালকা আওয়াজ কানে আসছিল। সিঁড়ি দিয়ে কেউ যেন মোলায়েম উঠে আসছে। আহা, যেন মানুষ নয়, কোনো পুরীর ডানা ঝাপটানোর আওয়াজ। হাই হিলের মৃদু টক টক অফিসের দরজার বাইরে এসে থামল। ততক্ষণে অন্বেষা উঠে গিয়ে স্বাগত জানিয়েছে শবনম আলী মেহরাকে। শবনমের পরনে লিনেনের সবুজ শার্ট আর ক্রিম কালারের পালাজো, চোখে সানগ্লাস। সেলিব্রিটিরা শোকের অনুষ্ঠানে কেন যে সানগ্লাস পরেন বুঝি না মাইলি। শবনম ঘরে ঢুকতেই দামি বিলিতি পারফিউমের একটা সুবাস ছড়িয়ে গেল। সানগ্লাস খুলে শবনম তাকালেন আমার দিকে, মুখটা ফোলা। নিশ্চয়ই কান্নাকাটি করেছেন, এই মুখটাই তো কাল সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। অন্বেষা বসালো শবনমকে।
প্লিজ বসুন ম্যাম।
থ্যাংকস,
আই এম সো সরি ফর ইওর লস। আমি অন্বেষা, আর ও হচ্ছে অয়ন। কালকে তো আপনি ওকেই কল করেছিলেন। বলুন, আমরা কি করতে পারি? প্লিজ টেক ইউর টাইম।
ঈশান্তের ডেথ সম্পর্কে আপনারা কতটা জানেন?
যতটা নিউজে দেখেছি তার বেশি কিছুই জানি না। অবশ্য নিউজ চ্যানেলে নিজস্ব ভুলভাল থিওরি আমরা ধরি না।
ঈশান্তকে খুন করা হয়েছে।
খুন?
আর ইউ সার্টেন অফ ইট?
100% শিওর। আর এও জানি এর জন্য কে দায়ী।
কিন্তু ম্যাম,
কল মি শবনম।
কিন্তু হ্যাঁ, মানে শবনম, আপনি যখন জানেন যে ঈশান্তকে খুন করা হয়েছে আর এও জানেন যে খুনি কে, তাহলে আর আমাদের কাছে আসার কারণ কি? সোজা পুলিশকে বললেই তো হতো।
আমার কাছে প্রুফ আছে, আবার নেই।
সেটা আবার কি? সরি, পার্ডন মি, একটু এলাবোরেটলি বলবেন প্লিজ।
আমি টিমেরই একজনের থেকে শুনেছি যে ঈশান্তকে ওরই এক টিমমেট খুনের হুমকি দিয়েছিল, ওর মারা যাওয়ার ঠিক একদিন আগে।
তাতে কি প্রমাণ হয় শবনম? যে খুন করবে বলে সে তো খুন নাও করে থাকতে পারে। রেগে গেলে মানুষ অনেক বেসলেস হুমকি দেয়। এটা পুলিশকে বলেছেন?
না, আমি চাই যে এটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করুন। ঈশান্তের মতো ট্যালেন্টেড আর স্পিরিটেড মানুষকে যে বা যারা এভাবে মার্ডার করল তাদের শাস্তি হওয়া উচিত।
আমরাও তাই চাই ম্যাম, মানে সরি শবনম। ঈশান্তের মতো এরকম একজন গিফটেড প্লেয়ার, আমি আর অন্বেষা দুজনেই তো ঈশান্তের বিরাট ফ্যান।
থ্যাংক ইউ। আপনাদের ফি?
ওসব পরে হবে, আমরা তো এখনো কাজই শুরু করিনি।
তাও কত লোকজনের সাথে কথা বলবেন, কনভেন্স আছে তো, কত ফি নেন কাইন্ডলি যদি বলেন। আই ওয়ান্ট টু অ্যাপয়েন্ট ইউ অফিশিয়ালি। জানেন তো টাকা ছাড়া কিছুই অফিশিয়াল হয় না।
একটা প্রশ্ন করব।
সার্টেনলি।
আপনি এরকম একটা সেন্সিটিভ কেস আমাদের মতো নতুনদের অফার করছেন কেন? আপনি তো যে কোনো রিটায়ার্ড কপকে অ্যাফোর্ড করতে পারতেন, সো ওয়াই আস?
আমিও এই প্রশ্নটাই আমার প্রথম ফিল্মের ডিরেক্টর মামুন ভাইকে করেছিলাম। সেটা ছিল আমার ফার্স্ট ফিল্ম অ্যাজ এ লিড। মামুন ভাই বলেছিলেন যে বাকি যারা সিজন্ড অ্যাক্ট্রেস ছিলেন তাদের কাছে সেই ফিল্মটা আর পাঁচটা ফিল্মেরই মতো, আর আমার কাছে ফিল্মটা একটা চ্যালেঞ্জ। আমি মামুন ভাইয়ের মান রেখেছিলাম। তোমরাও যে ট্যালেন্টেড তার খবর আমি রাখি। তোমরা কিভাবে কনসালের জেনারেলের ডগ খুঁজে দিয়েছিলে তা আমি জানি। এবারে বলবে কি, হাউ মাচ ডু ইউ চার্জ?
50,000, 50% অ্যাডভান্স। আমি অ্যাকাউন্ট ডিটেইলস টেক্সট করে দিচ্ছি আপনাকে।
বেশ, আমি তাহলে উঠি, অনেক পেপার ওয়ার্ক বাকি।
এক্সকিউজ মি, ঈশান্তের ফাইনাল রাইটস, আই মিন সেটা
এখানেই হবে। ওর দাদা বৌদি লখনৌ থেকে এসে গেছেন, আমি লখটিয়া ইন্টারন্যাশনালে আছি আপাতত।
কিন্তু আপনাদের ইমাজিন টাওয়ারে একটা ফ্ল্যাট আছে না, নিউ টাউনের কাছে?
হ্যাঁ, আপনি জানলেন কি করে?
আমাদের একজন ক্লায়েন্ট আছেন মিস্টার মুখার্জি, ওর কাছেই শুনেছিলাম যে ইমাজিন টাওয়ারে আপনাদের একটা পেন্ট হাউস আছে।
ও আচ্ছা, আজ তাহলে আসি?
চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি।
থ্যাংকস।
শবনম আলী মেহরা আমাদের এযাবৎ সবচেয়ে বড় কেসটি উপহার দিয়ে গেলেন। ঈশান্তের এক টিমমেট ওকে হুমকি দিয়েছিল, কিন্তু সেই কি খুন করেছে? এতটা বোকা কি কেউ হতে পারে? অবশ্য রেগে গেলে অনেক বুদ্ধিমান মানুষও ইডিয়েটের মতো কাজ করতে পারে, এর এক্সাম্পল প্রচুর আছে। কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, খুন যদি হয়েই থাকে সেটা কিভাবে হলো? মোটিভ অবশ্য অনেকগুলোই আছে, টাকা, জেলেসি। ওই বোধহয় শবনম গেলেন, অয়নও ঢুকলো অফিসে। ওকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে।
কংগ্রেচুলেশনস পার্টনার।
কংগ্রেচুলেশনস। এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয় মিস্টার অয়ন।
এক্স্যাক্টলি, সুপার কাপ এলে আগে তো প্রেসার মাপবে, তারপর গোলাপ, তারপর কাজ।
শাট আপ, বাজে কথা না বলে বল কিভাবে এগোবো, কিছু ভাবলি?
সুশান্ত মুর্মু আসুক, অটোপসি রিপোর্টটা দেখি। বাই দ্য ওয়ে, গাড়িতে ড্রাইভারের পাশের সিটে একজন লোক ছিল।
লোক? বডিগার্ড?
দামি স্যুট পরা, ডান কবজিতে ওমেগার রিস্ট ওয়াচ, বডিগার্ড বলে তো মনে হলো না। তার উপর ক্লিন শেভেন, চোখে দামি ফ্রেমের চশমা।
না, শুনে তো বডিগার্ড মনে হচ্ছে না।
এক্স্যাক্টলি।
শবনমের লয়ার ফয়ার হবে? আবার কার মেসেজ তো দেখি। ও অয়ন, উই হ্যাভ বিন অফিশিয়ালি এমপ্লয়েড।
মানে?
মানে আর কি, তো শবনম আলী টাকা পাঠিয়ে দিয়েছে, এবার সুশান্ত মুর্মুর অপেক্ষা।
সুশান্ত মুর্মু এলেন চারটের বেশ খানিকক্ষণ পরে। সরকারি মানুষ, তাই পুলিশের বড় কর্তা, সময় হিসেব রাখলে ওর চলে না। অবশ্য হাতে স্রেফ অটোপসি রিপোর্ট আনেননি, সঙ্গে পার্ক স্ট্রিটের বিখ্যাত চিকেন রোল। ভদ্রলোকের বেশ ভালো মেমোরি, অন্বেষার পছন্দটা ঠিকই মনে আছে। সুশান্ত অবশ্য আজকে খাকি উর্দি পরেই এসেছেন, 6 ফিট হাইট, 3 কিলো হাতের রিস্টে বাঁধা টাইটানের দামি রিস্ট ওয়াচ। চায়ের কাপ তুলছেন আর বাইসে ফেটে বেরোচ্ছে শার্টের হাতা ভেদ করে। অন্বেষা বেশ মন দিয়ে ওকে দেখছে, মানে ওর কথা শুনছে।
অটোপসি করেছেন ডক্টর রাজেন সমাদ্দার, সিনিয়র মানুষ, এমনিতে বডিতে কিছু নেই, ভিসেরা মোটামুটি ক্লিন, কিন্তু ব্রেনে,
ব্রেনে কি?
ব্রেনে কিছু কন্টামিনেশন পাওয়া গেছে, ডার্ক প্যাচেস, তার ফলেই হয়তো হার্ট ফেল হয়েছে। হাতে পায়ে কোথাও কিন্তু কোনো নীল মার্ক নেই।
আচ্ছা, বডিকে ডিসকভার করলো?
হরিহর নামে একজন স্টাফ অনেকক্ষণ সাড়া না পেয়ে ঢুকেছিল, ঈশান্তের মাসাজ সার্ভিস বুক করা ছিল, ওর কাফ মাসলে হালকা ইঞ্জুরি ছিল বুঝলে, রেগুলার মাসাজ লাগত।
টিমমেটদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে নিশ্চয়ই?
অফকোর্স, তবে বলাই বাহুল্য, এ ব্যাপারে কেউ কিছু জানে না।
আমার একটা বাজে প্রশ্ন আছে, করব?
বলে ফেলুন অয়ন স্যার।
ঈশান্তের অবর্তমানে ওর বিপুল সম্পত্তির ওয়ারিশ কে?
গ্রেট কোয়েশ্চেন। ওয়েল, ওর এন্ডোর্সমেন্ট মানির মোট অ্যামাউন্ট প্রায় 46 কোটি টাকার কাছাকাছি।
46 কোটি টাকা?
হ্যাঁ, আর শুধু তাই নয়, ম্যাচ ফি, আইসিটির টাকা, নানান ইনভেস্টমেন্ট রিটার্নস মিলিয়ে ধরো আরো প্রায় 40 কোটি।
বাপরে বাপ, মাগো।
দাঁড়া দাঁড়া অয়নবাবু, আরো আছে, এটা খুব ইন্টারেস্টিং। মাস তিনেক আগে ঈশান্ত মেহরা একটা 30 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনেছে।
নমিনি ওর ওয়াইফ নিশ্চয়ই, শবনম আলী, তাই তো?
ওখানেই ধোকা, এটা নমিনি ওর মা নমিতা দেবী।
এটার হিসেব তো গোলমাল হয়ে গেল গো।
শবনম তোমাদের অ্যাপয়েন্ট করেছেন তো?
এই আপনি জানলেন কি করে?
আমাদের একজন লোক ওকে টেল করছে সর্বক্ষণ।
ও আচ্ছা, উনিও কি সাসপেক্ট?
প্রাইম সাসপেক্ট। এনিওয়েজ, তোমাদের এই যে নাম ডাক হয়েছে, তার জন্য আমাকে কিন্তু রেগুলারলি খাওয়ানো উচিত।
তা তো বটেই স্যার, আপনি আগের ওই ডগ শোর কেসটায় আমাদের যেভাবে মিডিয়ার কাছে হিরো করে দিলেন সেটা সত্যি ভোলার নয়। তা বলছিলাম স্যার, একটা হেল্প করবেন?
হেল্প
প্লিজ স্যার, আমরা কি আর আপনাকে ছাড়া এগোতে পারবো? আর আপনিও তো আরো নানান কেসে ব্যস্ত থাকেন, তাই না?
ইগোর টোস্টে স্তুতির মাখন লাগাতে ভালোই শিখেছো ভাই। এনিওয়েজ বলো কি হেল্প।
বলছিলাম যদি একবার কলকাতা ওয়ারিয়ার্সের টিম ম্যানেজমেন্টের কাউকে আমাদের কথা একটু বলে দেন প্লিজ, তাহলে আমরা গিয়ে একটু ওদের সঙ্গে কথা বলতে পারি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত মাখন লাগবে না, আমার ট্রাইগ্লিসারাইড এমনিতেই বেশ হাই। এনিওয়েজ কাল ফোন করে সব ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আজ উঠি?
থ্যাংক ইউ স্যার।
দ্যাটস ওকে, আসি তাহলে, জোড়া টিকটিকি।
পরদিন সকালে আমি আর অন্বেষা বেরিয়ে পড়লাম হোটেল ক্যালকাটা রিজেন্সির উদ্দেশ্যে। কলকাতা ওয়ারিয়ার্সের গোটা টিম বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলেই উঠেছে। এখানেই ঈশান্তের বডি পাওয়া গেছে। সেই 129 নম্বর রুম অবশ্যই সিল করে দেওয়া হয়েছে। সুশান্ত মুর্মু টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিয়েছেন, টিমের সবার সাথেই আমাদের কথা বলতে হবে। শবনম আমাদের সেই ব্যক্তির নাম পাঠিয়ে দিয়েছেন যিনি ঈশান্তকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি কলকাতা ওয়ারিয়ার্সের উইকেট কিপার রজত চ্যাটার্জি। একে কি করে ক্রস কোয়েশ্চেন করা যায় সেই নিয়ে আমি আর অন্বেষা রিহার্সাল আগে থেকেই সেরে নিয়েছি। বিস্তারিত আলোচনা চলছিল গাড়িতে।
এই ফোনে স্পেস আছে তো? ডুয়াল রেকর্ডিং লাগবে কিন্তু।
সব আছে বস, এত টেনশন করিস না তো।
মোটিভটা কি বলতো এক্ষেত্রে, টাকা নাকি অন্য কিছু?
আগে পার্সনস অফ ইন্টারেস্টের দেখা যা, তবে তো বলবো। হ্যাঁ সালা, আজকাল রাস্তায় বেরোনোই দুষ্কর, গাড়ি নড়তেই চায় না, চলো না। কি হলো?
আরে এতেই এই, তাহলে ব্যাঙ্গালোরে গিয়ে কি বলবি? ওদের ওখানে নাকি 500 মিটার চলতে 40 মিনিট লেগে যায়। ও কি, এই তুই আবার চকলেট খাচ্ছিস কেন?
হয় ট্রাফিক জ্যামে জম্পেশ খিদে পায় দেখ।
যত সব, আরে এই তো পৌঁছে গেছি, তুই গেটের সামনে নেমে যা, আমি বেসমেন্টে পার্ক করে আসছি লাউঞ্জে।
ওকে।
আমরা কাজ শুরু করলাম। আমি আর অয়ন মোট 11 জনকে জেরা করলাম। জেরা বলতে ঠিক ফিল্মে দেখা জেরার মতো নয়, ওই টুকটাক প্রশ্ন, 22 তারিখে ওই সময় কোথায় ছিলেন, ঈশান্তের সম্পর্কে ধারণা কি, এই সব। আজকাল আবার এর চেয়ে বেশি প্রশ্ন করা যায় না, এভরিওয়ান ইজ প্রোটেক্টেড বাই দেয়ার পিআর টিম। তাই এমন কোন প্রশ্ন করা যাবে না যেটা রিমোটলিও বিতর্কিত। তাও ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু বলে দিয়েছিলেন বলেই রক্ষে, না হলে শবনম আলীর অ্যাপয়েন্ট করা টিকটিকি ডুয়োর সামনে কেউ আসতই না। এই লিস্টে স্পোর্টস স্টাফ, ক্রিকেটার, ফিটনেস এক্সপার্ট সবাই ছিলেন, প্লাস হরিহর, যেই ম্যাথিউস ঈশান্তের মৃতদেহ আবিষ্কার করেছেন। স্রেফ দুজন ছাড়া আর কারোর কোনো কথায় কোনো সাবস্ট্যান্সিয়াল তথ্য পাওয়া গেল না। আর তৃতীয় ব্যক্তি অর্থাৎ রজত চ্যাটার্জি তার ভবানীপুরের বাড়ি গেছেন। সবাই খুব আড়ষ্ট, ম্যানেজমেন্টের বিরুদ্ধে কিছুই বলবেন না, পুরো স্টেটমেন্টগুলোই যেন ডক্টর্ড। আমি আর অয়ন জেরা করতে গিয়ে হাবুডুবু খাচ্ছিলাম, কিভাবে এদের থেকে কথা বের করা যায়। আর এটাও তো সত্যি, আমার আর অয়নের তো আর পুলিশের পাওয়ার আর উর্দির লেভারেজ নেই যে তাতেই উল্টো দিকের লোকগুলো ঘাবড়ে যাবে। স্টেটমেন্ট নেওয়ার ফাঁকে ফাঁকে আমি আর অয়ন একে অপরের দিকে তাকাচ্ছিলাম। এই লয়ার স্কুলড লোকজনের পাল্লায় আমাদের অ্যাডভান্স না ফেরত দিতে হয়। অবশ্য এরকম টাফ লোকজনের থেকে সত্যিটা বের করার অ্যাড্রেনালিন রাশটা সত্যি অন্যরকম, আর সেটাই আমাদের এই পেশায় আসার অন্যতম কিক। হোটেল মোটামুটি ভর্তি, তাও সুশান্ত মুর্মুর কথায় ম্যানেজার ইন চিফ শোভন মল্লিক রুফটপ ক্যাফেতে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। সেখানেই সবাইকে একে একে আমাদের মতো করে ইনফর্মালি ক্রস কোয়েশ্চেন করলাম। সামনে রাখা ভয়েস রেকর্ডার, ভেবেছিলাম সেটা হয়তো অফ করতে বলা হবে, যাক তা হয়নি।
বাকিদের স্টেটমেন্ট তো আগেই বলেছি, একেবারেই ইম্পর্টেন্ট বা ভাইটাল কিছু নয়, কিন্তু টিমের ফিটনেস বিশেষজ্ঞ কল্যাণ সরকার যা বললেন তাতে একটা নতুন আশার আলো দেখা গেল। কল্যাণ সরকারের বয়স 55, গোলগাল এলিগেন্ট চেহারা, পরনে একটা ট্র্যাক প্যান্ট পাজামা আর দামি পোলো টি শার্ট, আর হাতে একটা ভেপ মেশিন, তাতে টান মারছেন আর ধোঁয়া ছাড়ছেন।
গুড আফটারনুন কল্যাণ বাবু, একটু ডিস্টার্ব করছি, প্লিজ কিছু মনে করবেন না।
নট এট অল, রাদার আমি বেশ ইন্ট্রিগড আপনাদের দেখে, বেশ অ্যামিউজিং লাগছে টু বি ইন্টারভিউড বাই এ রিয়েল লাইফ স্লিউথ।
তাহলে ঈশান্ত মেহরার ডেথ আপনার কাছে বেশ অ্যামিউজিং ব্যাপার, তাই তো?
ডিড আই সে দ্যাট? আমার মুখে কথা বসাবেন না প্লিজ। আর ঈশান্তের কথা বলছেন, হি ওয়াজ হেডিং দিস পাথ সিন্স দ্য লাস্ট 4 মান্থস।
রিয়েলি? লাস্ট 4 মাস ধরে ঈশান্ত কি এমন করলেন যে ওর এই পরিণতি হল অ্যাকর্ডিং টু ইউ?
ঈশান্ত নিজেকে বড্ড পুশ করতে শুরু করেছিল, ওর ইঞ্জুরি হয়েছে গত বছর থেকে, এমনিতেই ও খুব ইঞ্জুরি প্রোন ছিল, প্লাস আর তো মেরে কেটে বছর সাথে খেলতে পারবে, তাই চোট নিয়ে ন্যাচারালি খুব প্যারানয়েড হয়ে গিয়েছিল। আমি ওকে সাজেস্ট করেছিলাম সার্জারি করিয়ে নেওয়ার জন্য, সার্জারি করালো, কিন্তু রিহ্যাবের সময় ওর একটা হার্মলেস পেইন কিলার অ্যাডিকশন হয়ে গেল।
পেইন কিলার অ্যাডিকশন?
হ্যাঁ, দ্যাটস রাইট।
এটা পুলিশকে জানিয়েছেন?
না।
কেন?
পুলিশ জানতে চাইনি।
কিন্তু আইসিটি অথরিটি জানে কি? আমি যতদূর জানি প্লেয়ারদের তো রেগুলারলি টেস্ট হয়, আজকাল তো এসব নিয়ে কড়া করি।
9/11 এর অ্যাটাকের সময় ইউএস এর ইন্টারনাল সিকিউরিটি স্ট্রিক্ট ছিল না বলছেন? সবকিছুরই একটা ল্যাপস থাকে। ঈশান্ত ছিল আইসিটির চোখের মণি, ওর নামে কোটি কোটি টাকার টিকিট বিক্রি হতো, টেলিভিশন থেকে আরো বেশি রেভিনিউ আসত। আপনাদের তো ঈশান্তের ওয়াইফ শবনম এমপ্লয় করেছে শুনলাম, ও আপনাদের এগুলো বলেনি?
মাফ করবেন, এ ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না। ক্লায়েন্টের সাথে আমাদের যা কথা হয়েছে তা একান্তই প্রাইভেট এবং কনফিডেন্সিয়াল।
তার মানে এ নিয়ে কোনো কথা হয়নি? আই গেট ইট।
আপনি এ নিয়ে আইসিটি কে কিছু জানাননি?
কাউন্টলেস টাইম জানিয়েছি, ওরা কোনো স্টেপ নেয়নি। আসলে শবনম তো বড় সেলিব্রিটি, আবার কলকাতা ওয়ারিয়ার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ধুয়ে ধুয়ে চার করে দিন।
আচ্ছা, আপনার চাকরি যাওয়ার ভয় নেই না? আপনি যে এত ভেতরের কথা আমাদের বললেন।
আমি 1 মাস আগেই রেজিগনেশন দিয়ে দিয়েছি, এখন নোটিস পিরিয়ড চলছে। এখন উঠি তাহলে।
ওয়ান মোর কোয়েশ্চন প্লিজ।
বলুন, এনিথিং ফর এ লেডি।
আচ্ছা, আমরা শুনেছি যে ঈশান্তের একজন টিমমেট ওকে খুন করার হুমকি দিয়েছেন, আপনি কিছু বলবেন এ ব্যাপারে?
মাফ করবেন, এ ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না। ওকে, উঠলাম। অল দ্য বেস্ট ফর ইওর ইনভেস্টিগেশন।
অন্বেষা, কল্যাণ ঈশান্তকে নিয়ে যা যা বললেন তোর বিশ্বাস হচ্ছে?
রেজিগনেশন কি উনি দিয়েছেন নাকি ওকে ছাঁটাই করা হয়েছে? অয়ন, এটা জানলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, বুঝলি? একজন এত ফিট প্লেয়ার পেইন কিলারে অ্যাডিক্টেড হয়ে আইসিটির ডোপ টেস্ট ফাঁকি দিয়ে দিনের পর দিন খেলে চলেছে, এটা কিন্তু একটা সাংঘাতিক অ্যাকিউজেশন বস।
আচ্ছা, এরপর কি?
কলকাতা টিম ম্যানেজমেন্টের বিজয় সান্যাল।
বিজয় সান্যাল কলকাতারই ছেলে, বয়স 45-এর নিচে, আইআইএম থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পাশ করেছেন। এই গরমেও ফুলহাতা শার্ট পরা, পায়ে দামি ফর্মাল শু, চেয়ারে টান টান হয়ে বসে উত্তর দিচ্ছিলেন। ওর অ্যাপ্রোচটা ভীষণই ফর্মাল। এসেই জিজ্ঞেস করলেন আমরা চা খাবো কিনা, আমি তো মাথা নেড়েই দিয়েছিলাম। অন্বেষা কড়া চাউনিতে আমায় বারণ করলো, আমিও চেপে গেলাম।
হ্যালো মিস্টার সান্যাল, একটা কথা বলুন।
Yes.
ঈশান্ত পেইন কিলারে অ্যাডিক্টেড ছিলেন?
Who told you so? কে বলল?
আমাদের সোর্সের নাম বলা বারণ।
দেখুন, আমাদের সাবস্টেন্স অ্যাবিউস নিয়ে জিরো টলারেন্স পলিসি রয়েছে, আমরা পাড়ার ক্লাব নই। আমি বলে দিই আপনার সোর্সের নাম, কল্যাণ সরকার, কি তাই তো?
নো কমেন্টস প্লিজ।
আমি যদি বলি আপনার রিলায়েবল সোর্স ঈশান্তকে এই পথে নিয়ে গেছিল, যদি বলি আপনার সোর্সই ঈশান্তকে এই পেইন কিলারের সাথে পরিচয় করিয়েছে,
ভালো কথা। এই নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল, থ্যাংক ইউ।
দেখুন মিস অন্বেষা, ডিসিপি ক্রাইম মিস্টার মুর্মু আপনাদের কথা বলেছিলেন, তাই আমি স্টেটমেন্ট দিতে রাজি হয়েছি, না হলে আগে আমার লয়ারের সঙ্গে বসতে হতো, আর সেটা যে বেশ লেন্দি প্রসেস সেটা নিশ্চয়ই আপনারা দুজনেই জানেন।
নিশ্চয়ই, থ্যাংক ইউ ফর ইওর টাইম। আপনাকে একটা লাস্ট প্রশ্ন করব।
করুন।
মৃত্যুর আগের দিন প্র্যাকটিসে ঈশান্তকে ওরই এক টিমমেট খুনের হুমকি দিয়েছিলেন?
এটাও কি আপনার সোর্স বলল?
বিজয়বাবু একটা প্রশ্ন করব, আমি অয়ন, অন্বেষণ এজেন্সির পার্টনার।
বলুন।
আচ্ছা, আপনার টিমের উইকেট কিপার রজত চ্যাটার্জিকে কোথায় পাবো?
রজত? ও তো কাল বাড়ি গিয়েছিল ভবানীপুরে, এখন ওকে ইডেনে পাবেন, প্র্যাকটিস আছে।
ও আইসি, মানে সানডে ম্যাচ হচ্ছে?
হ্যাঁ, সানডে ম্যাচ হচ্ছে। ইশান্ত ছিল ইন্ডিয়ান ক্রিকেট জগতের অ্যাসেট, কিন্তু দ্য শো মাস্ট গো অন। ওদিন আমাদের টিম কালো ব্যাচ পরে মাঠে নামবে।
বিজয়বাবু, আমরা কিছুক্ষণ পর ইডেন যাব, একটু কল করে বলে দেবেন প্লিজ। বুঝতেই পারছেন, আপনার পারমিশন না পেলে ওখানে ঢোকা যাবে না। বারবার ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুকে ডিস্টার্ব করা কি ঠিক, আপনি বলুন।
বেশ, আমি ইডেনে বলে দিচ্ছি, আপনাদের কোনো প্রবলেম হবে না। বাট সানডে ম্যাচ আছে, প্লেয়ারদের বেশিক্ষণ ডিটেন করবেন না প্লিজ। আর মিস অন্বেষা, আপনি যে টেবিলের নিচে হাত দিয়ে মোবাইলে পুরো কনভারসেশনটা রেকর্ড করলেন, সেটা প্লিজ সোশ্যাল মিডিয়াতে দেবেন না। আমাদের টিমের লিগাল টিমটা বেশ স্ট্রং, যদি ডেফেমেশন কেস হয়ে যায় তখন কিন্তু ডিসিপি ক্রাইম ও সামলাতে পারবেন না, তাই বুঝে শুনে কেমন? আমি ইডেনে ফোন করে বলে দিচ্ছি, গুড ডে, বাই।
কিরে, কি বুঝলি?
ব্রাজিলের বৃশ্চিক।
বৃশ্চিক না হলে কি আর এতগুলো টাকা মাইনে পাচ্ছে রে? আমরা এই গোটা কেসে যা পাবো সেটা হয়তো ওর একদিনের রোজগার। মিডিয়া সামলাচ্ছে, আমাদের মতো প্রাইভেট টিকটিকি সামলাচ্ছে, আবার কোন প্লেয়ার কি করে বেড়াচ্ছে সেটাও মিডিয়া ব্রেক করা থেকে সামলাচ্ছে। সেগুলোর জন্য আর্থিক ইনসেন্টিভ থাকবে না?
তা যা বলেছিস। এর পরের গন্তব্য ইশান্তের রুম।
ইয়েস, ইশান্তের রুম আর হরিহর।
ইশান্ত মেহরার রুম খোলাবার জন্য সেই ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুকেই কল করতে হল। ভদ্রলোক অবশ্য খুশি মনেই বলে দিলেন হোটেলের ম্যানেজারকে, বলবে নাই বা কেন, অন্বেষা আছে না সঙ্গে। আসলে মানে শুধু অন্বেষা না, এরকম একটা হাই প্রোফাইল কেস সলভ হলে তো ওরও প্রমোশন হবে। আর এই পয়েন্টটা অন্বেষাই ধরিয়ে দিল আমাকে, প্লাস গোটা হোমিসাইড ডিপার্টমেন্টের একটা নজর কাড়া পাবলিসিটি তো হবেই। রুফটপ ক্যাফেটেরিয়ার থেকে দুটো ফ্লোর নিচে নামলাম, সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নামা হলো। মাঝের একটা ফ্লোরে কিচেন, সঙ্গে সাপোর্ট স্টাফ আর হোটেলের কর্মচারীদের থাকার জায়গা। আজকাল এই ফাইভ স্টার হোটেলে স্টাফদের থাকার জায়গাও বেশ বড়, অনেকটা হোটেলের অন্যান্য বিলাসবহুল রুমের মতোই। হোটেলের ম্যানেজার খালি বকবক করছিলেন অন্বেষার কানের কাছে, ঈশান্তের কত বড় ফ্যান হোটেলের সবাই, ঈশান্ত কটার সময় জিমে যেত, কি কি খেত, এইসব আর কি। ম্যানেজার এও ঘুরিয়ে শুনিয়ে রাখলেন যে হরিহর বেশ ভালো ছেলে, খুবই সৎ, অতএব ঈশান্তের ঘর থেকে কিছু সরাবার মানুষ সে নয়। বোঝা গেল পুলিশ ঈশান্তের রুমের জিনিসপত্র নিয়ে কিছু প্রশ্ন হরিহরকে করেছে ইতিমধ্যেই। ঈশান্তের রুমের ফ্লোরের আগের ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া, বার আর রেস্তোরাঁ, সেখানে কয়েকজন ব্যক্তি কলকাতা ওয়ারিয়ার্স এর জার্সি গায়ে লাঞ্চ করছে। ম্যানেজার বললেন তারা কোন একটা কন্টেস্টের বিজয়ী, প্রাইজ হিসেবে এই হোটেলের লাঞ্চ কুপন জিতেছেন। আমরা ফাইনালি 129 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালাম। লোকাল থানার ইনভেস্টিগেটিভ অফিসার ধীমান বসু এসেছিলেন পুলিশের সিল খুলে দেখাবার জন্য। ধীমানবাবু এক্সপিরিয়েন্সড মানুষ, আমাদের সাথে যদিও অল্পই পরিচয়, পুলিশ ক্লাবের একটা অনুষ্ঠানের সামান্য পরিচয় হয়েছিল। ধীমানবাবু খাম থেকে কি কার্ড বের করে 129 নম্বর রুমের দরজার সেন্সরের কাছে ধরলেন। দরজার হাতলের নিচে আওয়াজ হল আর খট করে অটোমেটিক তালাটা খুলে গেল। দরজা ঠেলে ধীমানবাবু ঢুকলেন, পিছু পিছু অন্বেষা আর আমি। একটা মাঝারি সাইজের সুইট, একটা কুইন সাইজ বেড। ধীমানবাবুর পারমিশন নিয়ে আমি কয়েকটা ছবি তুললাম। মিনি ফ্রিজ ফাঁকা, পুলিশের লোকজন পরীক্ষা করার জন্য নিয়ে গেছেন। এবারে বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম, বাথটাবটা মাঝারি। ঈশান্তের হাইট প্রায় 6 ফুট, এই বাথটাবে একজন 6 ফুট হাইটের মানুষ কিন্তু ডুবে যাওয়ার কথা নয়। আমরা রুম থেকে বেরিয়ে এলাম, এখানে আর কিছু দেখার নেই। এরপরে হরিহরের সাথে কথা বলা বাকি। ম্যানেজার আমাদেরকে তাঁর রুমের দিকে নিয়ে গেলেন, সেখানেই হরিহরের সাথে দেখা হবে। ম্যানেজারের রুমের বর্ণনা দিয়ে শব্দের অপচয় করে লাভ নেই, এরকম ফাইভ স্টার হোটেলের ম্যানেজারের রুম সব সেম, একটা টেবিল, একটা শেলফে কয়েকটা বই, দেওয়ালে ম্যানেজারের পাওয়া কোনো অ্যাওয়ার্ড সার্টিফিকেট, আর টেবিলে একটা দামি ডেস্কটপ। চেয়ারে বসতে না বসতেই আমাদের সামনে দু গ্লাস লেমন আইসড টি এসে উপস্থিত হল, সঙ্গে বাহারি স্ট্র। তাতে চুমুক দিতে না দিতেই আমাদের সামনে হাজির হল হরিহর। হরিহরের বয়স 25-26, পরনে হোটেলের ইউনিফর্ম, সবুজ বন্ধ গলা আর কালো ট্রাউজার। হরিহরের মুখে হালকা নার্ভাস ভাব, বারংবার এরকম জেরার মুখে আর কেই বা শক করে পড়তে চায়। অন্বেষা তাই বেশ নরম গলায় জেরা শুরু করল।
আচ্ছা হরিহর।
জি ম্যাডাম।
তোমার বাড়ি কোথায়?
ম্যাডাম, দিশের বাড়ি ঝাড়গ্রামে।
আর এখানে এই হোটেলেই থাকো?
জি, মনোহর সাহেবের সাথে।
মাইনে ঠিকঠাক পাও?
জি ম্যাডাম, ম্যানেজার সাহেব খুব ভালো লোক, উনি মাসের পয়লা তারিখে মাইনে দিয়ে দেন।
বাহ। তা হরিহর, মাসাজ করা কবে থেকে শুরু করলে?
জি, একদিন ম্যানেজার সাহেবের কন্ধাতে ব্যথা হচ্ছিল, আমি টিপে দিলাম। ম্যানেজার সাহেব খুশ হলেন। দেশের বাড়িতে ছোটবেলায় আমি একটা ওই সেলুনে কাম করতাম, সেখানে মালিক শিখিয়েছিল।
তারপর?
তারপরে এই হোটেল থেকে একটা মাসাজের কোর্স করায়। তারপরে অনেক প্লেয়ারদের মাসাজ করেছি ম্যাডাম।
আচ্ছা গুড। হরিহর একটা কথা বলো, এই যে তুমি মাসাজ করো, ঈশান্তকে ওই দিনের আগে কবে মাসাজ করেছিলে?
তার ঠিক আগের দিন ম্যাডাম। ঈশান্ত স্যার এই হোটেলে এলে আমার হাতে মাসাজ নেন, ওর কাফ মাসেলে চোট ছিল, তো বিজয় স্যার বলেছিলেন কি মাসাজ দিতে হবে। আইস প্যাক দিতাম, তারপরে কাফে 30 মিনিট ধরে মাসাজ করতাম।
হরিহর।
জি স্যার।
এই যে তুমি ঈশান্তকে মাসাজ দিতে, তোমাদের কথাবার্তা হতো?
না স্যার, খুব বেশি কথাবার্তা হতো না। তবে মাঝে মাঝে মধ্যে ও ফোন পে বাত করতে থে, ফোনে ফোনে কথা বলতেন, ফোনে কি যেন ওকে বকাবকি করত।
বকাবকি করত? কিরকম, কে বকাবকি করত?
সেটা তো মালুম নেই স্যার।
আচ্ছা, যেদিন ঈশান্ত মেহরা মারা গেলেন, মানে তুমি ওর বডি আবিষ্কার করলে, তার আগের দিন মাসাজ দেওয়ার সময় কিছু নোটিস করেছিলে?
আগের দিন স্যার?
হ্যাঁ আগের দিন, মনে করে বলো।
না স্যার, সেভাবে তো কিছু নয়। তবে স্যার, ওকে খুব থাকা হওয়া লাগছিল, বারবার ঘুমিয়ে পড়ছিলেন।
আচ্ছা ওই দিন, মানে যেদিন ঈশান্তের বডি তুমি ডিসকভার করলে, সেদিনের ঘটনাগুলো একটু বলো তো পরপর।
স্যার, ওদিন ম্যানেজার সাহেব আমায় বলেছিলেন ঈশান্ত স্যারের রুমে যেতে, ও সুবহ 10 বাজে। অন্যান্য দিন আমার লেট হলে ঈশান্ত স্যারের রুম থেকে রিমাইন্ডার কল আসে। এদিন আমার ওর রুমে যেতে প্রায় 11টা বেজে যায়। আসলে দুজন স্টাফের ভাইরাল বুখার হয়েছিল, তো
তারপর?
হ্যাঁ, তো আমি স্যারের রুমে গেলাম।
এক সেকেন্ড হরিহর, এক সেকেন্ড।
জি ম্যাডাম।
অন্যান্য দিন যখন ঈশান্তের রুমে যেতে, দরজা খোলা থাকতো?
জি ম্যাডাম, মনে পড়ছে না।
হ্যাঁ, মনে করার চেষ্টা করো হরিহর, এটা খুব ইম্পর্টেন্ট।
জি 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 ম্যাডাম, ঠিক ইয়াদ নেই হ্যায়, তবে মনে হচ্ছে ঈশান্ত স্যার দরজা খুলে দিতেন।
আর সেদিন?
সেদিন ম্যাডাম আমি বেল দিলাম, দরজায় আওয়াজ করলাম, তাও হলো না। তারপর ম্যানেজার স্যারকে বলে কি কার্ড নিয়ে দরজা খুললাম, তারপরে ভিতরে গেলাম।
ভিতরে কি দেখে?
সব নরমাল ছিল ম্যাডাম, ও কফির কাপ টেবিলে, আর ঈশান্ত স্যার নেই। তারপরে বাথরুমের দিকে গিয়ে দেখলাম উনি বাথটাবে শুয়ে আছেন।
কি করে বুঝলে যে উনি বেঁচে নেই?
ওর হাত ধরে ম্যাডাম, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল।
হাত বাইরে ঝুলছিল?
জি ম্যাডাম, ওর মোবাইল ফোন ভি বাথরুমের ফ্লোরে ছিল।
আচ্ছা, তুমি বলেছো পুলিশের কাছে যে বাথটাবে আইসড ওয়াটার ছিল, সেটা কি করে জানলে?
টিমের ম্যানেজার আমাদেরকে তো বলে দিয়েছিল, খুব কড়াক বরফিলা পানি সব প্লেয়ারদের টবে দেওয়ার জন্য।
গুড, আর কিছু জানার নেই আপাতত? ও এক সেকেন্ড, আরেকটা জিনিস।
জি ম্যাডাম।
কফির কাপ কটা ছিল মনে আছে?
জি ম্যাডাম, 2 কাপ। দু কাপ।
থ্যাংক ইউ হরিহর, আর কিছু জানার নেই, তুমি যেতে পারো।
থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ।
ভাই,
2 কাপ।
কি মনে হচ্ছে
মনে হচ্ছে ঈশান্ত সেদিন নিজেই দু কাপ কফি খেয়েছে নাকি অন্য কেউ ছিল।
চল ওটা যাক, ইডেন গার্ডেন্সে দেরি হলে আবার সমস্যা হয়ে যাবে বুঝলি। বিজয় সান্যাল হয়তো ওদের ফোন করে বলে দিয়েছে ইতিমধ্যে। চল
চল।
কলকাতা টিম হোটেল বাইপাসের ধারে, সেখান থেকে ইডেন গার্ডেন্স গাড়িতে প্রায় 30 মিনিট, তাও জ্যাম না থাকলে। এখানেই হচ্ছে দু চাকার সুবিধে, যদি বাইক নিয়ে বেরোতাম তাহলে এদিক ওদিক দিয়ে সাটাসাট বেরিয়ে যেতাম, কিন্তু অন্বেষা চার চাকা ছাড়া বেরোবে না, তাই জ্যামে ফেঁসে রইলাম প্রায় 20 মিনিট। এদিকে হরিহরের বয়ান মাথায় গেঁথে রয়েছে আমার। অন্বেষার মাথায় অবশ্য কি চলছে তা এখনো জানি না। স্টিয়ারিং হুইলে বসে আছে অন্বেষা, চোখে ভ্রুকুটি। এখন ওকে ডিস্টার্ব করা যাবে না, এমনিতেই 24 ঘন্টা রেগে থাকে, তারপরে এখন খোঁচালে হিতে বিপরীত হবে। আমি ভাবতে থাকলাম হরিহরের কথা, ঝাড়গ্রাম পরগনার সাধারণ বাড়ির ছেলে, এখানে এসে হয়তো কত কষ্ট করে এই জায়গায় এই বড় হোটেলে সুযোগ পেয়েছে, কত বড় বড় মানুষদের জন্য কাজ করছে, অথচ ঈশান্তের ব্যাপারটায় এখন জেরায় জেরায় জেরবার। পুলিশ ওকে জিজ্ঞেস করেছে জিনিসপত্র সব ঠিকঠাক ছিল কিনা। তাহলে কি হরিহরের হাত টানের দোষ আছে, নাকি পুলিশ অন্য কিছু সন্দেহ করছে? এদিকে ঈশান্তের ছবি সমেত প্ল্যাকার্ড পড়েছে বাড়ির দেওয়ালে, ট্রাফিক সিগন্যালের পার্টিশনে, চারিদিকে এই প্রতিভাবান ক্রিকেটারের অকাল মৃত্যু নিয়ে হইচই বেঁধে গিয়েছে। আমার বাবা বেঁচে থাকলে খুবই উত্তেজিত হতেন, তার ছেলে এরকম একটা তদন্তে জড়িয়ে পড়েছে এটা জানলে তিনি নির্ঘাত তার চায়ের আড্ডার বন্ধুদের রীতিমতো স্কুপ দিতেন। এদিকে শবনমের থেকে মেসেজ এসেছে, ইডেনে কথাবার্তা বলে ওঁর ওখানে যেতে হবে। অন্বেষার মুখ এখনো গম্ভীর। মেয়েটা কি খায় কে জানে, করলা সেদ্ধ? ছোটবেলায় কেউ মধু খাওয়ায়নি, নাকি মধু ভেবে চিরতা শরবত খাইয়েছিল? না, এ ব্যাপারটা মঞ্জু কাকিমা মানে অন্বেষার মাকে একবার জিজ্ঞেস করতে হবে। ঈশান্ত মৃত্যুর আগের মুহূর্তেও ফোন ঘাঁটছিল, বা ফোনটা অন্তত তার হাতে ছিল, তাই বাথরুমের ফ্লোরে ফোনটা দেখতে পেয়েছিল হরিহর। তার মানে কি আততায়ীকে দেখতে পায়নি ঈশান্ত? ঈশান্ত একজন ভালো ব্যাটার, তার রিফ্লেক্স অত্যন্ত স্ট্রং, একজন সাধারণ মানুষের চেয়ে অনেক তীক্ষ্ণ রিফ্লেক্স। তাহলে সে তো পেছন থেকে আসা আততায়ীর অস্তিত্ব নিশ্চয়ই বুঝতে পারত, আর পেছন দিয়ে এসেই বা হত্যাকারী কিভাবে মারল তাকে? মাথায় বাড়ির থিয়েরি তো কারো মুখেই শুনলাম না, বরং ঈশান্ত আদৌ খুন হয়েছে কিনা সে নিয়েও বেশ ধোঁয়াশা ছিল। তাহলে কি বিষ প্রয়োগ, কফির কাপ? কিন্তু তাহলেও তো এত কনফিউশন হতো না। আচ্ছা, তাহলে কি রজত চ্যাটার্জি, আগের দিন যিনি প্র্যাকটিসে ঈশান্তকে খুনের হুমকি দিয়েছিলেন? আগের টুর্নামেন্টে রজতকে সরিয়ে দেওয়া হয়েছিল ওপেনারের জায়গা থেকে, সেখানে ঈশান্ত ইনিংস ওপেন করেই সেঞ্চুরি মেরেছিল। ঈর্ষা, ঈর্ষায় অবশ্য মানুষ কি না করে। যা, প্রায় এসে গেছি। বাঁদিকে গান্ধী মূর্তিকে রেখে অন্বেষা গাড়ি ঘোরালো ইডেন গার্ডেন্সের দিকে, লাঠি হাতে গান্ধীজিকে ছেড়ে গাড়ি এগিয়ে চলল ইডেনের দিকে। ক্রিকেটের সেই নন্দনকানন আর নেই, চারিদিকে বড্ড অফিস অফিস ব্যাপার, প্রচুর সিকিউরিটি। বাপরে বাপ, ইডেন নাকি এয়ারপোর্ট? গেটে লোক আটকাল, অন্বেষা বিজয় সান্যাল আর ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু দুজনেরই নাম নিল। সিকিউরিটির বিরাট চেহারার তরুণ গার্ড নট করে রাস্তা দেখিয়ে দিল। পার্কিং লটে ঢুকে গেলাম, বিরাট বিরাট সিডান আর এসইউভি পার্ক করা সেখানে, আমাদের গাড়িটাই তাদের মধ্যে সবচেয়ে ছোট। অন্বেষা গাড়ি থেকে নামার আগে একটা রাবার ব্যান্ড দিয়ে চুলটা বেঁধে নিল। চুলটা বেঁধে নিলে অন্বেষা বেশ উইথ আ পারপাস হয়ে যায়, মানে খুব সিরিয়াস দেখায়। যাকে, দুজনেই গাড়ি থেকে নামলাম, এগোলাম প্যাভিলিয়ন এন্ডের দিকে। আবার সিকিউরিটি আটকাল, আবার পাসওয়ার্ড দেবার পালা, ঠিক যেন আলিবাবা 40 চোরের সেই গুহা। খুল যা মুর্মু, মানে খুল যা সিমসিম, এই মন্ত্র আওড়ালেই খুলে যাবে গুহার দ্বার। আর বলেই তো দিলাম, এখানকার মন্ত্র হল ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু, এই নামটা বললেই স্যালিউট জুটছে ফ্রিতে। অন্বেষাকে দেখে মনে হচ্ছে ওই আমার বস, আমি নেহা তোপসে বা ওয়াটসন গোছের এক ল্যাংগো। আর একটু এগোতেই দেখা গেল ইডেনের সেই সবুজ গালিচা, সেই মাঠ এখনো নস্টালজিক লাগে। আর সেখানে কলকাতা ওয়ারিয়ার্সদের টিম প্র্যাকটিস করছে। অন্বেষা আর আমি সেদিকে এগিয়ে গেলাম, সঙ্গে একজন জুনিয়র ম্যানেজার গোছের লোক। তাকে নিশ্চয়ই বিজয় সান্যাল আমাদের খাতির টাতির করতে বলেছেন। সেই ছোকরা আবার সারাক্ষণ অন্বেষাকে ম্যাম ম্যাম করে যাচ্ছে। রজতকে দেখতে পেলাম, সে উইকেট কিপিং গ্লাভস পরে কিপিং প্র্যাকটিস করছে। সেই জুনিয়র ম্যানেজার ছুটে গিয়ে রজতের কানে কি যেন বলল, নির্ঘাত আমাদের কথা জানাল। রজতের ভুরু কুঁচকে গেছে, কথা শোনার ফাঁকে ফাঁকে সে আমাদের দিকে তাকাচ্ছে। জুনিয়র ম্যানেজার ছেলেটি ফিরে এলো, আমাদের ইশারা করে একদিকে যাওয়ার জন্য বলল। আমি আর অন্বেষা এগিয়ে গেলাম ভিআইপি ক্যাফের দিকে। এই ক্যাফেতেই কমেন্টেটর ও বাকি ভিআইপিরা খেতে আসেন। ক্যাফেতে ঢুকতেই কড়া কফির গন্ধ ভেসে এলো, তার সাথে মাখনের মিষ্টি গন্ধ। নির্ঘাত কেক বা মাফিন তৈরি হচ্ছে, অনেকটা আমার আর অন্বেষার মতো, ওই কড়া কফি আর তার সঙ্গে মিষ্টি মাখন। জুনিয়র ছোকরা আমাদের একটা ছোট টেবিলে বসালো, আর সাদা পোশাক পরা ওয়েটার হাতে মাফিন বাস্কেট আর কফি ট্রে নিয়ে এগিয়ে এলো। তারই সঙ্গে সঙ্গে ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ক্যাফেতে ঢুকলেন রজত চ্যাটার্জি, ঈশান্তকে যিনি খুনের হুমকি দিয়েছিলেন। আমাদের সামনে এসে বসলেন ভবানীপুরের বিখ্যাত চ্যাটার্জি ফ্যামিলির সন্তান। শার্প চেহারা, কাটা কাটা চোখ নাক, যেন কম বয়সের সৌমিত্র চ্যাটার্জি। অন্বেষাই শুরু করল জিজ্ঞাসাবাদ। এই সৌমিত্র পর্বে আমি একটা অতি উত্তম পন্থা ধারণ করলাম, চুপ করে রইলাম।
মিস্টার চ্যাটার্জি,
এত ফর্মালিটি কিসের? কল মি রজত, জাস্ট এ সেকেন্ড। বয়, ওয়ান কফি প্লিজ। হ্যাঁ, এবারে বলুন।
বাবা, আপনি স্পোর্টসম্যান হয়েও কফি খাচ্ছেন?
কই, জাস্ট এক কাপ নিলাম তো।
কিন্তু আপনার আর্জ দেখে মনে হলো যে কফি না হলে তো আপনার চলে না।
রাইট ইউ আর।
ওকে, নাও লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। স্যার, ঈশান্ত মেহরাকে 21 জুন আপনি খুনের হুমকি দিয়েছিলেন?
হু দ্য হেল টোল্ড ইউ দ্যাট?
আই হ্যাভ মাই সোর্সেস।
আপনার সোর্স বোগাস?
ও তাই? সিসিটিভি ফুটেজও বোগাস?
সিসিটিভি ফুটেজ? হাউ ডেয়ার ইউ!
দাঁড়ান দাঁড়ান, অযথা উত্তেজিত হবেন না। আমাদের কাছে ফুটেজ, সাক্ষী সব আছে। আর এরকম র্যাশ বিহেভ করলে সন্দেহ কিন্তু আপনার উপরে আরো বেশি বেড়ে যায়, তাই না? সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অতএব স্যার, সিট ডাউন অ্যান্ড প্লিজ ফিনিশ ইওর কফি।
আপনারা কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন?
নট এট অল, আমরা সত্যিটা জানতে এসেছি।
ফাইন।
আপনি এই ইডেনের জিমেই ঈশান্ত মেহরাকে খুনের হুমকি দিয়েছিলেন কি, তাই তো? কই, চুপ কেন, উত্তর দিন।
হ্যাঁ, হুমকি দিয়েছিলাম জিমেই।
আর তারপর দিনই ঈশান্ত মারা গেলেন। পুলিশ কিন্তু মার্ডারই বলছে এখন।
ও মাই গড, মার্ডার?
হ্যাঁ, এখনো প্রেস জানে না ঈশান্তকে ওরকম ওপেনলি থ্রেট করলেন কেন, সেটা আমি জানতে চাই। স্পিক দ্য ট্রুথ প্লিজ।
ও আমার ক্যারিয়ারটা খেয়ে নিচ্ছিল, আর তাছাড়া রুবিকেও ছাড়েনি।
রুবি? রুবি আবার কে?
এটা কি জানার দরকার?
অফকোর্স জানা দরকার। রুবি কে মিস্টার রজত?
রুবি আমার গার্লফ্রেন্ড।
গার্লফ্রেন্ড?
হ্যাঁ, রুবি চৌধুরী।
এই রুবি থাকেন কোথায়?
বেহালার দিকে।
প্রফেশন?
চিয়ার লিডার।
চিয়ার লিডার?
কেন, আপত্তি আছে?
না না, আপত্তি থাকার কি আছে? আমি জানতে চাইছিলাম যে এই রুবির সাথে ঈশান্ত মেহরাকে ওরকম জানে মারার হুমকি দেওয়ার কি সম্পর্ক?
ঈশান্ত মেহরাকে কেমন মানুষ মনে হয় আপনাদের?
কেমন মানুষ ঈশান্ত? অয়ন, তুই তো সব খবর রাখতিস ঈশান্ত মেহরাকে নিয়ে, তোর কি মনে হয় এই ব্যাপারে?
ঈশান্ত? ভালোই তো মনে হয়, একেবারে গ্রাসরুট থেকে রোগড়ে উঠে আসা একজন অ্যাথলিট। সেভাবে কোনো গডফাদার নেই, কোনো স্পন্সর নেই, তাও এত বিনয়ী। আর ঈশান্ত বিয়েও করলেন একজন প্রাক্তন ফিল্ম স্টারকে। কি মারাত্মক সাদামাটা জীবন ছিল ওদের, তুই ভাবতে পারবি না।
ও, ইউ নাইভ ফেলোস, আপনারা গোয়েন্দা, ইনভেস্টিগেটর, কি বললেন, সাদামাটা? আর ঈশান্ত মেহরা? হ্যাঁ, ওর ওয়াইফ শবনমকে বেশ কিছুটা সিম্পল বলা যায়, বাট
ঈশান।
বোঝা যাচ্ছে আপনারা ওর সম্পর্কে কিছুই জানেন না। ঈশান্ত মেহরা ট্যালেন্টেড ছিল, এই নিয়ে কোনো ডাউট নেই, বাট হি ওয়াজ আ স্কাউন্ড্রেল, এটা নিয়েও কোনো ডাউট নেই।
আচ্ছা, এই অভিযোগটা কিন্তু বেশ সিরিয়াস মিস্টার চ্যাটার্জি।
কেউ যদি তার টিমমেটকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, টিমমেটের গার্লফ্রেন্ডকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই আপনি তাকে সাধু পুরুষ বলবেন না। বলবেন কি?
না, কোনোভাবেই তাকে সাধু পুরুষ বলবো না।
ঈশান্তের এই মিটিওরিক রাইজ, এটা আমাদের ফিল্ডে একটু আনইউজুয়াল মনে হয়নি আপনাদের?
না, ট্যালেন্টেড হলে প্রবলেম কিসের? হতেই তো পারে।
না, কোনো প্রবলেম নেই, তবে সমস্ত কিছুরই একটা সিমেট্রি আছে, সাকসেসেরও একটা সিমেট্রি আছে। ঈশান্তের মতো রাইজ লাস্ট 10 বছরে ন্যাশনাল ক্রিকেটে কারোর হয়নি। রঞ্জিতে মাত্র 2 ম্যাচ খেলে সোজা ইন্ডিয়া টিম, ভাবা যায়? আর সেটাও সোজা পথে নয়।
কি বলছেন? কি সোজা পথে নয়? ঈশান্তের মতো ক্রিকেটার কেউ ব্যাকআপ পথ নিতে হলো?
না, আমার গার্লফ্রেন্ড রুবির দিকেও সে হাত বাড়িয়েছিল, তাকেও সে এক্সপ্লয়েট করার প্ল্যান করেছিল।
ঈশান জানতো যে রুবি আপনার গার্লফ্রেন্ড?
অফ কোর্স, একটা পার্টিতে আমি রুবির সাথে ঈশান্তের আলাপ করাই। তারপর একদিন রুবি আমাকে জানায় যে ঈশান্ত তাকে রাত বিরেতে ফোন করছে, তার সাথে বেড়াতে যেতে চাইছে।
দেন
দেন আর কি, আমি ঈশান্তকে চেপে ধরলাম, সে আমাকে শাসিয়ে দিল যে কলেজ লাইফে আমি ড্রাগস নিতাম, সেটা সে প্রেসের কাছে ফাঁস করে দেবে।
আপনি ড্রাগস নিতেন?
হ্যাঁ, ফেঁসে গেছিলাম একটা র্যাকেটে, বাবা রিহ্যাবে পাঠিয়েছিলেন, ভাগ্যিস, নাহলে আর এই স্টেজ অব্দি খেলতে হতো না, ব্যান্ড হয়ে যেতাম।
এরপরে আর কখনো মানে ড্রাগস?
নো নেভার।
বেশ, তারপর?
তারপর ঈশান্ত আমায় ব্ল্যাকমেল করা শুরু করলো, আমার পারফরমেন্স খারাপ হতে শুরু করলো, ওপেনিং পজিশন গেল। তারপর সেদিন জিমে সবার সামনে আমায় আনফিট বলে খেপাতে লাগলো। ট্রাস্ট মি, মাথা ঠিক রাখতে পারিনি। ঈশান্তের কলার চেপে ধরে বলেছিলাম যদি ওর এই অ্যাটিটিউড না পাল্টায় তাহলে আমি ওকে ফিনিশ করে দেব। আচ্ছা, ফিনিশ করব বলেছিলাম, খুন করার কথা বলিনি কিন্তু।
ঠিক আছে, 22 তারিখ সকাল 10টা নাগাদ আপনি কোথায় ছিলেন?
নিজের রুমে, আগের ম্যাচের রিক্যাপ দেখছিলাম, প্লাস লাগেজ প্যাক করছিলাম, একটু বাড়ি যাওয়ার ছিল।
বাড়ি মানে ভবানীপুরে?
হ্যাঁ, ভবানীপুরে।
আমরা জানতে পারলাম যে ঈশান্ত মেহরার পেইন কিলার অ্যাডিকশন ছিল।
কে বলল? ডক্টর কল্যাণ সরকার, দ্যাট কোয়াক, ও নিজেই সবাইকে পেইন কিলার সাজেস্ট করে ইঞ্জুরি হলে। আমার মনে হয় না ঈশান্ত পেইন কিলার রেগুলারলি নিত, তাতে ফিল্ডে পারফরমেন্স এফেক্টেড হয়। ঈশান্ত সেয়ানা ছেলে, এসব করে নিজের কেরিয়ার খারাপ করবে বলে তো মনে হয় না। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবারে আমাকে প্র্যাকটিসে ফিরতে হবে।
ও শর, আপাতত এইটুকুই, পরে দরকার পড়লে আমার কথা হবে।
ওকে, আসি।
মিস্টার চ্যাটার্জি, বলছিলাম রুবির নম্বরটা পাওয়া যাবে? ওকে জাস্ট কয়েকটা প্রশ্ন করব, বেশি ডিস্টার্ব করব না, আই প্রমিস।
ওকে, প্লিজ লিখে নিন। 9903।
রজত গড়গড় করে নম্বরটা যখন বলছিল, আমার মাথায় একটাই ব্যাপার চলছিল, শেষে এই ঈশান্ত মেহরাও সেই বাকিদের মতোই, সেই অন্য নারীতে আসক্ত, লোভী, তার কি র্যাগস টু রিচেস ব্যাপারটাও সাজানো? অথচ আমার মতো সাধারণ বাড়ির যে ছেলেমেয়েরা তার উত্থানের শরিক হল, তার সাফল্যে ইন্সপায়ার হল, তার ভিত্তিটাই মিথ্যে। এই ঈশান্ত মেহরা, যাকে এই সময়ের সবচেয়ে বড় ক্রিকেটিং স্টার বলা হচ্ছে, সে আসলে লালসা আর নানান জাগতিক লুলুপতায় ভরা একজন আপাদ মস্তক ভণ্ড মানুষ, যার অন্যের গার্লফ্রেন্ডের প্রতি হাত বাড়াতে তাকে অন্যায্যভাবে দাবি করতে এতটুকু অসুবিধে হয় না। যে ঈশান্তের স্কোয়ার কার্ড দেখে মনটা ক্লাস 5 বাচ্চার মতো উচ্ছ্বসিত হয়ে উঠত, সে যে এইরকম ফালতু মানুষ তা জানলে হয়তো তার একটাও ম্যাচ দেখতাম না। আবার মনের আরেকটা দিক এটাও ভাবছে যে একজন মানুষ যত খারাপই হোক,
তার হত্যাকারীকে কখনোই সমর্থন করা যায় না। রজত যা বলল তাতে অন্য একটা দিক খুলে গেল। আমার মনে আরেকটা প্রশ্ন উঁকি দিল, ঈশান্তের এই দিকটা কি শবনম জানেন? আজকে যে শবনমের ওখানে যাচ্ছে, ওকে এ নিয়ে প্রশ্ন করা চলবে কি? আমরা নিঃশব্দে বেরিয়ে এসেছি ইডেন থেকে। রজতের সাথে কথা বলার পরে আমি আর অন্বেষা একটা টু শব্দও করিনি। আমাদের দুজনেরই কেমন জানি কথা বলার ইচ্ছেটা হারিয়ে গেছিল। খ্যাতির শিখরে উঠতে গেলে বিবেক, হিউম্যানিটি এসব বোধহয় বর্জন করতে হয়, তাই না? কখন যে গাড়িতে বসেছি, কখন যে অন্বেষা স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি ইডেন থেকে খেয়ালই নেই। বাইরে তখন রোদ পড়ে এসেছে, অন্বেষা স্টিয়ারিং ঘোরাচ্ছে ধর্মতলার দিকে, এখান থেকে নিউ টাউন। সেখানে ইমাজিন টাওয়ারের শবনম আলী মেহরা আমাদের জন্য ওয়েট করছেন। অবশ্য তার আগে পিঠ পুজো করা খুব দরকার, অন্বেষারও খিদে পেয়েছিল। এদিকে ধর্মতলায় গাড়ি পার্কিং করা একটা ব্যাপার। অন্বেষা ফ্লাইওভার ধরে সোজা এক্সাইড মোড়ে ওরিয়েন্টাল ডিলাইটের সামনে দাঁড় করাল। এটা আমাদের দুজনেরই খুব প্রিয় ইটারি। বসে খাওয়ার জায়গাটা ছোট, তাই এখানে এলে আমরা গাড়িতে বসেই খাই। এখনো অন্বেষার মুখ থমথমে। ইটারির নেপালি ছেলেটা অর্ডার নিতে এলো। অন্বেষা অর্ডার দিল প্যান ফ্রাইড মোমো, চিকেন থুপ্পা আর লেমনের। অর্ডার দিয়ে আমার দিকে তাকালো।
ভাই, ঈশান্ত ভি খোটা সিক্কা নিকলা ভাই।
হ্যাঁ, তাই তো দেখছি।
কি হলো রে, মুড অফ?
না, মুড অফ না, ভাবছি ঈশান্তকে হার্ট করার মোটিভ তাহলে রজতের আছে।
তা তো আছে। তবে
তবে
একবার ভেবে দেখ, যদি সেটাই হতো, মানে খুন করার যদি চেষ্টাও করে থাকতো, তাহলে এত কিছু কি আমাদের কাছে বলতো? বিশেষ করে পার্সোনাল লাইফের এত ডিটেইলস রিভিল করে দিত।
শবনম, জানেন তোর কি মনে হয়?
সেটা তো তুমিই বলতে পারবে সুইট হার্ট। তোমার শবনম ডার্লিং কি জানে তা আমি কি করে জানবো?
ফালতু কথা বলিস না। আর তোর সুশান্ত ডার্লিং পারলে নিজে আরো মার্ডার করে কেস জোগাড় করে দেয় অন্বেষণকে, মানে অন্বেষাকে।
বেশ, তোর শবনম সুইট হার্ট কে নিয়ে আমি আর ঠাট্টা করবো না। একটু মজা করলাম বলে অন পেঁচার মতো মুখ করে থাকবি? হ্যাঁ, এই
আমার মুখটাই ওরকম।
সেটা যা বলেছিস 200% কারেক্ট। আচ্ছা শোন না, ঈশান্তকে মারার কারণ কি অন্য টিমের পারফরমেন্স হতে পারে?
মানে তুই বলতে চাইছিস যে অন্যান্য যে টিমগুলো আছে তারা ঈশান্তকে সরিয়ে দিয়েছে নিজেদের স্বার্থে, যাতে ঈশান্ত তাদের বিরুদ্ধে খেলে তাদের হারাতে না পারে?
এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট অপশন।
আরে সেটা হওয়ার চান্স কম। তাহলে তো লিওনেল মেসিকে কেউ না কেউ মার্ডার করে দিত একদিনে, তাই না? এই ধরনের মার্ডারের কারণ নির্ঘাত পার্সোনাল, প্রফেশনাল কারণ হলে এইভাবে মারত না। বলছি যে প্রায় 5টা তো বাজে, খিদেও পেয়েছে জব্বর, একটু তাড়া দে না।
হ্যাঁ দাদা। আরে ও দাদা, দেবেন না নাকি?
খেতে খেতে অয়ন বলছিল আমাদের এই কেসটা নেওয়া ঠিক হয়েছে কিনা। উফ, সো পেসিমিস্টিক, এভাবে ভাবলে চলে নাকি? অয়নের বুদ্ধি আছে, আমার দারুণ বন্ধু। আমি জানিও আমার জন্য রাইফেলের সামনে দাঁড়াতে সেকেন্ড টাইম ভাববে না। তাও মাঝে মাঝে মনে হয় অয়ন বড্ড মেলো, এত সফট হলে হয়? প্রফেশনাল হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় স্কোপ, এটা নিয়ে কেউ টু মাইন্ডসে থাকে? হাঁদারাম, আমার মা অয়নকে আড়ালে হাঁদারাম বলে ডাকে, ভালোবেসেই ডাকে। আসলে অয়ন মানুষটা না বড্ড সিম্পল, আর এই কেসে হরিহর ছাড়া সব কটা মানুষই বেশ কমপ্লিকেটেড। রজত কি সব সত্যি কথা বলছে? আফটার অল ঈশান্ত ওর রাইভাল ছিল। রজতের গার্লফ্রেন্ড রুবির সাথে কথা বলা দরকার। কাল সকালে কল করব। অয়ন জিজ্ঞেস করছিল যে শবনম আদৌ ঈশান্তের এই দিকটা জানে কিনা। সেটা বলা মুশকিল, জানতেও পারেন আবার নাও জানতে পারেন। তবে আজকে এই ব্যাপারে আমরা ওকে কোনো প্রশ্ন করব না, হাওয়া বুঝতে হবে। 50,000 টাকার হাফ শবনম গতকালই পাঠিয়ে দিয়েছিলেন, তার কিছুটা খরচও হয়ে গেছে, প্লাস অর্ধেকটা অয়নকেও পাঠাতে হবে। ও নিজে কিছু চায় না বলে তো আমি চেপে যেতে পারি না। আধারামটা বাইরের দিকে তাকিয়ে আছে, নির্ঘাত ওই শবনমের কথাই ভাবছে, আবার জামার কলার ঠিক করছে। আধারাম বি গ্রেট। জানি ইট ইস টু আর্লি টু সে, তবে ঈশান্তের যে আরো কি কীর্তি আছে সেটা না জানলে ওকে খুন করার কার কি ধরনের মোটিভ থাকতে পারে সেটা কিন্তু বোঝা মুশকিল। ওই তো সামনে বিরাট ইমাজিন টাওয়ার, বুর্জ খলিফাকে কপি করার চেষ্টা করেছে, জাস্ট জমিনি, খুব চিপ কপির মতো দেখাচ্ছে। শবনম জানিয়েছেন যে সামনের গেটে আমাদের কথা বলা আছে, শবনমের পেন্ট হাউস অর্থাৎ 23 তলা, এখানে নির্ঘাত বেসমেন্ট পার্কিং। আজকে প্রচুর ফিউয়েল খরচ হয়ে গেল রে, কাল না অয়নের বাইকটাতেই বেরোব।
কত নম্বর?
শবনম আলী, 23B। আমার নাম অন্বেষা।
আর আমি অয়ন, নমস্কার।
ঠিক আছে, ওই বাঁদিক গিয়ে লিফট।
থ্যাংক ইউ।
বাহ, গোলাপ এনেছ?
সুশান্ত ডার্লিং দেয়নি?
এই হাই রাইজ টাওয়ারগুলো এলে আমি কেমন জানি হীনমূন্যতায় ভুগি, ঈর্ষাও হয় আবার নিজের প্রতি রাগও হয়, অবশ্য মাঝে মধ্যে আফসোসও হয়। ইস, যদি মাকে এরকম আরামে রাখতে পারতাম। আজ সারাদিন এত চরকি পাকের মধ্যে মাকে আর কল করাই হয়নি। পার্কিংটা বেসমেন্টে, বেশ ফাঁকাই। এই টাওয়ারে কি এখনো লোক আসেনি? আচ্ছা, ঈশান্ত আর শবনম হঠাৎ এইরকম একটা টাওয়ারে পেন্ট হাউস কিনতে গেল কেন? প্রপার কলকাতায় নিলেই তো পারত। অন্বেষা শবনমকে নিয়ে ঠেস দিয়ে কথা শোনালো আমাকে। আরে আমাকে কল করলে আমি কি করব? কেন, এই যে সুশান্ত মুর্মু অন্বেষার সামনে একেবারে গোলের চকোবার থেকে মিল্ক শেক হয়ে যান, তা নিয়ে কি আমি কোনোদিন কিছু বলেছি? বেসমেন্ট থেকে কয়েক পা হাঁটলেই ঝকঝকে লিফট। দুজনে লিফটে উঠে 22 নম্বর বাটন টিপলাম। লিফট মহাশূন্যে পাড়ি দেওয়ার মতো করে দুলকি চালে উঠতে লাগল। পাশের কাঁচে কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে, দূরে সল্টলেক স্টেডিয়ামে আলো জ্বলছে। আজকে কি ফুটবল খেলা আছে নাকি? ক্রিকেটের দৌড়াতে অবশ্য বাকি খেলাগুলো হাঁপানি রুগীর মতোই ধুঁকছে। শব্দ করে লিফট থামল। ও বাবা, এরই মধ্যে এসেও গেল, সিঁড়ি দিয়ে উঠলে তো কাল সকালে পৌঁছতাম। অন্বেষা আমার দিকে তাকিয়ে হাসছে, দেখ আর শবনম নির্ঘাত আমার দিকে তাকিয়ে কথা বলবে, আর বাড়ি ফেরার পথে অন্বেষা আমার লেগ পুলিং করবে। দূর দূর যাকে। লিফট থেকে নেমে 23B খুঁজে নিতে একেবারেই বেগ পেতে হল না। গোটা ফ্লোরে দুটোই ফ্ল্যাট, সরি পেন্ট হাউস, 23A আর 23B। 23A-তে তো লোক থাকে বলেই মনে হয় না, লাইট টাইট অফ, কি ভুতুড়ে জায়গা রে বাবা। এদিকে অন্বেষার সাহসের স্টক কমতির দিকে, সে আমার কাছে ঘেঁষে এলো, কেন যে রোজ রোজ এরকম ভুতুড়ে বাড়িতে আসি না। যাকে, আমরা দুজনে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজার গায়ে একটা পেতলের বাহারি নেম প্লেট, তাতে শবনম আর ঈশান্তের নাম খোদাই করা। বেল বাজাতেই দরজা খুলে গেল, একজন মহিলা আমাদের নিয়ে ভেতরের ঘরে গেলেন। উড়ে বাপরে, পেল্লাই লিভিং রুম, কাঠের ফ্লোরিং, একটা সরু প্যাসেজ দিয়ে বেডরুম ও অন্যান্য রুমের দিকে যেতে হয়। কিচেনে নিশ্চয়ই চিমনি আছে, আহ তাও ভাজাভুজির গন্ধ ভেসে আসছে। লিভিং রুমেই বসেছিলেন শবনম আলী, আজকে তাকে সত্যি ফিল্ম স্টারের মতো দেখাচ্ছে। আকাশি রঙের সি থ্রু শাড়ি আর কালো মেটশন কাজ স্লিভলেস ব্লাউজ, ডান হাতের কবজিতে একটা নামি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, আজকে অবশ্য চোখে সানগ্লাসটা নেই। শবনম এগিয়ে এলেন আমাদের দুজনের দিকে, তার চোখে মুখে বেশ প্রশান্তি।
থ্যাংক গড, আমি আপনাদের জন্যই ওয়েট করছিলাম, না হলে বেরোতাম একটু।
ও, তাহলে কি অন্যদিন আসবো?
নো নো, নট অ্যাট অল, বসুন প্লিজ। অনিশা, প্লিজ টেক আ সিট।
থ্যাংকস। আমরা আজকে ক্যালকাটা রিজেন্সি হোটেলে গিয়েছিলাম।
ও, তারপরে সবার সাথে দেখা হলো?
না, যার সাথে দেখা হওয়ার কথা ছিল তার সাথে দেখা হলো ইডেন গার্ডেন্সে, রজত চ্যাটার্জি।
গ্রেট, তাহলে পুলিশকে বললেন?
সরি ম্যাডাম, আমাদের তো পুলিশ অ্যাপয়েন্ট করেনি, পেও করেনি। আপনি অ্যাপয়েন্ট করেছেন আমাদের, তাই সমস্ত ফাইন্ডিংস আপনাকে আগে বলবো বলেই এসেছি।
ও, তাহলে কি বুঝলেন?
আমরা দুজনেই বুঝলাম যে রজত যদি খুন করেও থাকে সেটা এখনো শিওর হয়ে বলার সময় কিন্তু আসেনি। শিওর হওয়ার জন্য পুলিশের সাথে একটু কথা বলা দরকার, বুঝলেন?
রজত চ্যাটার্জি যে ঈশান্তকে ওর মার্ডারের আগের দিন থ্রেট করেছিল সেটা জেনেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, সেটা জেনেছি। ইনফ্যাক্ট রজত চ্যাটার্জি নিজে আমাদের সামনে স্বীকার করেছেন।
মার্ডার কনফেস করেছে?
না না, মানে খুনটা তো অফকোর্স কনফেস করেননি, উনি যে 21 তারিখে ঈশান্তকে হুমকি দিয়েছেন সেটা উনি স্বীকার করেছেন।
তাহলে তো পুলিশ ওকে অ্যারেস্ট করতেই পারে।
নিশ্চয়ই পারে, আবার রজত জামিনও পেতে পারেন। কিন্তু দেখুন, সেটা তো আর আমরা সাজেস্ট করতে পারি না, কারণ আরও কিছু ব্যাপার ভেবে দেখার আছে। ঈশান্তের মৃত্যু সন্দেহজনক, এখনো অবধি মৃত্যুর সঠিক কারণ কিন্তু বের করা যায়নি, কোনো মার্ডার ওয়েপনও পাওয়া যায়নি।
হাউ স্ট্রেঞ্জ, আপনাদের আমি অ্যাপয়েন্ট করলাম আর আপনারা এখন বলছেন হয়তো মার্ডার।
ম্যাডাম, আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর, লয়ার নই, তাই আনরিজনেবল হলেও আপনার সাইড নিয়ে কথা বলতে হবে এরকম কোনো এগ্রিমেন্টে কিন্তু আমরা সই করিনি। এটা আপনার অবজেকশনেবল লাগলে আমরা অ্যাডভান্স ফেরত দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অয়ন,
অ্যাডভান্স ফেরত দিচ্ছি।
কিপ কোয়াইট।
আরে না না, এ কি বলছেন? সরি সরি, প্লিজ প্লিজ ফরগিভ মি, আমি মোটেও ভাবে বলতে চাইনি। ছি ছি, প্লিজ বসুন। অয়ন, অনিশা, প্লিজ বসুন, আমার মাথা ঠিক নেই। তাও তো বাইরে মিডিয়া নেই, হোটেলে রুম বুক করে পিছনের গেট দিয়ে অন্য গাড়িতে করে এখানে এসেছি। মিডিয়া এখনো জানে যে আমি হোটেলেই আছি। সারাক্ষণ শুধু ফোন আর ফোন, বার এক্সক্লুসিভ ইনসাইট চাই আমায় আর ঈশান্তকে নিয়ে। কিসব প্রশ্ন! ম্যাডাম, আপনি তো ঈশান্তের থেকে 5 বছরের বড় ছিলেন, কে প্রপোজ করেছিল? আচ্ছা বলুন তো, এগুলো কি এখন জিজ্ঞেস করার টাইম অর সিচুয়েশন?
আর প্লিজ 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 শান্ত হন, এভাবে
বললাম অন্বেষা, সব জায়গায় তোর পাকামি না করলে শান্তি হয় না।
এভাবে ম্যাডাম প্লিজ, এভাবে ভেঙে পড়লে চলবে? বলুন অন্বেষা, একটা একটা জলের গ্লাস আন না, কুইক। ম্যাডাম ম্যাডাম, একটু জল খান, জল খান, প্লিজ প্লিজ, একটু শান্ত হন।
আই এম সো সরি, এইভাবে আপনাদের সামনে।
আরে তাতে কি হয়েছে, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা বলছিলাম, ওই ঈশান্তের শেষকৃত্য?
পুলিশ বডি ছাড়লে ওর মা আর ভাই দেশের বাড়ি নিয়ে যাবে।
ও, ঈশান্তের মা আর ভাই? তাহলে
হ্যাঁ, আমার এখানে ওঠেনি, অনেকবার বলেছিলাম, মাঝে পা অব্দি ধরেছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। গ্রামের মানুষ তো, উনাকে আমি দোষ দিই না। ঈশান্ত বিয়ে করেছিল নিজের চেয়ে 5 বছরে বড় একজন ডিভোর্সিকে, তাও আবার অন্য ধর্মের, সেটা বাজির পক্ষে মেনে নেওয়া কঠিন, আমি বুঝি। জোয়ান ছেলে মারা গেছে ওর, আমি বুঝি সেই কষ্ট। ওনার যা মনে হচ্ছে উনি করুন।
আপনি ঈশান্তের শেষকৃত্যে যাচ্ছেন না?
না, ঈশান্তের ভাই আমায় বারণ করেছে।
বারণ করেছে?
আপনাদের প্রাইভেট ব্যাপারে আমরা ঢুকতে চাই না, কিন্তু কিছু প্রশ্ন করতেই হবে, না হলে এই মিস্ট্রির কিনারা করা সম্ভব না।
বলুন।
আচ্ছা, ঈশান্ত যখন ট্রাভেল করে ম্যাচের জন্য আপনি সঙ্গে যান?
প্রথমের দিকে 1-2 বার গেছি, কিন্তু সেখানেও মিডিয়া এত উৎপাত করত যে ঈশান্তই আমার যাওয়া খুব একটা পছন্দ করত না। ওর নাকি কনসেন্ট্রেশনের সমস্যা হতো, প্লাস সত্যি বলতে কি ক্রিকেট খুব একটা ভালো লাগে না আমার। ঈশান্তের সঙ্গে গেলেও ওই 2 বার হোটেলের রুমেই ছিলাম, মাঝে মধ্যে হোটেলে স্পাতে গেছি।
শবনম, ঈশান্ত উইল করেছে জানেন?
হ্যাঁ জানি, আমার লয়ার বলল। অবশ্য এসব নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই।
আপনার কোনো আত্মীয় নেই যারা আসতে পারেন, আপনার এখানে থাকতে পারেন?
মুখে রং মেখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি বলে বেশিরভাগ রিলেটিভরাই আমায় আর আমার মাকে ত্যাগ করেছিল। আজ ঈশান্তের জন্য তাদের মধ্যে অনেকেই আমার সাথে আবার নতুন করে আত্মীয়তা পাতাতে এসেছে, আমি এন্টারটেইন করিনি। যা গেছে তা যাক, খারাপ সময় যারা সঙ্গে ছিল তাদেরকেই প্রেফারেন্স দেওয়া উচিত, তাই না?
একদম ঠিক।
আমি চাই যে ঈশান্তের খুনি শাস্তি হোক। এত ট্যালেন্টেড একজন স্পোর্টসম্যানের জীবনযাত্রা যে এভাবে শেষ করে দেয়, তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত।
আপনি রুবি চৌধুরীকে চেনেন?
না, রুবি চৌধুরী না, নাম শুনিনি। ঈশান্তের জাতের সাথে এর কি সম্পর্ক?
সেটা আপনাকে টাইম মতো জানাবো, আপাতত এটুকুই। আরেকটা ইনফো চাই।
বলুন।
ঈশান্ত কি কফি খেতে ভালোবাসতেন? আই মিন, ক্যাফিনের নেশা ছিল?
না, সেরকম তো কিছু মনে পড়ছে না। ঈশান্ত এমনিতে বেশ ডিসিপ্লিনড ছিল, কফি মাঝে মধ্যে খেত ঠিকই, তবে ক্যাফিন অ্যাডিকশন একেবারেই ছিল না।
টিমের মধ্যে অন্য কারো সাথে শত্রুতা?
না, সেরকম তো কিছু মনে পড়ছে না। আর ঈশান্ত এবারে আইসিটিতে যেরকম ফর্মে ছিল তাতে ঈর্ষা হলে ও অবাক হব না। তবে তার জন্যও কি এভাবে এরকম প্ল্যান্ড ওয়েতে? আমার মনে হয় না। আমি যখনই ভেবেছি লাইফটা গুছিয়ে নিয়েছি তখনই কিছু একটা হয়, সব কেমন জানি ডিসরাপ্টেড হয়ে যায়।
বুঝতে পারছি আপনার মনের অবস্থা। একটা শেষ প্রশ্ন করছি, এরপরেই আমরা উঠব।
হ্যাঁ বলুন।
এক্সকিউজ মি প্লিজ, আমি একবার ওয়াশরুমে যেতে পারি?
ও শিওর। এই মালতী, মালতী,
আপনি ব্যস্ত হবেন না, আমি খুঁজে নেব।
হ্যাঁ, সো অয়ন, আপনার কি একটা কোয়েশ্চেন আছে বলছিলেন?
হ্যাঁ, ঈশান্ত যে এবারের আইসিটিতে এরকম প্রাইজ পেয়েছিলেন তাতে ওর কিরকম রিয়াকশন ছিল? মানে বলতে চাইছি, গতবারের আইসিটির প্লেয়ার বিডিং এর চেয়ে অনেকটা বেশি ছিল ওর এবারের বেস প্রাইস, তাই জিজ্ঞেস করছি।
ঈশান্ত খুশি হয়েছিল অবশ্য, এবারের ইংল্যান্ড ট্যুরে ওর যা পারফরম্যান্স ছিল তাতে এটা খুব একটা আনএক্সপেক্টেড ছিল না। একটা ট্যুরে ওরকম অ্যাভারেজ একমাত্র গাভাস্কার, সচিন আর মাইকেল বেভেন ছাড়া কারো নেই। তবে ঈশান্ত অনেকগুলো এনজিওর সাথে জড়িত ছিল, তো তাই এই টাকাগুলো পেলে তার বেশ কিছুটা ওই এনজিওগুলোতেই যেত।
আই সি, এনজিওর নামগুলো যদি আমাদের একটু জানান।
আপনি কি ওদেরও সন্দেহ করছেন নাকি?
সরি শবনম, আপনি আমাদের অ্যাপয়েন্ট করেছেন তাই আপনি আপাতত সন্দেহের রেডিয়াসের বাইরে, না হলে আপনাকেও সেই লিস্টে রাখতাম।
ও, হাউ ডেঞ্জারাস।
আজকে আর কোনো উৎপাত করছি না, কিন্তু পরে আবার কোনো প্রশ্ন মাথায় এলে আপনার এখানে আসতে হবে, কেমন?
অয়ন, অল ডান?
হ্যাঁ, ও ও না, বলছি ওই এনজিও গুলো
পরে নিয়ে নেব, আপনি টেক্সট করে দেবেন, কেমন?
টেক্সট করে?
হ্যাঁ হ্যাঁ, আমি টেক্সট করে দিচ্ছি।
হ্যাঁ, আজকে তাহলে উঠি শবনম, চল চল।
এ বাবা, এই মেয়ে হঠাৎ এত তাড়া লাগাচ্ছে কেন?
দেখেছেন কাণ্ড, হাউ ক্যালস অফ মি, একটু চাও অফার করলাম না। মালতী, মালতী,
শবনম প্লিজ ব্যস্ত হবেন না, আরেকদিন হবে।
না না, কিছু মুখে দিতে হবে, অবশ্য অকল্যাণ হওয়ার আর কি বাকি আছে আমার।
এই তো, এই তো, এই সেন্টার টেবিলে পড়ে রাখা দুটো টফি মুখে দিয়ে দিলাম। এটাকেও তো মুখে দেওয়াই বলে না? দারুণ খেতে, দারুণ খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, ইংলিশ টফি। অয়ন, নিন একটা।
থ্যাংকস। দারুণ। আচ্ছা, আজ বরং আসি?
চলুন, আপনাদের কেটপটি ছেড়ে আসি।
আচ্ছা, সেদিন যখন আমাদের অফিসে এসেছিলেন আপনার সঙ্গে কে ছিলেন?
আমার সঙ্গে?
ওই ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন, স্যুট পরা, চোখে চশমা।
ও, হাসিম মির্জা, আমার কাজিন, জেঠতুতো দাদা। ওই তো আমার লিগাল অ্যাডভাইজার, একমাত্র ওর সঙ্গেই আমার যোগাযোগ আছে। এরকম বিপদে পড়েছি দেখে ও ডাইরেক্ট লখনউ থেকে চলে এসেছে আমার পাশে দাঁড়াবার জন্য।
আজকের দিনে এরকম একজন আত্মীয় পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা শবনম, গুড নাইট, আসি।
গুড নাইট অয়ন, গুড নাইট অনিশা।
গুড নাইট।
কিরে, হঠাৎ এত তাড়া দিলি কেন, কি হলো?
চল বলছি।
ধুর ধুর ধুর, শবনম কিছুই খাওয়ালো না, কত ফিশ ফ্রাই ভাজার গন্ধ,
সিফ নাক কে খাওয়ালো নাক
দেখ তোর ইংলিশ টপিক দাঁড়াতে জিভে আটকে যাবে আজব জিনিস বটে চিবলি চটচটে এই টপির জন্যই প্রযোজ্য চুইং গাম এর জন্য নয়
ওই ফিশ ফ্রাইটা তোমার জন্য নয় হাদারাম সেসব হাসিন মির্জার জন্য ভাজা হচ্ছিল ওই জন্যই তো কখন থেকে তাড়া দিচ্ছিলাম তোকে
মির্জা এখন আসছে নাকি
এই তাহলে শোনা তাহলে আরেকটু থেকে গেলে হতো না প্রাণীটার সঙ্গে কথা বলা যেত
সাধে তোকে মা হাদারাম বলে হাসিন মির্জার এখানে আসার দরকার কি তিনি তো এখন ওই ফ্ল্যাটেই আছেন
হ্যাঁ সে কি মির্জা এতক্ষণ ওই ফ্ল্যাটে ছিল
ব্যাপার ওয়াশরুমে গিয়ে কি দেখলাম জানিস
কি
রেজার
না মানে বলছি রেজার তো মানে তোরাও
গবেট মহিলারা কি শেভিং ক্রিম ব্যবহার করে
না
নাকি ছেলেদের টি শার্ট পরে
না তাও পরে না
শোন ওয়াশরুমের আইটেম বলে দিচ্ছে হাসিম মির্জা ওই ফ্ল্যাটে সরি পেন্ট হাউসে
ঠিক আছে
এই মুহূর্তে উপস্থিত ছিলেন
ও
শুধু তাই নয় উনি ওই ফ্ল্যাট উফ সরি পেন্ট হাউসে রীতিমতো রোজ থাকছে এটাও বোঝা গেছে বুঝলি তো কিন্তু প্রশ্নটা হচ্ছে
কি
শবনম আমাদের সাথে হাসিম মির্জার আলাপ করাচ্ছে না কেন শবনম না কিছু একটা লুকানোর চেষ্টা করছে
এই না না মানে দেখ না শবনমের যদি কিছু লুকানোর থাকে তাহলে আমাদের টাকা পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করার তো দরকারই ছিল না তাই না
হুম সেটা তো একটা পয়েন্ট বটেই তো ভালো লাগছে না চল বেরোনো যাক এই ইমাজিন টাওয়ারের ডিজাইনারদের ইমাজিনেশনের খুব অভাব দেখ
এটা কারেক্ট বলেছিস বুর্জ খলিফাকে নকল মারার চেষ্টা করেছিল
দিয়েছে বাড়ি ফিরতে ফিরতে শবনমের ওয়াশরুমের চেহারাটা মনে মনে সাজাচ্ছিলাম আর অয়নকে বলছিলাম অয়ন যে শবনমের দ্বারা বেশ স্মিটেন সেটা ভালোই বুঝতে পারছিলাম সেটা না হওয়ার অবশ্য কারণ নেই শবনম প্রাক্তন ফিল্ম স্টার হতে পারেন কিন্তু তার গ্ল্যামারে বিন্দু মাত্র ভাটা পড়েনি তিনি সিনেমা ছেড়েছেন প্রায় 8 বছর হতে চলল তাও আজও তাকে দেখলে মনে হয় কোনো ফিল্মের প্রিমিয়ার পার্টিতে যাচ্ছেন আচ্ছা এত বড় পেন্ট হাউস অথচ সেখানে ওর বা ঈশান্তের কোনো ট্রফি নেই তাহলে এই পেন্ট হাউসটা কার নামে কিনা যে প্যাসেজ দিয়ে ওয়াশরুমে যেতে হয় তার দেওয়ালে অবশ্য ঈশান্ত আর শবনমের একটা কাপল ছবি দেখলাম নির্ঘাত ফটোগ্রাফার দিয়ে তোলানো দুজনেই কোনো একটা ইয়টে টাইটানিক পোজ দিয়ে ছবি তুলেছেন ছবিতে দুজনের মুখেই হাসি হ্যাঁ ঈশান্তের এই ডার্ক সাইড শবনম কি তার কিছুই জানেন না রজতের গার্লফ্রেন্ড রুবির নাম শবনম জানেন না ঠিকই কিন্তু হাসিন মির্জার কথা লুকাচ্ছেন কেন তাহলে কাল ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুকে কল করে জানতে হবে কফির কাপের কি রহস্য তার সাথে এভিডেন্স সাইটের কয়েকটা ফটো দেখতে চাইব এতক্ষণে ঈশান্তের ভিসেরা টেস্টের রেজাল্ট এসে যাওয়ার কথা আজকে হয়তো অয়ন রাতে বাড়ি ফিরবে এত রাতে ওকে বাইকে চেপে বাড়ি ফিরতে দেওয়াটা উচিত কি অবশ্য অয়নের মা বাড়িতে একা ওর ফেরাটা খুবই প্রয়োজনীয় এই ইমাজিন টাওয়ারের পরিবেশটা বেশ হার্মফুল খুব নেগেটিভ রাস্তায় কোথাও আর থামলাম না অয়নের মুখ ভার বোঝাই যাচ্ছে যে অয়নের পেয়ারের শবনম আলী ওকে ফিশ ফ্রাই খাওয়ায়নি বলে বেচারা রাগ হয়েছে আমরা বাড়ি পৌঁছলাম অয়ন হেলমেট নিয়ে বাইকে চেপে বেরিয়ে গেল অয়নকে বেশ চুপচাপ লাগলো এমনটা এর আগে কিন্তু ওকে দেখিনি কি হয়েছে কে জানে মনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে রাতে হালকা ডিনার করে কানে হেডফোন দিয়ে সারা দিনের স্টেটমেন্টগুলো আবার শুনলাম অয়ন আর আমি যে শবনমের টেস্টমেন্টও রেকর্ড করে রেখেছি সেটা অবশ্য উনি জানেন না কাল সকালে সুশান্ত মুর্মুকে কল করতে হবে এটা ভাবলেই আবার গায়ে জ্বর আসছে এমনিতে সুশান্ত বেশ স্মার্ট কাজেও চটপট বাট
আমায় দেখলে কেন যে ওরকম ফ্লার্ট করার চেষ্টা করেন, তাতে আরো বেশি আনস্মার্ট আর লাউড লাগে ওনাকে। ডক্টর কল্যাণ সরকার আর রজত চ্যাটার্জিকে সামনাসামনি বসিয়ে জেরা করতে পারলে ব্যাপারটা জাস্ট জমে যেত, তবে সেই চান্স পাওয়া যাবে বলে মনে হয় না। এই কেসটার কথা ভাবতে গিয়ে অন্যান্য কেসগুলো ধরাই হচ্ছে না, আর বিন্দুয়ের পরেই বাকিরা তাগাদা দেওয়া শুরু করবে, এন্ড সেটা ন্যাচারাল ব্যাপার, আফটারঅল বাকিরাও তো অ্যাডভান্স দিয়েছে আমাদের। আসলে প্রথম এত হাই প্রোফাইল কেস বলে এতটা ইনভলভ হয়ে গেছি আমরা দুজনে। এর মধ্যে আমাদের আরেকটা ক্লায়েন্ট মিস্টার লাহিরির জামাইয়ের ব্যাপারটা সামলাতেই হবে, আর কাল থেকে বেরোতে হলে অয়নের বাইকেই বেরোবো, তেলের টাকাটা তো অ্যাটলিস্ট কম খরচ হবে।
বাড়ি ফিরলাম প্রায় দুদিন পরে। আজকে শবনম একটু বেখাপ্পা বিহেভ করেছেন, আসিম মির্জার সাথে আমাদের পরিচয় করানো উচিত ছিল। এটা কি উনি জানেন না যে আমাদের কাছে তথ্য গোপন করলে আমাদের এমপ্লয় করার কোনো মানেই হয় না? ফেরার সময় অন্বেষাকে জানিয়ে দিয়েছি পরের দিন বাইকেই বেরোব, খরচা বেঁচে যাবে অনেক। সুশান্ত মুর্মু বেশ রাতে ফোন করেছিলেন, তখন ডিনার হয়ে গেছিল। হ্যাঁ, নির্ঘাত অন্বেষাকে অত রাতে না পেয়ে আমাকে কল করেছিলেন, কিন্তু যা বললেন সেটা অবশ্য আমাদের জানাই ছিল। পুলিশ হয়তো রজত চ্যাটার্জিকে অ্যারেস্ট করবে, কফির কাপে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর তার অ্যালিবাই একেবারেই ভোপে টিকছে না। আমি রুবির কথা উল্লেখ করতে গিয়েও করলাম না, অন্বেষার সাথে আলোচনা না করে এসব নিয়ে বলতে গিয়ে আগেও ঝগড়া হয়েছে আমাদের। সুশান্ত মুর্মুর সামনে ঝগড়া ঝামেলা না হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু রজতকে একবারও ভেবে দেখছেন না যে রুবিকে বাঁচাতে গিয়ে তিনি নিজে আরো বেশি করে এই মার্ডারের সাথে জড়িয়ে পড়ছেন? অবশ্য ভালোবাসায় মানুষ কি না করে থাকে। এদিনের স্টেটমেন্টগুলো আমার হুবহু মনে ছিল, সেগুলো মনে করতে করতে কখন ঘুম এসে গেল বুঝতেই পারিনি। ঘুম ভাঙল মায়ের ধাক্কা ধাক্কিতে। অন্বেষা নাকি অন্তত ছবার ফোন করেছে আমার নাম্বারে, তাতেও আমার ঘুম ভাঙেনি, তাই বাধ্য হয়ে মায়ের ফোনে কল করেছে। আর মা যথারীতি ফোনটা নিয়ে এসেছে আমায় তুলতে।
হ্যালো, গুড মর্নিং, ব্রেকফাস্ট হলো?
আরে টু হেল উইথ ইওর ব্রেকফাস্ট, খবর আছে?
অন্তত গুড মর্নিংটা তো বল।
হ্যাঁ বেশ বেশ, গুড মর্নিং। এবার শোন, তুই চটপট রেডি হয়ে অফিসে আয়, তাড়াতাড়ি।
এখন আমি ভাবছিলাম একটু
চটপট বেরিয়ে পড়, বাইকটা নিয়ে আসিস।
আরে হিন্ট তো দে দো ইয়ার। বাই দ্য ওয়ে, কাল রাতে আমার সুশান্ত মুর্মুর সাথে কথা হলো, পুলিশ হয়তো রজতকে অ্যারেস্ট করতে পারে। লোকটা কেন যে সত্যি কথাটা খুলে বলছে না, আমাদের যা বললো সেটা পুলিশকে বলতে দোষ কি?
এসব খবর ঠোঙা হয়ে গেছে বস, সুশান্তর সঙ্গে কথা হয়ে গেছে আমার।
ও সরি সরি, তা তো হবেই তা তো হবেই। সুশান্ত মুর্মু কি আর সূর্যের দিকে তাকিয়ে অন্বেষা 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 জপ না করে দিন শুরু করবে? সে বীরিঞ্চি বাবার মতো, চোখের পাতা যেন না পড়ে, জীব যেন জড়িয়ে না যায়, সূর্যের দিকে তাকিয়ে এক নাগারে জপ করে যেতে হবে। বার্তন্য মানে মানে অন্বেষা 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 অন্বেষা।
চুপ করবি, বাজে বকে সকালটা খারাপ করছিস আমার। পুলিশ আজকে ভবানীপুরের বাড়ি থেকে রজতকে অ্যারেস্ট করবে।
তুই কিছু বললি না?
না, কিন্তু আমি তোকে বলতে চাই, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ।
সারপ্রাইজ? এই কিসের সারপ্রাইজ রে?
বলবো না, নো স্যার, ফোনে বলছি না। চটপট ফ্রেশ হয়ে সাবধানে বাইক চালিয়ে তাড়াতাড়ি আয়, সাবধানে চালিয়ে আসিস।
ওকে বস।
ফোনটা কেটে দিয়ে খানিকক্ষণ বিছানাতেই বসে রইলাম। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আর রজত চ্যাটার্জি অ্যারেস্ট হচ্ছে, তার মানে তো কেস অলমোস্ট ডান। যদিও আমরা দুজনেই জানি যে এর মধ্যে অনেক কিছুর উত্তর পাওয়া বাকি, কিন্তু আমরা তো আর পুলিশ নই, তাই শবনম যদি জেদ ধরে বসে থাকেন যে রজতই প্রধান কালপ্রিট, তাহলে তো কিছু করার নেই। আর আইসিটিও কেসটা জলদি ধামাচাপা দিতে চাইবে, কারণ এই ঈশান্তের ব্যাপারটার জন্য আইসিটির বিস্তর নেগেটিভ পাবলিসিটি হচ্ছে, আর কলকাতা টিমের ওপরেও চাপ বাড়ছে। টুর্নামেন্টের অভিমুখটাও অন্যদিকে ঘুরে গেছে। নিউজ চ্যানেলে সারাক্ষণ শবনম আর ঈশান্তের লাভ লাইফ নিয়ে অটোপসি চলছে প্রাইম টাইমে। এত গবেষণা আর এয়ার টাইম যদি ঈশান্তের মৃত্যু রহস্য সলভ করার কাজে ব্যয় হতো, তাহলে একদিনে খুনি ধরা পড়ে যেত। বিছানা ছেড়ে উঠলাম, পাউরুটি সেঁকতে সেঁকতে দাঁত টাঁত মেজে নিলাম,
আজকে মায়ের সাথে ব্রেকফাস্টটা সেরে বেরোব, তাতে মা খানিকটা নিশ্চিন্ত থাকে। বাইকে স্টার্ট দিয়ে যখন অটোরিকশার ঝুঁট কাটাতে কাটাতে অফিসের দিকে এগোচ্ছিলাম, একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল, কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু আমাদের অফিসের ভেতরে পা দিয়েই অবাক হয়ে গেলাম, চেয়ারে একটি মেয়ে বসে আছে, বয়স 23-24, পরনে একটা কুর্তি আর জিন্স, দেখতে শুনতে ভালোই আর ফিগারটা মডেলদের মতো। একটা আন্দাজ পাচ্ছিলাম ইনি কে, তবে অন্বেষার ইন্ট্রোডাকশনের সাথে সাথে সেই আন্দাজটাই সঠিক প্রমাণিত হল।
রুবি, ইনি আমার ফার্মের পার্টনার অয়ন। অয়ন, দিস ইজ রুবি।
হাই স্যার।
আরে না না, ওয়্যার সেক্টর আর কি হ্যায়, কল মি দাদা, অয়ন দা, ফেলুদা। এই অন্বেষা, রুবিকে সব জানিস?
হ্যাঁ রুবি, তুমি আমায় যা বললে সেটা অয়ন দা কেও বলে দাও।
ওয়েল অয়ন দা, রজতের সাথে আমার, আই মিন আমরা যে ডেট করছি সেটা নিশ্চয়ই ওর থেকে শুনেছেন?
হ্যাঁ সেটা তো শুনেছি, আর সম্ভবত রজতই আপনাকে জানিয়ে দিয়েছে আমাদের সে কি কি বলেছে, কি তাই তো?
হ্যাঁ ঠিকই ধরেছেন।
তাহলে পুলিশের কাছে রজত মুখ খুলছে না কেন, এভাবে কি বাঁচা যায়?
রজত পুলিশের কাছে কিছু বলছে না আমার জন্যে, জানাজানি হয়ে গেলে আইসিটি অথরিটি আমাকে বের করে দেবে, আর এই টাকাটা আমার খুব দরকার। রজত আমাকে আগেও বলেছে এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি রজতের থেকে টাকা নিতে চাই না, কারণ জীবন দিয়েই বুঝেছি যে সম্পর্কের মধ্যে টাকার ব্যাপারটা এসে গেলেই না ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়।
ঈশান্ত আপনাকে হ্যারাস করতেন?
হ্যাঁ অনেকবার। এই দেখুন না, আমি মোবাইল নিয়ে এসেছি, এই যে দেখুন।
এসব আবার কি মেসেজ? সেন্ড মি ইয়র ফটোজ। আবার এখানে দেখছি, ক্যান ইউ কাম টু মাই রুম টুমোরো নাইট।
তাহলেই ভাবুন এইগুলো পেয়ে আমার কি অবস্থা হয়েছিল। আমি না প্রথমে সব বলতে চাইনি রজতকে, জানেন, বরং ঈশানকে বোঝাবার জন্য একবার ওর সাথে মিট করতেও গিয়েছিলাম ওর রুমে।
ঈশান্তের রুমে গিয়েছিলেন?
হ্যাঁ, মানে ঈশান্তের রুমে গিয়েছিলাম, তবে রাতে নয়, দিনের বেলায়, যখন ও ম্যাসাজ নিত। রজত কথায় কথায় একদিন বলে ফেলেছিল, সেই সময় গিয়েছিলাম।
তারপর
ঈশান্ত খুবই রেগে গেল আমাকে দেখে, ভেবেছিল আমি রাতে যাব, যেহেতু চিয়ার লিডার হিসেবে আমি ওই হোটেলেই থাকতাম, মানে আইসিটি অথরিটি আমাদের ওই হোটেলেই রাখে, তাই ঈশান্তের রুমে চলে যাওয়া খুব একটা কঠিন ছিল না। ঈশান্ত আমার সাথে কথা বলা শুরু করতে না করতেই ওর একটা ফোন এসে গেল।
কার ফোন?
সেটা তো ঠিক জানি না, কোনো এক মহিলার ফোন।
মহিলার ফোন?
হ্যাঁ, একটু শুনতে পেয়েছিলাম, আর ঈশান্ত তাকে চাঁদিনী বলে ডাকছিল।
চাঁদিনী? এটা আবার কোন প্রাণী রে অন্বেষা?
আহা পুরোটা শোন না রুবি, ইউ কন্টিনিউ প্লিজ।
চাঁদিনী বলে কাউকে ঈশান্ত বকাবকি করছিল, বলছিল এখনো পাওনি, তাহলে এতগুলো টাকা তোমাকে দিচ্ছি কেন, আই নিড দ্যাট ফাস্ট।
এটা বললো? এই চাঁদিনীকে টাকা দিয়েছে ঈশান্ত? কিসের টাকা?
তা তো জানি না, এইটুকুই শুনেছিলাম।
আচ্ছা যদি কিছু মাইন্ড না করো একটা প্রশ্ন করি?
হ্যাঁ নিশ্চয়ই।
আপনি, আই মিন তুমি ঈশান্তের রুমে গিয়েছিলে কেন, যদি সংকোচ হয় উত্তর দেওয়ার দরকার নেই।
না না কোনো অসুবিধে নেই, আমি ঈশান্তকে বোঝাতে গিয়েছিলাম যেন ও আমাকে আর ডিস্টার্ব না করে, আর রজতের হয়েও ক্ষমা চাইতে গেছিলাম।
তো কাজ হয়েছিল, বোঝাতে পেরেছিলে?
না, ঈশান কথা বলতে বলতে বাথরুমে চলে গেল, একটু ওয়েট করলাম, তারপর আমিও ফিরে এলাম।
এটা কবেকার কথা মনে আছে?
22 জুন সকাল 9:30।
হোয়াট? এই অন্বেষা, ঈশান্ত তো সেইদিনই।
ইউ আর রাইট ওয়াটসন, ঈশান্ত মারা গেছিল খানিক পরে,
তার মানে রুবি আপনি শেষবার ঈশান্তকে জীবিত দেখেছেন?
সেটা জানি না, তবে আমি বেরিয়ে এসেছিলাম তখন প্রায় 9:45 বাজে।
129 নম্বর রুম থেকে বেরোতে কেউ দেখেছে, মানে কোনো আই উইটনেস?
না, তখন প্যাসেজ ফাঁকাই ছিল।
অবশ্য সিসিটিভি ফুটেজ দেখলে টাইম স্ট্যাম্প সমেত সবটাই দেখা যাবে। আচ্ছা রুবি, আপনি আপনি ঈশান্তকে কেমন দেখলেন?
কেমন দেখলাম মানে যেমন আগে দেখেছি সেরকম দেখলাম। ও হ্যাঁ, ঈশান্ত ওই ওই ঘাড়ে হাত দিয়ে চুল করছিল।
আচ্ছা দেখুন, এই যে রুমের ছবি, আমরা গতকাল গেছিলাম, এবারে মনে করে বলুন তো সেদিন ঈশান্তের রুমে কোনটা কোথায় ছিল, মনে করে দেখে মাথা ঠান্ডা করে বলুন।
হ্যাঁ, এই তো বিছানার এক পাশে কয়েকটা ক্রিকেট ব্যাট ছিল, টেবিলে বেশ কিছু কাগজপত্র ছিল, দেখে মনে হলো ব্যাংকের কাগজপত্র, আর টেবিলে কফির কাপ ছিল একটা।
কফির কাপ?
হ্যাঁ,
একটা কাপ।
হ্যাঁ,
এই যে আপনি ঈশান্তের রুমে গিয়েছিলেন সেটা রজতকে বলেছেন?
না না, রজত জানি না, আপনাদেরকেও বলতাম না, এই অন্বেষা ম্যাডাম এত চাপাচাপি করলেন।
আচ্ছা বুঝলাম, একটু সাবধানে থেকো আর অযথা ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না, তবে সাবধানের মার নেই জানো তো, আর সেরকম হলে আমরা তোমার ওদিকে গিয়ে দেখা করে আসব। এই ম্যাচের দিন তোমার পারফরমেন্স আছে তো?
তা আছে, তবে হাত পা ঘোরানোকে আর পারফরমেন্স বলবেন না প্লিজ।
না বলারই বা কি আছে রুবি, সৎ পথে কাউকে না ঠকিয়ে কাউকে হুমকি না দিয়ে টাকা পয়সা উপার্জন করছো, পরিবারকে ভালো রাখার চেষ্টা করছো, একে তো খাটো করে দেখার কিছু নেই, দেখবই বা কেন?
থ্যাংক ইউ অয়নদা, আসি অন্বেষা ম্যাডাম।
অন্বেষা রুবিকে ছাড়তে গেল, অনেকগুলো নতুন তথ্য দিয়ে গেল মেয়েটা, রুবিকে নিয়ে একটু দুর্ভাবনাই হচ্ছে, ওর একটু সাবধানে থাকা উচিত বোধ হয়। কফির কাপ একটাই, তাহলে আরেকটা কফির কাপ কার, আর টেবিলে ব্যাংকের কাগজপত্রই বা কিসে, আর এই যে এই চাঁদনি নামক প্রাণীটা আবার কে, এ কি ঈশান্তের আরেক শিকার? কিন্তু তাহলে ঈশান্ত এই কথা বলবে কেন যে এতগুলো টাকা তোমাকে দিচ্ছি কেন? ঈশান্ত কি জন্য টাকা দিচ্ছিল সেই চাঁদনিকে? রুবির ফিঙ্গারপ্রিন্ট পেলেও তো এমনি ফেঁসে যাবে, পুলিশ কি এখনো ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করেনি? আর সবচেয়ে ইম্পর্টেন্ট, রুবির কথাগুলো কি সুশান্ত মুর্মুকে জানানো উচিত? এগুলো অন্তত আমাদের ক্লায়েন্ট শবনমকে তো জানাতেই হবে, হাজার হোক উনি আমাদের অ্যাপয়েন্ট করেছেন প্রফেশনালি, কিন্তু এও মনে হলো যে শবনম নিয়মিত তথ্য গোপন করছে না আমাদের থেকে, হাসিম মির্জার সাথে আলাপই করাননি। এখনো কি ঈশান্তের ভিসেরার রিপোর্ট আসেনি? আজকেই তো ঈশান্তের মরদেহ নিয়ে ওর মা আর ভাইয়ের দেশের বাড়ি ফিরে যাওয়ার কথা। এসব ভাবতে ভাবতেই সিঁড়িতে পায়ের শব্দ হতে লাগল, বেশ লাফাতে লাফাতে অফিসে ঢুকল অন্বেষা, মুখে বেশ স্যাটিসফ্যাকশনের ছাপ, যদিও আমার মাথাটা বেশ গরম।
কিরে কেমন দিলাম?
কেমন দিলাম মানে?
সারপ্রাইজ হচ্ছে, সারপ্রাইজ।
শোন অন্বেষা, ফার্স্টলি আমি ওয়াটসন নই, কারণ তুই শার্লক নোস, আর এটা যদি ঠাট্টা হয়েও থাকে তাহলে সেটা একটা অপরিচিত মেয়ে, যাকে ক্রাইমের পরিভাষায় পার্সন অফ ইন্টারেস্ট বলে, তার সামনে কি করা উচিত? রুবি একজন অচেনা মানুষ, তার সামনে এই লেকপুলিনটা করা তোর উচিত ছিল কি? আর সারপ্রাইজ, হোয়াট সারপ্রাইজ? এটা কমপ্লিটলি আনএথিক্যাল ছিল অন্বেষা, আমি অ্যাটলিস্ট এরকম সারপ্রাইজে অভ্যস্ত নই। আমার যতদূর মনে পড়ে রুবিকে আমরা একসাথে কল করব এরকম একটা কথা হয়েছিল, মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না, এর কি কোনো কম্পিটিশন হচ্ছে নাকি? আমরা তো একই টিমে খেলছি, দেখ আমি এখানে ফার্স্ট বা সেকেন্ড হওয়ার কোনো কম্পিটিশনে নেই। হ্যাঁ আমি তোর মতো শার্প নই, স্মার্ট নই, ইংরেজি বলতে পারি না তোর মতো কথায় কথায়, কিন্তু রুবির এই ব্যাপারটা মোটেই প্লেজেন্ট সারপ্রাইজ ছিল না।
আরে ভাই, আমি তো কাজটা এগিয়ে নেওয়ার জন্য বলেছিলাম।
না মানে তোর কি মনে হচ্ছে আমি ইচ্ছে করে দেরি করছি? আই এম হোল্ডিং ইউ ব্যাক।
আমি কি এটা একবারও বললাম?
এক্ষুনি তো বললি।
আরে আমি ভেবেছিলাম কাজটা এগিয়ে নিলে সুবিধা হবে দুজনেরই।
খুব ভালো,
তোকে এতবার ফোন করলাম আমি অয়ন, ফোন না পেয়েই তো বাধ্য হলাম রুবিকে কল করতে।
একটা মেসেজ করতে পারতি অন্বেষা, একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপ করতে পারতি আমাকে।
সেটা পারতাম,
থ্যাংক গড এট লিস্ট ইউ অ্যাডমিট দিস। আমরা তো পার্টনার তাই না, সো ট্রিট মি অ্যাজ ওয়ান প্লিজ। আর সারপ্রাইজ নয় অন্বেষা, আমাকে লুপে রাখিস প্লিজ।
তুই একটু ঠান্ডা হ, ঠিক আছে রাখবো। তাকা এদিকে, তাকা, তাকা না।
কি হয়েছে?
আই এম সরি, ঠান্ডা হ। বর্মিটা খাবি?
ইটস নট ফানি।
কাম অন।
সুশান্ত মুর্মু কখন আসছে?
এই কি করে জানলি তুই?
মোস্ট এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, তুই সুশান্তকে জানাবি এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর এর মধ্যে যে রুবির স্টেটমেন্ট অনুযায়ী 22 তারিখে সকাল 9:45 নাগাদ ইশান্তের ফোনে যেসব কল এসেছে সেগুলোকে তুই ট্র্যাক করতে রিকোয়েস্ট করেছিস, সেটাও আন্দাজ করা কি খুব কঠিন? কারণ এছাড়া চাঁদনিকে ট্র্যাক করা পসিবল নয়। আর
আরো আছে,
অফকোর্স হোটেল ক্যালকাটা রিজেন্সির সিসিটিভি ফুটেজের অ্যাক্সেসও তো তোকে পেতে হবে। রুবি সত্যি কথা বলছে কিনা সেটাও নিশ্চয়ই আমরা ক্রস চেক করাবো। ইশান্তের ভিসেরা রিপোর্ট সম্ভবত সুশান্ত মুর্মু নিজেই নিয়ে আসবেন, সেটা তুই কথা বলার সময় অবধি রেডি হয়নি বলেই আমার ধারণা।
ব্রাভো, ব্রিলিয়ান্ট, সবকটা পয়েন্ট তুই ঠিক বলেছিস ভাই। কিন্তু আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় কলকাতা টিমের সমস্ত মেম্বারদের অ্যাকাউন্টসও চেক করা দরকার। মানে ইশান্তকে যে বা যারা মেরেছে, টিমের কাউকে না কাউকে হাত না করলে সেটা কিন্তু পসিবল নয়। ইশান্ত বেশিরভাগ সময় হোটেলেই থাকতো, পার্টিতে যেত ঠিকই, কিন্তু সেই পার্টিটাও হোটেলেরই ডিস্কে বা ওই পাবে হোস্টেড হতো, তাই না? অতএব ইশান্তের রুটিন মোটামুটি ইডেন থেকে হোটেল আর হোটেল থেকে ইডেন, এই ছিল। তাই টিমের কেউ ছাড়া কেসটা হতেই পারে না, বা হোটেলের স্টাফ। আরেকটা ব্যাপারও জানতে হবে বুঝলি, শবনমের সাথে লাস্ট কবে ইশান্তের দেখা হয়েছিল আর কি নিয়ে কথা হয়েছিল,
সেটা জানা দরকার। ঠিকই বলেছিস, কারণ আমার মনে হয়েছে যে শবনমের সাথে ইশান্তের রিলেশনটা ঠিক কর্ডিয়াল ছিল না।
রাইট, আমারও মনে হয়েছে। বাট তোর এরকম মনে হওয়ার কারণটা বল।
কারণ এরকম মৃত্যুতে অন্য কেউ হলে ভেঙে পড়তো বা অবিবেচকের মতো আচরণ করতো।
একদম ঠিক, প্লাস অন্য কেউ হলে এতক্ষণে মিডিয়াকে নিজের দিকে নিয়ে নিত ইন্টারভিউস দিয়ে, এভাবে মিডিয়াকে অ্যাভয়েড করতো না বুঝলি। উনি তো এককালে ডার্কসাইডে অভিনেত্রী, মিডিয়া হ্যান্ডেল করা ওর কাছে জল ভাত, তাহলে এভাবে লুকিয়ে বেড়াচ্ছেন কেন বল? শবনম কি এখন তাহলে প্রাইভেট পার্সনে পরিণত হয়েছেন? হতেও পারে, আফটারঅল শন কনরির মতো মানুষও শেষের দিকে ক্যামেরা দেখলে রেগে যেতেন।
এই কেসটাও এন্ট্র্যাপমেন্ট। যাকে 11:30 সুশান্ত মুর্মুর দেখা নেই, এই টিভিটা চালা না, রজত কি গ্রেপ্তার হলো?
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, ঈশান্ত মেহরার রহস্যজনক মৃত্যুর পরে পুলিশ সেই মামলায় গ্রেপ্তার করেছে কলকাতা ওয়ারিয়ার্স এর উইকেট কিপার ও প্রাক্তন অধিনায়ক রজত চ্যাটার্জিকে। রজতকে তার ভবানীপুরের বাসভবন থেকে পুলিশ গ্রেপ্তার করেছে ঘন্টা খানেক আগে। জানা যাচ্ছে যে রজতের বয়ানে অসঙ্গতি ছিল, তারই ভিত্তিতে তাকে পুলিশ আটক করেছে। আপাতত
কি আজব ব্যাপার, পুলিশ এখনো মিডিয়ার কাছে ঈশান্তের মৃত্যুর কারণ জানায়নি, কজ অফ ডেথ নিয়ে কারো মাথা ব্যথা নেই, অথচ দেখ রজতের গ্রেপ্তারি নিয়ে সার্কাস বসে গেল।
প্রশ্ন হচ্ছে পুলিশ কি এবারেও রুবির হদিশ পাবে না? রজতের কল্লগ নিয়ে ইনভেস্টিগেট করলেই তো বেরিয়ে আসবে রে। তখন রুবিকে তখনই বলছিলাম এভাবে এড়িয়ে লাভ হবে না, শুনল না কথাটা?
দেখ এভাবে এড়িয়ে যে লাভ হবে না সেটা সম্ভবত রুবিও জানে, কিন্তু কি জানিস রুবির পারিবারিক অবস্থাটা ভেবে দেখ। ওর মুখেই তো শুনেছিস, সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, একমাত্র আর্নিং মেম্বার, অসুস্থ মা, তার ওষুধ, 24 ঘন্টার হেল্পিং হ্যান্ড, এগুলো খুব রিয়েল লাইফ সমস্যা রে। রজতের চেয়ে ওর পরিস্থিতিটা আলাদা। গোদের ওপর বিষ ফোঁড়া হল, রুবি মেয়েটির আত্মসম্মান বোধ বেশ স্ট্রং, অতএব রজতের দান রুবি নেবে না। সর্বনাশ, এই প্রায় 12টা বাজে তো, সুশান্ত মুর্মুকে আরেকবার নক করলে হতো না?
কল কর না।
সরি ওয়াটসন, আমিও তেনি, তোমার আর লেস্ট্রডের মধ্যে আমি নাক গলাতে রাজি নই।
ডোন্ট বি সিলি, তার চেয়ে বরং লাঞ্চটা সেরে নেওয়া যাক, আজকে চিকেন কষা হয়েছে সঙ্গে লেফট ওভার খিচুড়ি।
না দেখ এসব শুনে জিভের জল সামলানো চাপ, তাও বলি এই সুশান্ত মুর্মুর জন্য একটু ওয়েট করলে ভালো হতো না?
লাভ নেই বস, ডিসিপি ক্রাইমের আজ দেরি হওয়ার চান্স অনেক বেশি, মিডিয়া বাইট আছে, প্লাস চাঁদনীকে খোঁজাখুঁজি আছে। খেয়ে নি, চল চল খেয়ে নি।
তথাস্তু।
জমিয়ে খিচুড়ি আর চিকেন কষা খাওয়া হলো। আহ, মন মেজাজ খুশি হয়ে গেল। অন্বেষার মা মঞ্জু কাকিমা খাবার টেবিলে এসব খুন খারাপি চুরি ছিনতাই নিয়ে কথা বলা পছন্দ করেন না। অতএব অনেক প্রশ্ন মনে চেপেই তিনজনের লাঞ্চটা সারলাম। মনে মনে একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। চাঁদনি কে? ঈশান্ত কেন তাকে টাকা দিয়েছে? এসব ভাবতে ভাবতেই অন্বেষার ফোনে কল ঢুকল সুশান্ত মুর্মুর। জানালেন যে তার দেরি হবে, রজতের ইন্টারোগেশন চলছে, কিন্তু তার ঝুলিতে যে প্রচুর সেন্সেশনাল খবর আছে সেটা অবশ্য জানাতে ভোলেননি ডিসিপি ক্রাইম। সুশান্ত মুর্মু মাঝে মধ্যে এত অকারণ সাসপেন্স তৈরি করেন না, এদিকে কিছু করারও নেই। পুলিশের বড় কর্তা, তাই অন্বেষা মানে আমাদের প্রতি বেশ সদয়, অতএব এই ফালতু সাসপেন্স মেনে নিতেই হবে। এখন আমার মনে হচ্ছে কেন যে ছাতার মাথায় এই কেসটা নিতে গেলাম। টিকটিকি এজেন্সি খাচ্ছিল বিয়ের কেস আর ফাইন্যান্সিয়াল গোলমাল সলভ করে, কাল হল খুনের চক্রবুহে ঢুকে। অফিসে ফিরে এসে অন্যান্য কেসের বিলগুলো মেলাচ্ছি। আমাদের আরেক ক্লায়েন্ট মিস্টার লাহিড়ি আজকে সকালেই আলটিমেটাম দিয়ে রেখেছেন, আর দিন তিনেকের মধ্যে ওকে স্টেটাস রিপোর্ট দিতে হবে, নচেত অ্যাডভান্সের 50% ফেরত দিতে হবে। এখানেও সেই স্টেটাস রিপোর্ট, সেই আইটি কোম্পানির মতোই ঝামেলার ব্যাপার। একটা কেস নিয়ে মেতে থেকে বাকি ক্লায়েন্টদের চটিয়ে লাভ নেই। নীরবে মেইলে ফটোগুলো অ্যাটাচ করতে লাগলাম। মিস্টার লাহিড়িকে আজকেই স্টেটাস রিপোর্ট পাঠিয়ে দেব। জানেন, কেউ আলটিমেটাম দিলে না আমাদের দুজনেরই মেজাজ বিগড়ে যায় আর জেদ চেপে যায়। কাজ করছি মন দিয়ে, কিন্তু মনের ভেতরে একটা অদৃশ্য স্টপ ওয়াচ চলছে। কখন সুশান্ত মুর্মু তার গরম খবরের ঠোঙা নিয়ে ঢুকবেন? আমাদের দুজনের চিন্তা ছিন্ন করে একটা অচেনা নাম্বার থেকে একটা ফোন ঢুকলো আমার নাম্বারে। ফোনটা রিসিভ করে স্পিকারে দিলাম। উল্টো দিকের অচেনা গলাটা শুনে আমি আর অন্বেষা দুজনেই বেশ ভড়কে গেলাম। হ্যালো।
হ্যালো, আমি কি অয়নের সাথে কথা বলছি?
হ্যাঁ বলছি, বলুন।
নমস্কার, আমি হাসিম মির্জা বলছি।
হ্যাঁ বলুন।
আমার সম্পর্কে শুনেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, মানে যতটা শবনম বলেছেন ততটাই জানি, প্লাস আপনি গোল্ড এন্ড হোয়াইট ব্র্যান্ডের সিগারেট খান সেটাও জানি।
বাহ বাহ বাহ, ইউ আর স্মার্ট।
তা হঠাৎ আমাকে ফোন করার কারণ?
আমি আপনাকে একটা মেল আইডি পাঠাচ্ছি, ওতে আপনারা বিল পাঠিয়ে দিন, কেমন?
মানে ওয়েট এ সেকেন্ড, বিল পাঠিয়ে দেবো মানে?
মানেটা তো খুব সহজ, আপনারা বিল পাঠিয়ে দিন, আমি আপনাদের বাকি 50% টাকা পাঠিয়ে দিচ্ছি। কেসটা তো ক্লোজডই হয়ে গেল, তাই না?
কেস ক্লোজড?
হ্যাঁ, পুলিশ তো আসামিকে গ্রেফতার করেই ফেলেছে, তাই শবনম কেসটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাছাড়া এইসব কাদা ঘেটে তো ঈশান্তকে ফেরত পাওয়া যাবে না।
ও তাই বুঝি, তা সেটা শবনম নিজেই তো বলতে পারতেন, আপনি আবার কষ্ট করে?
আরে একটাই তো ফোন কল রে বাবা, এতে আর এত কষ্ট কিসের? তাহলে ওই কথাই রইল, মেল আইডি মেসেজ করে দিচ্ছি, বিল দিচ্ছেন, কেমন?
বেশ, তা না হয় দিচ্ছি, কিন্তু মানে আমার একটা প্রশ্ন ছিল ফর জেনারেল নলেজ।
হ্যাঁ শিওর শিওর শিওর, বলুন না।
আপনি এখন এতটা ট্রাভেল নিচ্ছেন কেসটা ক্লোজ করার জন্য, তাহলে প্রথম দিন যেদিন শবনম আমাদের কেসটা অফার করতে এলেন সেদিন আমাদের অফিসে এলেন না কেন বলুন তো? ড্রাইভারের পাশে সিটেই তো বসেছিলেন। আবার যেদিন আমি আর অন্বেষে ইমাজিন টাওয়ারে গেলাম সেদিনও আপনি ওই ফ্ল্যাটেই ছিলেন, অথচ কি আশ্চর্য আমাদের সামনে এলেন না, আমাদের সাথে দেখা করছেন না কেন?
মেইল আইডি টেক্সট করে দিয়েছি, বিলটা পাঠিয়ে দিন প্লিজ, গুড ডে, রাখলাম।
এই ব্যাপারটা কিরকম হলো?
ব্যাপারটা জমে খির। হ্যাঁ, আমার একটা আন্দাজ হচ্ছে, বুঝলি
কি?
সুশান্ত মুর্মু আজকে কি বলতে পারে? আরে দূর বাবা, এত চাপ নেওয়ার কি আছে, মেল আইডি পাঠিয়ে দিয়েছে তো, আমরাও বিল পাঠিয়ে দেবো।
তারপর কালপ্রিটকে খুঁজে বের করতে মুর্মু সাহেবকে হেল্প করব, আর কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রইল না। পাক্কা আছে বস, তুই ঠিক বলেছিস, হাসিম মির্জা চালাকি করতে গিয়ে আমাদের কাজটা আরো সহজ করে দিলেন। ঠিক, সাবাস তো সে।
অয়নকে চনমনে দেখলে আমিও বেশ এনার্জাইজড ফিল করি। হাসিম মির্জা আমাদের মোটেও চেনেন না, তাই বাকি টাকা মিটিয়ে আমাদের সাইড করতে চাইছেন। তাহলে গোটা গোলমালের মূলে হাসিম মির্জা। আচ্ছা, শবনমকে কি একটা কল করা উচিত? না না, শবনমের সম্মতি না থাকলে কি আর হাসিম মির্জা আমাদের কল করতেন? কিন্তু এভাবে ইনভেস্টিগেশন অন করারই বা কি কারণ, আর সেটা এরকম হুট করে বন্ধই বা করা কেন? মির্জা যে বেশ প্রবলেম্যাটিক প্রাণী, যাকে অয়ন পিপি বলে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। শবনমকে অন্ধকার থেকে পাপ্পেটের মতো চালনা করছে মির্জা। তাহলে মির্জা ঈশান্তের হত্যাকারীকে চেনেন, নাকি উনি নিজেই? রবিবারের ম্যাচের আগেই সমাধান করতে হবে। যদি টিমের কেউ কালপ্রিট হয় তাহলে তারা ম্যাচ খেলে বেরিয়ে যাবে, স্বয়ং পুলিশ কমিশনারও তাদের আর ধরে রাখতে পারবেন না। হাতে মাত্র 48 ঘন্টা আছে। শবনমের কথা মনে হচ্ছে, বেচারি কাজিনের হাতে অলমোস্ট হস্টেজ। অবশ্য জেনে শুনে কেউ যদি হেল্পলেস থাকতে চায় তাহলে তো আর কিছু করার নেই। অয়ন বেশ মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে ল্যাপটপে, দেখি তো। ওহো, বেটা শবনমের ছবি দেখছে। নেকা, ইরিত দেখে বাঁচি না। শবনম এভাবে ডিসমিস করে দিল তোকে, তারপর আবার তুই তাকেই দেখছিস? হ্যাঁ
বলছি, এখন একবার বেরোবি?
এখন আবার কোথায় যাবি?
মৌলালির দিকে, সেই হোটেলে যেখানে শবনমের রুম বুক আছে।
কেন, সেখানে কি হবে? ও, তুই জানতে চাস শবনমের রুমের পেমেন্ট কে করেছে, তাই তো?
এত সমাপতন সম্ভব নয় অজিত, সাবাস।
বলছি যখন যাচ্ছি চল। কিন্তু আমার মনে হয় না হোটেলে কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের কিছু জানাবে, ওদের অফকোর্স কিছু রুলস আছে। যাকে চল, গিয়েই দেখা যাক, চল।
বেশ, চটপট রেডি হয়ে নে, আজকে আকাশ পরিষ্কার আছে, বাইকেই যাবো, চল।
চটপট রেডি হয়ে অয়নের বাইকের পিছনে সিটে চেপে বেরিয়ে পড়লাম। অয়ন বেশ আস্তেই চালায়, তাও বাইক ব্যাপারটা না আমার ফিল্মেই ভালো লাগে, ইন রিয়ালিটি কিন্তু বেশ রিস্কি। ছোটবেলায় একবার মামাতো দাদা স্কুটার থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলাম, সেখান থেকেই টু হুইলারের প্রতি একটা ফোবিয়া জন্মে গেছে। তবে অয়ন এক্ষেত্রে এক্সেপশন, বেশ স্লো চালায়, এখানে সেখানে কাটিয়ে কুটিয়ে ফাঁকফো করে বাইক গুজে দেওয়ার ব্যাড হ্যাবিটটা ওর নেই। আমার মাথায় এই ব্যাপারটাই ঘুরছিল, শবনম আমাদের কাছে এলেন কেন? সেটা কি মির্জা জানতেন না, নাকি ঈশান্তের মৃত্যুতে শবনমের ন্যাচারাল রিয়াকশনে মির্জা হস্তক্ষেপ করেননি, এখন বেগতিক দেখে আমাদের সরিয়ে দিলেন? পুলিশের নানান প্রসেস থাকে বাবা, যে কোনো সরকারি সেট আপেরই 18 মাসে বছর, তাই পুলিশের ওপর ছেড়ে দিলে মির্জার ডেঞ্জার কম। যা, চিত্তরঞ্জন হাসপাতাল ক্রস করে গেলাম ইতিমধ্যে। অয়নটা কায়দা করে 45 নম্বর বাসের ডান দিক দিয়ে কাটিয়ে বেরিয়ে গেল, উফ, পারেও বটে। লেডিস পার্ক, এর কাছেই একটা জায়গায় ফিজিক্স পড়তে আসতাম আমি। সেদিন কি ভাবতে পেরেছিলাম যে একদিন গোয়েন্দা এজেন্সি খুলে কেসের ব্যাপারে খোঁজ খবর করতে এখান দিয়েই যাব? যাই হোক, এসব আলতু ফালতু জিনিস ভাববার কোনো মানে হয় না। ওই তো বিদ্যা বালানের একটা বিশাল বড় হোর্ডিং, হোটেলটা সামনেই দেখা যাচ্ছে। লবিতে ঢুকে যা হওয়ার তাই হলো। হোটেলে বসে থাকা রিসেপশনিস্ট কোনোভাবেই শবনমের রুমের পেমেন্ট ডিটেলস বলল না, ন্যাচারালি আমাদের কার্ড দেখিয়েও কোনো লাভ হলো না। তবে একটা জিনিস জানা গেল যে এখানকার রুম শবনম অনেক দিন ধরেই নিয়ে রেখেছেন, আর এর মাঝে মানে দিন 15 আগে শবনম এসেও ছিলেন, আর তার সঙ্গে একজন গোলগাল চশমা পরা ভদ্রলোক দেখা করতে এসেছিলেন। তারা শবনমের রুমেই গিয়েছিলেন, আর ঘণ্টাখানেক পরে ভদ্রলোক বেরিয়ে গিয়েছিলেন, আর তার ঠিক 10 মিনিট পরে শবনমও বেরিয়ে গিয়েছিলেন। হুম, যাই হোক, এসব জেনে আমি আর অয়ন বেরিয়ে এলাম। জল তেষ্টা পেয়েছে, 5-স্টারে 300 টাকা দিয়ে স্প্রিং ওয়াটার খাওয়ার কোনো মানেই হয় না। অয়ন বাইকটা পার্ক করে জল আনতে গেছে। 1 মিনিট, একটা সেটন আমার দিকে এরকম ধেয়ে আসছে কেন? তাও আবার রাস্তার ধার ঘেসে।
ঠিক আছিস তো?
আমি
লাগেনি তো কোথাও? দেখি 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 দেখি, লাগেনি তো? জল খা জল খা জল খা, রিল্যাক্স 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 রিল্যাক্স, সব ঠিক আছে।
ঠিক আছি ভাগ্যিস, অয়ন আমার হাতটা ধরে ট্রেনে ফুটপাতে তুলল।
বাড়ি ফিরে দোতলায় ফ্রেশ হতে গেলাম আমি। ফিরে অফিসে ঢোকার আগে শুনলাম অয়ন ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুকে ফোনে ব্যাপারটা বলছে। সুশান্ত বেশ উত্তেজিত, অয়ন তাকে ফোনেই শান্ত করছে। সুশান্ত জানালেন কাল তিনি আসছেন। আমাকে দেখেই বোধহয় ফোনটা রেখে দিল অয়ন।
কিরে, অলরাইট?
অলরাইট আর বলি কি করে বল, তবে এখন ফিলিং মাচ বেটার।
যাক,
গাড়িটা মির্জার নিশ্চয়ই?
গাড়িটা মির্জার না হলেও গাড়ির ড্রাইভার যে মির্জার নির্দেশ মানছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু আমাদের হার্ট করার কারণ কি?
খুব সহজ, বাড়ির ওপর নজর রেখেছিল। গাড়িটা পুরো রাস্তা আমাদের ফলো করেছে, অন্য কোথাও গেলে কিচ্ছুটি হতো না। যেই দেখেছে যে শবনমের হোটেলে ঢুকেছি, মির্জা অর্ডার দিয়ে দিয়েছে আমাদের পিষে দেওয়ার জন্য।
ও মাই গড,
সুশান্ত মুর্মু আমাদের সাথে জড়িত, তাই প্রাণে হয়তো মারত না আমাদের, কিন্তু হাসপাতালে যেতেই হতো। অত স্পিডে গাড়ি এসে মারলে হাত পা দুটোই ভাঙত। অন্বেষা, এবারে ব্যাপারটা গুটিয়ে আনতে হবে। কাল হয়তো পার্ক সার্কাসে বিরিয়ানি খেতে গেলাম, ভাবলো এমবেসের কোয়ার্টারে খোঁজ নিতে গেছি, ঝামেলা কিনা বল? আমার শহরে আমাদের এইভাবে আহত করার চেষ্টা করবে আর আমরা দমে যাব, চুপ করে থাকব? কভি নেহি স্যার, কভি নেহি।
তাহলে কি করবি?
কাল আমি একটু দীপের সাথে দেখা করব।
দীপ?
আরে আরে, দীপকে মনে নেই? সেই যে গতবার রোয়িং ক্লাবে ক্যালকাটা কুইজে দেখা হলো, সেই দীপ? দীপ? আরে আরে, আমার সেই স্কুলের বন্ধু, সেই যে যে পুরনো কলকাতা ট্রিভিয়া নিয়ে একটা ব্লগ চালায়, মনে নেই
তো? তার সাথে এই কেসের কি সম্পর্ক?
দীপ বাংলাদেশ এমব্যাসিতে চাকরি করে, একটা সময় ঢাকাতেও পোস্টেড ছিল। ওর কাছ থেকে হাসিম মির্জা সম্পর্কে কিছু জানতে হবে।
হাসিম মির্জার সঙ্গে এমবেসি রিলেশন নিয়ে তুই একেবারে শিওর?
হ্যাঁ রে, 100% শিওর। প্রথম যেদিন শবনম এসেছিলেন আমাদের এখানে, সেদিনের গাড়িটা তুই আমি দুজনেই দেখেছি, কিন্তু দুজনের মাথায় বিষয়টা একেবারেই স্ট্রাইক করেনি। এক্সপিরিয়েন্সের অভাব বলেই স্ট্রাইক করেনি।
হিয়ালি না করে বলবি, কি বলতে চাস?
গাড়িটার নাম্বার প্লেট খেয়াল আছে ওয়াটসন?
নাম্বার প্লেট?
ইয়েস, নাম্বার প্লেট।
না তো, মনে পড়ছে না তো?
মনে করিয়ে দিচ্ছি, নাম্বার প্লেটটা ব্লু কালারের, তাতে সাদা দিয়ে নাম্বার লেখা। এটা একমাত্র এমবাসির কর্মীরাই ব্যবহার করতে পারে, অর্থাৎ গাড়িটা হাসিম মির্জার, আর উনি দূতাবাসের একজন কর্মী। তাই দীপকে দিয়ে হাসিম মির্জার সম্পর্কে খোঁজ খবর নেওয়া অনেকটাই সহজ। আর নেটে যখন ওর সম্পর্কে প্রায় কিছুই নেই, তাহলে মির্জা বাংলাদেশ সিক্রেট সার্ভিসের লোক হওয়াও সম্ভব।
দারুণ, সাবাস তোপস, এই সরি মানে ফেলুদা, সাবাস ফেলুদা, ব্রিলিয়েন্ট। না 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 না, তুই ওয়াটসন হেস্টিংস তোপসে মোটেই নস, তোর মধ্যে এবারে পয়রো বা শলক হওয়ার সমস্ত মশালা মজুদ। একটু ভালো করে উনুনে কষালি না, একেবারে এবারে দারুণ, বুঝতে পারলি তো?
বেটা কুঞ্জুস, একটা কমপ্লিমেন্ট দিতেও কিপ্তি নেই। যাক, বেশ কিছুটা সর্টেড। এখন চা বানিয়ে ডিসিপি ক্রাইমের অপেক্ষা করা ছাড়া গতি নেই। আমরা যতই জোড়া শার্লক হই, মোবাইল নেটওয়ার্ক কোম্পানির থেকে কল লগ বের করতে গেলে লেস্ট্রেডের শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই।
ঘন্টা দুয়েক কেটে গেল এইভাবে। অন্বেষা আর আমি কথা বলে গেলাম হাসিম মির্জাকে নিয়ে। এরই মধ্যে হাসিমের পাঠানো মেইল আইডিতে বিল ইত্যাদি পাঠিয়ে দিয়েছিলাম। তার মাত্র মিনিট পনেরোর মধ্যেই আমাদের ফির বাকি 50% ঢুকে গেছে। অন্যদিকে কেমন জানি না, তবে এই ব্যাপারে মির্জা সাহেব যারে কয় জবান কা পাক্কা। শবনমকে ফোন করব করব করে আর করা হয়নি। কেন জানি না মনে হচ্ছিল শবনমকে ফোন করলে ওই হাসিম মির্জাই ধরবে। শবনম কি শেষে হাসিমের হাতে কবজা হয়ে গেলেন? এসব নিয়ে আমি আর অন্বেষা অনেক আলোচনা করলাম, কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় নিজেকে অন্য কারোর দ্বারা প্রভাবিত হতে দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। শবনম কেন যে আমাদের এ ব্যাপারে জড়ালেন, কেনই বা তার কাজিন বা লোকাল গার্জিয়ান হাসিম মির্জা আমাদের বরখাস্ত করলেন সেটা বুঝতেই পারলাম না। এদিকে ঈশান্তের মৃত্যু ঘিরে আমাদের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে, সেগুলোর উত্তর হয়তো ওর অটপসি রিপোর্টে পাওয়া যাবে। সুশান্ত মুর্মুর অপেক্ষা করতে করতে একটু ঝিমিয়েই পড়েছিলাম। চটকা ভাঙল কলিং বেলের আওয়াজে।
খোয়াজমিশা দরজা খুলতে নিচে গেল আর আমি চোখ টোক রোগড়ে উঠে বসলাম।
নির্ঘাত সুশান্ত মুর্মুই এসেছেন।
ঠিক বলেছি,
তবে ডিসিপি ক্রাইমের মধ্যে পরশুদিনের জেল্লা নেই। যেন গত 48 ঘন্টায় ওর বয়স 10 বছর বেড়ে গিয়েছে। গত 2 বছর ধরে ব্যক্তিগত পরিসরে দেখছি ভদ্রলোককে, টিভি আর নিউজ পেপারে দেখেছি প্রায় 7-8 বছর, কিন্তু এরকম বিধ্বস্ত আর ক্লান্ত এর আগে দেখিনি। ইদানিংকালে ছেলেমেয়েরা কোনো মানুষকে ক্লান্ত দেখলে তাকে জম্বি বলে, যেন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকা কেউ। সুশান্ত মুর্মুকেও ঠিক জম্বির মতো দেখাচ্ছে। এত উচ্চপদস্থ একজন চাঁদরেল পুলিশ কর্তার এই দশা দেখে আমি ঘাবড়ে গেলাম। শার্ট কুঁচকে গেছে, মাথার চুল এলোমেলো, মনে হচ্ছে চাকরিতে ইস্তফা দিয়ে এসেছেন। ভেবেছিলাম সুশান্ত মুর্মু এলে ওকে হাসিম মির্জার ব্যাপারটা বলে বেশ ঠাট্টাই আর কি করব, কিন্তু এ কি? সুশান্তকে দেখে খারাপই লাগছিল। অন্বেষারও বেশ ভেবাচাকা দশা। সুশান্ত থপ করে চেয়ারে বসলেন, চেয়ারটা বেশ নড়ে চড়ে উঠল। আমার দিকে তাকিয়ে ম্লান হেসে হাতের ইশারায় জল চাইলেন। আমি অফিসের মিনি ফ্রিজ খুলে বোতল থেকে গ্লাসে ঠান্ডা জল ঢেলে ওর দিকে বাড়িয়ে দিলাম। ডিসিপি ক্রাইম এক ঢোকে প্রায় 250 মিলিলিটার জল এলিমেন্টারি ক্যানালে পাঠিয়ে আমার দিকে তাকালেন।
এই শান্ত মেয়েরা আমাদের শহরে এসে না মারা গেলেই ভালো হতো। হ্যাঁ ঠিকই বলছি, যদি ভুবনেশ্বর, এই রাঁচি বা অন্য যে কোনো কোথাও মারা যেত তাহলে আমায় বা তোমাদের এই এত হ্যাপা পোহাতে হতো না। এর আগে গণেশ, মইনুর, এমনকি হেনরি, হুয়ান তাও এর মতো ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের ধরেছি, কিন্তু এই কেসটার মতো ঝামেলা আর কোনোটাই হয়নি।
কেন বলুন তো?
আরে দূর দূর ঝামেলাই ঝামেলা।
উপর মহল থেকে কেসটা চেপে দেওয়ার প্রেশার আছে তো?
সব বনাশ, তুমি জানলে কি করে? আমার ডিপার্টমেন্টে কোনো স্পাইটাই রেখেছো না গিয়ে?
আরে না না, একটু আগেই আমি আর অয়ন বরখাস্ত হয়েছি শবনমের তুতো দাদা মির্জা মিয়ার তারা, তাই জিজ্ঞেস করলাম।
হাসিম মির্জা তো?
ইয়েস স্যার, এই সেই ব্যক্তি। শবনম যেদিন আমাদের অ্যাপয়েন্ট করতে এসেছিল সেদিনই হাসিম মির্জা গাড়িতে বসেছিল, ওপরে আসেনি। আর যেদিন সমস্ত কাজের প্রোগ্রেস জানাতে শবনমের বাড়ি গেলাম সেদিনও এই মির্জা ওই ফ্ল্যাটেই ছিল, কিন্তু আমাদের সামনে আসেইনি। আর আজকে ফোন করে বলল
যে আর তদন্ত করার দরকার নেই, এই তো?
রাইট। আর তার সঙ্গে এও বলল মির্জা সাহেব প্রদত্ত মেইল আইডিতে সমস্ত রসিদ ইত্যাদি পাঠাইয়া দিবেন। পাঠাইয়া দিলাম। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মির্জা অর্থ পাঠাইয়া দিলেন। ইহার অর্থ পুরো ডালটাই কালা আছে।
ভাই অয়ন, ঠাট্টা নয়। এই দেখো অটোপসি রিপোর্ট। এরকম রিপোর্ট স্বয়ং ফরেন্সিক সার্জেনও নিজের কর্মজীবনে দেখেননি। বিষ খাওয়ানো হয়নি, এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়েছে।
মানে?
মানে বিষটা খাওয়ানো হয়নি, বডিতে লাগানো হয়েছে এক্সটার্নালি। সেই মহাভারতের আমলে যেমন হতো তেমন।
ও মাই গড।
বিষ এতটাই কড়া যে স্কিনের ভেতর পেনিট্রেট করে টিস্যু ড্যামেজ করে দিয়েছে।
কি ভয়ানক, রীতিমতো প্ল্যান কষে তাহলে।
আচ্ছা স্যার, এটা নিশ্চয়ই পার্সোনাল কিলিং?
হ্যাঁ নিঃসন্দেহে, এটা প্রফেশনাল রাইভালরি জনিত মার্ডার নয়, এটা পার্সোনাল।
রাইট, আমাদেরও তাই মনে হয়।
ঈশান্ত কার পাকাধানে মই দিয়েছিল কে জানে। তবে একটা আন্দাজ করা যায়, এই হাসিন মির্জা এটার মধ্যে জড়িত। বেটাকে লকআপে পুরতে পারলে ভালোই হতো। এম্বাসিতে কাজ করে, হয়তো বিদেশি সিটিজেন এটাই।
তাহলে তো অফ লিমিটস। হাসিম মির্জা বিদেশি সিটিজেন হয়ে থাকলে তার ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, তাকে গ্রেপ্তার করতে গেলে বিদেশ মন্ত্রকের পারমিশন লাগবে, পান থেকে চুন খসলেই ইন্টারন্যাশনাল ক্যাচার হয়ে যাবে আর আমি সাসপেন্ড হয়ে যাবে। এনিওয়েজ, অন্বেষা ডার্লিং, কিছু খাওয়াবে প্লিজ? আরো সেন্সেশনাল খবর আছে, শুধু মুখে বলছি না। জোকস অ্যাপার্ট, সত্যি খুব খিদে পেয়েছে। আরে এইসব ঝামেলায় না লাঞ্চ করা হয়?
হে আগে বলবেন তো, আমি আনছি কিছু। ততক্ষণে তুই মুরমু স্যারকে হাসিমের ফোন কলের ব্যাপারটা দিতে এসে বল, বুঝলি?
সুশান্ত মুরমুকে খুলে বললাম হাসিম মির্জার ফোনের কথা, আর এও জানালাম কি করে ডিডিউস করেছি যে হাসিম মির্জা কনসেলেটে চাকরি করে। সুশান্ত মুরমু খুব খুশি হলেন, আমার পিঠও চাপড়ে দিলেন। এই ফাঁকে ওকে জিজ্ঞেস করলাম চাঁদনির খোঁজ পাওয়া গেছে কিনা। তাতে সুশান্ত মুরমু একটু গম্ভীর হয়ে জানালেন যে সেটা অন্বেষা এলে জানাবেন। বুঝলাম ওর কাছে আজকে প্রচুর খবর আছে। সুশান্ত ওর ফাইল খুলে বেশ কিছু অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের প্রিন্ট আউট বের করলেন, এগুলোই নাকি অন্বেষায় আনতে বলেছে ওনাকে। সুশান্ত মুরমুর থেকে এও জানা গেল যে আজকে ঈশান্তের বডি ছেড়ে দেওয়া হবে। ঈশান্তের মা আর ভাই নাকি বডি নিয়ে দেশের বাড়িতে শেষকৃত্য সারবেন। এই নিয়ে সারাদিন মিডিয়ায় নানান হইচই লেগে আছে। সুশান্ত মুরমু স্যাঙ্গুইন যে এই খুনে টিমেরই কেউ জড়িত। এদিকে রুবির অ্যালিবাই মিলে গেছে, তাকে সত্যিই ওই সময় ঈশান্তের 129 নম্বর রুমের বাইরে দেখা গেছিল। কিন্তু সুশান্ত মুরমু এর পরে যে খবরটা দিলেন তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 22 তারিখ সকাল 10:10 নাগাদ রুবি নাকি বেরোবার পরেই 129 নম্বর রুমে আগমন ঘটে রজত চ্যাটার্জির। আমি তো শুনে ঘাবড়েই গেলাম। তাহলে কি রজতই ঈশান্তকে খুন করেছে? এও জানা গেল যে রজত তদন্তে মোটেই সহযোগিতা করছে না, বরং নানান উল্টোপাল্টা কথা বলছে আর পুলিশকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে। এমনিতেই আমার মাথায় গতকালের ব্যাপারটা ঘুরছিল। গাড়িটার নাম্বার প্লেট নীল সাদা ছিল, কনসুলেটের গাড়ি, ঠিক সময় নিজেদের সরাতে পেরেছি এটাই ভাগ্যের ব্যাপার। গাড়িটার সামনে পড়ে গেলে এখন হাসপাতালের বেডে শুয়ে থাকতে হতো। মাথায় এটাও ঘুরছিল যে শবনম আমাদের যে এমপ্লয় করলেন সেটা কি মির্জা জানত না? জানতে পেরেই আমাদের সরাবার চেষ্টা। সুশান্ত মুরমুও বেশ চিন্তিত ব্যাপারটা নিয়ে, ফোনে যতবার কথা হয়েছে উনি এই নিয়েই কথা বলতে গেছেন আর আমি আটকেছি। আমাদের ফেভারিট ডিসিপি ক্রাইমের ওপরে কি অপরিসীম চাপ চলছে সেটা আমরা বুঝতেই পারছি। এরই মধ্যে অন্বেষা ফিরে এসেছে, হাতে খাবারের প্লেট, দামি সেরামিকের প্লেট। হোমড়া চোমড়া গেস্ট এলে অন্বেষা এগুলো বের করে, আর সুশান্ত মুরমু এলে এমনিই করে। প্লেটের উপরে মাল্টিগ্রেন ব্রেড, শশা, টমেটো, ডিম সেদ্ধ আর গোলমরিচ দিয়ে বানানো অতি স্বাস্থ্যকর স্যান্ডউইচ। সুশান্ত মুরমুর কথা ভেবেই বোধহয় এই ব্যবস্থা। ভদ্রলোক হেলদি রেজিমে থাকেন, পুলিশের বড় কর্তা তো। আমার মতো একটা মাঝারি সাইজের নেয়াপাতি ভুঁড়ির মালিকানা এখনো তার ভাগে আসেনি। সুশান্ত সত্যি খিদে পেয়েছিল, উনি কথা না বাড়িয়ে চটপট খেয়ে নিলেন। জল খেয়ে উনি আমার আর অন্বেষার দিকে তাকালেন।
থ্যাংক ইউ, বাঁচালে। আর 10 মিনিট হলে ব্লাড সুগার লেভেল আমার ড্রপ করত।
হ্যাঁ, অন্বেষা খুবই মিষ্টি। যাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। এবারে আমার একটা প্রশ্ন আছে, অবশ্য এই প্রশ্নটা আগেও করেছিলাম, আপনি ঠেকিয়ে রেখেছিলেন।
কি? চাঁদনির ব্যাপারটা তো?
ইয়েস।
চাঁদনিকে ট্রেস করা গেছে, সে কি? আমি তো কিছুই জানি না। তাহলে আমাদের একবার চাঁদনির সাথে তো দেখা করা।
শোনো, পেশেন্স ইজ এ গ্রেট ভার্চু, সব বলছি। চাঁদনির সঙ্গে দেখা করা পসিবল নয়।
কেন?
কারণ শি ইজ ডেড।
হ্যাঁ,
হোয়াট?
হ্যাঁ, চাঁদনিকে ওর গ্যালে স্ট্রিটের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। গলায় ফাঁস লাগিয়ে ফ্যান থেকে ঝুলছিল, সুইসাইড নোটও পাওয়া গেছে।
সুইসাইড নোট?
ইয়েস ডার্লিং, সুইসাইড নোট। বাড়িতে সেফ একটা ফ্যামিলি ভাড়া থাকে, পুরনো দিনের শরিকি বাড়ি, ভাড়াটে এক প্রৌঢ়া আর তার মেয়ে, তারা নাকি কিছুই জানে না।
চাঁদনি কি করে?
কাগজপত্র দেখে যা বুঝলাম তাতে তো মনে হলো চাঁদনি তোমাদেরই জাত ভাই।
মানে?
প্রাইভেট টিকটিকি। আরে বাবা, প্রাইভেট জাসুস। চাঁদনি ড্রয়ার থেকে একটা রিভলভারও পাওয়া গেছে, লাইসেন্সও আছে ওর না।
বাপরে, একেবারে প্রপার প্রাইভেট আই, আমেরিকান স্টাইল, ফায়ার আর্মসও আছে।
সাইন অফ স্ট্রাগল নেই, কেউ জোর করে ঢুকেছে বলেও মনে হলো, এমনকি ফোনে ঈশান্তের সাথে কনভারসেশন বা মেসেজ চালাচালিও নেই।
সেটা তো খুনিও মুছে দিতে পারে, তাই না?
ওটাই সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট। 22 তারিখের অন্যান্য সব কিছু কল লগে আছে, কিন্তু ঈশান্তের ফোন নাম্বারটা অবধি ফোনে নেই।
তার মানে অন্য ফোন আছে বা কেউ কল লক খালি করে দিয়েছে?
না না, এই নম্বর থেকে ঈশান্তের সাথে কথাবার্তা বলেছে চাঁদনি।
তাহলে তো সুইসাইড রইল না, রীতিমতো মার্ডার। আর এই অ্যাকাউন্ট ইনফরমেশন স্টেটমেন্ট, এগুলো সব ঈশান্তের নিশ্চয়ই?
হ্যাঁ রে ভাই হ্যাঁ, এগুলো ঈশান্তের অ্যাকাউন্ট ইনফরমেশন। এতে বেশ ইন্টারেস্টিং তথ্য আছে। আর শবনম যে এনজিওর নাম করেছে, সেগুলোতে নিয়মিত টাকা যেত ঈশান্তের অ্যাকাউন্ট থেকে, এমনকি ওর মৃত্যুর আগের দিন অবধিও টাকা ট্রান্সফার করা হয়েছে।
দেখলেন এনজিওগুলো কি নিয়ে কাজ করে?
দেখেছি জাসুস ম্যাডাম, দেখেছি।
এনজিওগুলো মোস্টলি ভুয়ো তো?
রাইট, বেশিরভাগই ভুয়ো, এবং সেগুলোর বেশিরভাগ রেজিস্ট্রেশন ডিড এরাজ্যের বাইরে।
ও দেখার দরকার নেই, অল রোডস উইল লিড টু হাসিম মির্জা।
তাহলে হাসিম মির্জাই
হতে পারে। তবে তার জন্য ঈশান্তের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন চাই। রুবির বক্তব্য অনুযায়ী ঈশান্ত ফোনে চেঁচাচ্ছিল এই বলে যে তোমাকে কি এমনি এমনি টাকা দিচ্ছি নাকি। তার মানে চাঁদনিকে ঈশান্ত কিছু একটা তথ্য বের করার জন্য অ্যাপয়েন্ট করেছিল, যেমন শবনম অ্যাপয়েন্ট করেছিলেন আমাদেরকে।
আচ্ছা স্যার, ফরেন্সিক সার্জন 20টার নাম কি বলেছেন, মানে যেটা ঈশান্তের শরীরের টিস্যুতে পাওয়া গেছে?
বিশটা? ওরিয়েন্টাল নাইট শেড।
ওরিয়েন্টাল নাইট শেড?
ইয়েস স্যার।
কাল বিকেলের মধ্যে যদি 2টি মার্ডার কেসই মোটের ওপরে সলভ হয়ে যায়, তাহলে অন্বেষণ এজেন্সি কি পাবে?
হ্যাঁ, কি বলছোটা কি?
আগে আমার প্রশ্নের উত্তরটা দিন।
অন্বেষণ? ওয়েল, অন্বেষণের 2 কর্তা কলকাতা পুলিশের তরফ থেকে আর্থিক গ্রান্ট এবং সার্টিফিকেট অফ মেরিট পাবেন, আর পার্সোনালি আমার থেকে পাবেন কিছু দুষ্প্রাপ্য বই, 1 সপ্তাহের জন্য লালবাজারের লাইব্রেরির অ্যাক্সেস, আর আমার তরফ থেকে কলকাতার কোন হেরিটেজ রেস্তোরাঁয় একটা 5-course dinner।
বেশ, শনিবারের রিজার্ভেশনটা করিয়ে রাখুন, আর রজতকেও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে রাখুন আগামী সোমবার।
ব্যাপারটা কি বস? হ্যাঁ, খোলসা করে বলো দেখি।
হ্যাঁ ভাই, বল না।
কি
মানে কি ব্যাপারটা কি? কাল জেনে যাবো মার্ডারের কে।
আলবাত, আমি দীপের সাথে আজকেই দেখা করে আসছি। স্যার, আপনার গাড়িটা ঘন্টা দেড়েকের জন্য পাওয়া যাবে?
অফকোর্স, নিচে আসলাম আছে, ওকে আমি বলে দিচ্ছি। কিন্তু তুমি যাবে এটা কোথায়?
এটা বলতেই হবে।
হ্যাঁ, এটা তোমায় বলতেই হবে। দেখো, বড্ড বেশি সাসপেন্স হয়ে যাচ্ছে। কিন্তু শোনো, কালকের ব্যাপারটা নিয়ে আমি সিসিটিভি ফুটে জানিয়েছি, গাড়িটাকে স্পট করতেই হবে। আমিও জানি যে ওটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, তাই কোথায় যাচ্ছ বলেই ভালো।
হোচিমিন সরণি, মায়ানমার এম্বাসি, প্রফেসর মনমোহন বাগচির বাড়ি, মিস্টার লাহিড়ির অফিস, ব্যাস তারপর ব্যাক টু অন্বেষণ। আর স্যার, আপনি মাথার উপরে আছেন বলেই তো ভরসা। আমি জানি আপনি যতদিন সার্ভিসে আছেন আমাদের গায়ে আঁচড়টুকুও লাগবে না। যাকে অন্বেষা, তুই একটা কাজ কর বরং, তুই না এই ফাঁকে মুর্মু সাহেবকে তো ওই চিকেন মাস্টার্ড স্যান্ডউইচটা করে খাওয়া।
না না, আজকের জন্য বড্ড বেশি কার্ব খাওয়া হয়ে গেছে।
তাহলে ব্রাজিলিয়ান কফি খাবেন? আমাদের এক ক্লায়েন্ট এনে দিয়েছে।
বাহ বাহ বাহ, সেটা চলতে।
হ্যাঁ স্যার, আপনি কফি সেবন করুন, আমি গেলাম আর এলাম। অন্বেষা, স্যারের ভালো করে দেখাশোনা করুন, চলি। হ্যাঁ,
উফ, অয়নটা যে কি করে না, পাগল পুরো। এখন আমাকে যে কতক্ষণের জন্য সুশান্ত মুর্মুর সঙ্গে ফাঁসিয়ে দিয়ে গেল তার কোনো ঠিক নেই, ভাল লাগে না। প্লাস মাথাটাও তো ঘুরিয়ে দিয়ে গেল।
সত্যি কি ও ব্যাপারটা সলভ করে ফেলেছে নাকি? কিন্তু হাসিম মির্জা যদি কাজটা ঘটিয়ে থাকে তাহলে সেটা সংঘটিত হলো কি করে? আরে সেটা তো বলে যাবি।
বাবা, সুশান্ত মুর্মুর প্রচুর ফোন আসছে দেখছি, বারান্দায় গেছেন ফোন রিসিভ করতে। আজকাল পাড়ায় বেশ খাতির বেড়েছে আমার আর মায়ের। বাড়িতে প্রায় পুলিশের বড় কর্তার নীলবাতি লাগানো গাড়ি আসে, তাই পাড়ার লোকজন মাঝে মধ্যে নানান প্রবলেম নিয়ে আসে আমাদের বাড়ি। মা তাদের চা বিস্কুট খাইয়ে মিষ্টি কথায় বাড়ি ফেরত পাঠায়। ঈশান্তের অ্যাকাউন্টে যত টাকা থাকার কথা ততটাও নেই, কিন্তু কেন এতগুলো টাকা গেল কোথায়? সবই কি এই এনজিও গুলোতে পাঠানো হয়েছে? তাহলে কি এটা ট্যাক্স ফাঁকি দেওয়ার নতুন কোনো ফিকি? আর সেটা তো ঈশান্ত রক্ত করেছে নিজের মতো করে, তার সাথে হাসিম মির্জার সম্পর্ক কি? আচ্ছা, এরকম তো হতে পারে যে ঈশান আর মির্জা দুজনেরই ঝামেলা হয়েছিল টাকা নিয়ে, তাই মির্জা খুন করিয়েছে ঈশান্তকে। তাহলে কি নিয়ে শবনমকে ভয় দেখিয়ে রেখেছে? অয়নটা যতই খ্যাপাটে হোক, আই ট্রাস্ট হিম কমপ্লিটলি। ও যখন বলেছে যে আজকেই সমাধান করে ফেলবে, তখন আজকেই হবে। সুশান্ত মুর্মুর কাছে শুনলাম গোটা ডিপার্টমেন্টের উপরে কোনো এক অদৃশ্য হাত চাপ দিচ্ছে কেসটাকে একটু ঢিলে ভাবে তদন্ত করার জন্য। ডিসিপি ক্রাইমের মনে হচ্ছে যে এই চাপটা পুরোপুরি আইসিটি অথরিটির সৃষ্টি করা। আমি আর ওকে বললাম না যে এই চাপটার মূলে রয়েছেন হাসিম মির্জা। আমি 100% শিওর, কারণ উনি জানেন যে সুশান্ত মুর্মু আমাদের বড় স্ট্রেংথ, অতএব তাকে ঘেটে দিতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে। এই ভদ্রলোক বারান্দায় এভাবে ইম্পেশেন্টলি পাইচারি করছেন কেন? বোঝাই যাচ্ছে যে উনিও আর পেশেন্স ধরে রাখতে পারছেন না। গতকাল ঘটনাটা জানার পর থেকে উনিও বেশ ওয়ারেড আমাদের সেফটি নিয়ে, কারণ উনি শিওরলি জানেন যে গতকালের অ্যাক্সিডেন্টটা মোটেই অ্যাক্সিডেন্ট নয়, বরং আমার আর অয়নের জন্য এটা একটা ওয়ার্নিং ছিল। যাকে, উনি আর ভেবে লাভ নেই, যত ভাববো ততই একটা সেন্স অফ ফিয়ার মাথায় কেমিক্যাল লোচা বাড়াতে থাকবে। এই ঈশান্তটা কিন্তু হেভি ঘোড়ের লোক। আমি ঈশান্তের অ্যাকাউন্টের কাগজপত্র নিয়ে একটু বসি। অয়নের ফেরার অপেক্ষা ছাড়া তো আপাতত কিছু করার নেই, এই কাজটাই করি।
পুলিশের গাড়িতে চেপে হোচিমিন সরণির দিকে যেতে যেতে
নিজেকে বেশ একদিনকার সুলতানের মতো মনে হচ্ছিল, বুঝলেন? লোকজন কেমন যেন সমীহ করছিল। না না, আমাকে নয়, গাড়িতে।
দীপকে আগেই বলে দিয়েছিলাম একটা ছোট্ট কফি কাউন্টারে ওয়েট করতে আমার জন্য। আমার যা যা জানার ছিল তা সবই দীপ জোগাড় করেছে, বেশ ফুরফুরে লাগছে। আজকেই এই নাটকের শেষ অঙ্কের যবনিকা। তবে এই নাটকের শেষ অঙ্কের মূল চরিত্র রুবি চৌধুরী, আইসিটির চিয়ার লিডার তথা রজত চ্যাটার্জির বান্ধবী। রুবির দেওয়া তথ্যই এই তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। রজতটা একটা গাধা, কমিউনিকেশন ওর খুব একটা স্ট্রং পয়েন্ট নয়, তবে ওদের একে অপরের প্রতি ভালোবাসা যে বেশ গভীর এ নিয়ে সন্দেহ নেই, না হলে রজত এখনো চুপ করে থাকত না। প্রায় পৌঁছে গেছি, এখান থেকে সেরে বেরিয়ে যাব প্রফেসর বাগচির বাড়ি, সেখান থেকে মিস্টার লাহিড়ির কাছে। সরকারি গাড়ির তেল পুড়বে একটু, আর সে পুড়ুক যাক, একটা ক্রাইমের কিনারা তো হবে। আমি ঈশান্তকে নিয়ে চিন্তিত নই, কিন্তু চাঁদনি, চাঁদনির মতো সাধারণ মানুষ যখন এই নোংরা খেলাগুলোর কোল্যাটারাল ড্যামেজ হয় সেটা মেনে নেওয়া বেশ কঠিন। আর গতকালের ঘটনার পর থেকে আমি একটু বিচলিত হয়ে রয়েছি। অন্বেষার আতঙ্কিত মুখটা এখনো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। কাল যদি আমি ঠিক সময় গাড়িটা স্পট, ভাবলে আমার এখনো ঘাম দিচ্ছে। এই ঘটনার শেষ দেখতে হবেই, দেরি করলে ওরকম অ্যাটাক আরো হতে থাকবে। ওই তো দেখতে পাচ্ছি দীপ দাঁড়িয়ে আছে, দেখা যাক ও কি ইনফরমেশন জোগাড় করেছে আমার জন্য।
অয়ন বেরিয়েছে প্রায় আড়াই ঘন্টা হতে চলল। সুশান্ত বারান্দায় পাইচারি করতে করতেই বেশ কিছু অফিসিয়াল কল সেরে নিয়েছেন। একটু আগে বেরিয়ে গিয়ে মোড়ের মাথায় কনফেকশনারি শপ থেকে মাফিন, ব্রাউনি, পিৎজা এসব নিয়েও এসেছেন। আমার মা আর আমাদের বাড়ির ২৪ ঘন্টার হেল্পিং হ্যান্ড আশাদিকেও কাউন্ট করেছেন। আই ওয়াজ ইমপ্রেসড। ওদেরকে খাবার পৌঁছে দিয়ে আমি মাফিনটায় কামড় বসালাম। বাহ, বেশ ফ্রেশ তো। এদিকে আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগছে, অয়ন এসে কি বলবে। মনে হচ্ছে বেশ কিছুটা জানি, তাও উত্তেজনা কি আর কমে। প্রফেসর মনমোহন বাগচি রিটায়ার্ড মানুষ, আগে কেমিস্ট্রি পড়াতেন, পরে একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন, এখন আমাদের কাজে হেল্প করেন, মানে আমাদের প্রাইভেট কাথবার্ট ক্যালকুলাস আর কি। আসলে মায়ের দুঃসম্পর্কের মামাই প্রফেসর বাগচি, অয়ন তার সাথে দেখা করতে গেছে। অয়ন নিশ্চয়ই ওরিয়েন্টাল নাইটশেড নিয়ে কিছু একটা ডাউট ক্লিয়ার করতেই ওনার সঙ্গে দেখা করতে গিয়েছে, আর মিস্টার লাহিরির কাছে নির্ঘাত আমাদের পেমেন্ট ক্লিয়ার করাতে গেছে। সুশান্ত মুর্মু কেমন একটা মিয়ে গিয়েছে, এখন অয়নের কাণ্ড দেখে মোবাইল ঘাটতে ঘাটতে পা নাচাচ্ছেন। তবে আমি এনজিও কাণ্ড সমাধান করে ফেলেছি, ঈশান্তকে দিয়ে টাকা লন্ডারিং চলছিল, আর সেই জন্যই এই সিজনে ওর বেস প্রাইস এতটা বেড়ে গিয়েছে। সেটা ডিসিপি সাহেবকে জানাতেই ওনার পা নাচানো বন্ধ হয়ে গেল। এর মধ্যে আবার অয়নও এসে গেছে, চোখ মুখ তো বেশ ব্রাইট বস, তার মানে সলভ হয়ে গেছে কেস। ওমা, ঢুকেই একটা ব্রাউনি মুখে তুলে নিল। হ্যাঁ,
আরে কি সাহেব, স্রেফ খাওয়া দাওয়া করলেই হবে? এতক্ষণ সাসপেন্সে ঝুলিয়ে রেখে এখন ব্রাউনি সাটাচ্ছ? আরে বলে ফেলো হে অন্বেষা, আমি অসহ্য সাসপেন্সে রয়েছি।
আমি কিন্তু অতটাও সাসপেন্সে নেই, কিছুটা আমিও বুঝতে পেরেছি।
হ্যাঁ বলবে তো?
না না, সবটা জানি না, তবে একটা ব্যাপার জানি।
আচ্ছা শুনি শুনি।
অত তাড়া কিসে স্যার, আগে চিফ গেস্ট আসুক।
চিফ গেস্ট?
ইয়েস, চিফ গেস্ট, আর মিনিট দশেক পরেই আসবেন। আমি একটু ফ্রেশ হয়ে আসি, কেমন? আর এই যে পার্টনার, আর ঠিক সাত মিনিট পর চায়ের জল বসিয়ে দিস।
এই আমি কি পুটিয়াম নাকি? অয়ন তো ফ্রেশ হতে বাথরুমে চলে গেল, আর সুশান্ত মুর্মু আমার দিকে প্রায় হা করেই তাকিয়ে রইলেন। আমি ওকে কি বা বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। চিফ গেস্ট সেটা আবার কি? এর মধ্যে অয়ন আবার কাকে ইনভাইট করে এলো, নাকি ঠাট্টা করছে? উফ, অয়ন আর যাই করুক, নিজের পেয়ারের চায়ের স্টক নিয়ে ছেড়খানি করবে না। তার মানে সত্যি সত্যি কেউ আসছে। কাল সকালের ওই অ্যাক্সিডেন্টের পর থেকে অয়ন বেশ টেন্সড হয়ে আছে, আমিও জানি দ্যাট ওয়াজ নো অ্যাক্সিডেন্ট। তাও মনের মধ্যে প্যানিক বাটনটা প্রেস হওয়ার আগে সেটাকে অ্যাক্সিডেন্ট বলেই ভাবতে চাই। পাঁচ মিনিট প্রায় কেটে গেছে, আমি একটা প্লেটে সুশান্ত মুর্মুর আনা ব্রাউনি, মাফিন, প্যাটিস সাজিয়ে রাখলাম। মনে মনে কিন্তু বেশ এক্সাইটেড লাগছিল, কে আসছে? নিচে বেলের আওয়াজে চমকে উঠলাম। অয়ন তাড়াতাড়ি নিচে চলে গেল, আর ১০ সেকেন্ড পরে যাকে নিয়ে অফিসে ঢুকলো, শবনম আলী মেহরা। আজকে তাকে দেখে মোটেও বিরিভড বেটার হাফ মনে হচ্ছে না। তাকে দেখে জাদরেল ডিসিপি ক্রাইমও উঠে দাঁড়িয়েছেন। বসুন প্লিজ।
থ্যাংকস। অয়ন আমাকে যেভাবে কল করলেন আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি হলো। কাল আবার আমার ফ্লাইট আছে।
কালকে বেরিয়ে যাচ্ছেন?
হ্যাঁ, এখানে আর ভালো লাগছে না, ঈশান্তের কথা খুব মনে হচ্ছে। আমি আপাতত একটু লন্ডনে থাকতে চাই, ওখানে এখানকার মতো ইন্ট্রুশন নেই, মিডিয়া ওরকম ভাবে চেস করে না।
মির্জা সাহেব যাবেন না আপনার সঙ্গে?
হাসিম না, এই যাত্রায় তো যাচ্ছে না, পরে হয়তো এসে জয়েন করবে আমাকে, ওর ওপর দিয়েও বেশ ধকল গেল।
ঠিকই। দেখ অন্বেষা, দুটো মানুষকে খুন করার প্ল্যান প্লাস এতগুলো জিনিস কভার আপ করা, ধকল তো একটু যাওয়ারই কথা, তাই না?
খুন? হাসিম, এসব কি বলছে নয়ন? হাসিম এমনিতে খুব স্ট্রিক্ট মানুষ, কিন্তু তাই বলে খুন?
ওহো, তোমরা কি বলছো বলতো, আমারই তো গুলি যাচ্ছে। দিজ আর সিরিয়াস অ্যালিগেশনস, বুঝে শুনে পা ফেলো অয়ন।
ম্যাডাম বলছি, একটু চা খাবেন?
না, আপনি তো সাংঘাতিক লোক, কি সব বলে চলে এখন চা খাওয়াচ্ছেন?
হ্যাঁ, প্লিজ ক্ল্যারিফাই।
অয়ন, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমার একদম গোজকাছ হয়নি, ফ্লাইট কাল দুপুর দুটোয়।
আর ধরুন যদি কাল না যাওয়া হয়? এই ধরুন রেডি হয়ে বেরোলেন, এয়ারপোর্টে গাড়ি থেকে নামলেন, ঢুকলেন, লোকজন আপনাকে চিনল, এইবারে আপনি গেলেন ইমিগ্রেশন কাউন্টারে আর সেখানে আপনাকে বসিয়ে রাখল, তারপরে দুজন গার্ড এসে জানালো যে আপনাকে ফ্লাইটে উঠতে দেওয়া হবে না, তখন কেমন হবে?
কেন যাওয়া হবে না, কেন? Who will stop me? আর আমাকে এভাবে হ্যারাস করে কার কি লাভ?
না মানে ধরুন না যদি আমরাই আটকাই।
আপনারা কেন? মিস্টার মুর্মু, অয়ন এসব কি বলছে? আমি সত্য একটা শোকের মধ্যে রয়েছি, তার মধ্যে আপনারা কিনা?
অবশ্য টেকনিক্যালি অ্যারেস্ট করতে পারি না, আপনি তো বিদেশি, কিন্তু কাল যাওয়াটা হয়তো আটকাতে পারি। আই মিন, কাল আপনার ফ্লাইটে ওঠা আটকানো যেতে পারে। আর আপনার ওই মহামান্য ওয়েল উইশার হাসিম মির্জাও বিরাট হাসতে চলেছেন, আর রইল বাকি আপনার এই এখানে লোক দেখানো কান্নাকাটি। আপনি যে গিফটের অভিনেত্রী সে নিয়ে আমার কোনোদিনই সন্দেহ ছিল না।
আমায় এভাবে আর্জেন্টলি ডেকে আনলেন এই বলে যে খুনি ধরা পড়ে গেছে, আমার এক্ষুনি আসা প্রয়োজন, আর এখানে এসে অবধি শুধু ইনসাল্টেড হয়ে চলেছি। আমি একটু নিজের সাথে সময় কাটাতে চাই। অয়ন, প্লিজ, আপনাদের কাছেও আমি হাত জোর করছি, আমাকে একটু একা থাকতে দিন। জীবনে যতবারই সুখ খুঁজতে গেছি, জীবন আমায় দুঃখের ডালি সাজিয়ে দিয়েছে। অয়ন, ঈশান্ত আর ফিরে আসবে না, আমার জীবনে শান্তিও আর ফিরবে বলে মনে হয় না, অন্তত একটু সলিটিউড আমার প্রাপ্য নয় কি?
হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। অয়ন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে।
আরে স্যার, এখনো তো কিছু শুরুই করিনি, শাবনাম আলী স্রেফ এখানেই অভিনয় করছেন এমনটা নয়। লাস্ট কয়েকটা লাইন অবশ্য শাবনামের এমনিতেই মুখস্থ, ওর সুপারহিট ফিল্ম পুরনো দিনের কথার সংলাপ, সেগুলোই নেড়ে চেড়ে আমাদের সামনে পেশ করলেন। এটা মানতেই হবে শাবনাম, আপনার অভিনয় দক্ষতায় কিন্তু এতটুকু মরছে পড়েনি। এই দেখুন না, সামনে ডিসিপি ক্রাইম বসে, বুঝতেই পারছেন এক্ষুনি সমস্ত রিভিল্ড হবে, তাও আপনি কি সুন্দর ম্যানেজ দিচ্ছেন। অন্বেষা, এই ব্যাপারটাকে কি বলে জানিস? গ্র্যাজুয়েশনে পড়েছিলাম।
ড্যামসেল ইন ডিস্ট্রেস।
রাইট ইউ আর, ড্যামসেল ইন ডিস্ট্রেস। কিন্তু আপনি ড্যামসেল হলেও ডিস্ট্রেসে পড়েননি এখনো, এবারে পড়বেন। একটা বৃত্ত সম্পূর্ণ হবে। ঈশান্তের মার্ডারের কিনারা করতে এসেছিলেন, কিন্তু এখানে আসার অনেক আগেই আপনি জানতেন খুনি কে। আমাদের অ্যাপয়েন্ট করেছিলেন নিজেকে সেফ রাখার জন্য, আর খুনি কোথাও কোনো লুজ এন্ড ছেড়ে রেখেছে কিনা সেটা দেখার জন্য। কি তাই তো শাবনাম?
হাউ ডে ইউ, তুমি জানো আই ক্যান ডিস্ট্রয় ইউ?
অবশ্যই জানি। আরে দেখুন কি মুশকিল, আমায় ডিস্ট্রয় করতেই পারেন, কিন্তু আমার বন্ধু, গ্রেটেস্ট ওয়েল উইশার, বিজনেস পার্টনার অন্বেষাকে ডিস্ট্রয় করার কারণটা কিন্তু বুঝলাম না।
আমি অন্বেষাকে ডিস্ট্রয় করব কেন?
মিস্টেক, মিস্টেক, একটু ঘুরিয়ে বলি। ঠিক, আপনি নিজে হয়তো ওর কোনো ক্ষতি করেননি, কিন্তু হাসিম মির্জা কাল মৌলালির কাছে অন্বেষাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল, সেটা আপনি জানতেন, কিন্তু বাধা দেননি, তাই তো?
তুমি কিন্তু লিমিট ক্রস করছো।
ব্যস্ত জায়গায় মির্জার গাড়ি স্পিড লিমিট ক্রস করেছে, তাই আমিও আবার লিমিট ক্রস করতে বাধ্য হচ্ছি। আপনি ব্যাপারটা পুরোটাই জানতেন না?
তোমার মতো ইনসিগনিফিকেন্ট লোকের কাছে আমি কোনো কথার উত্তর দিতে বাধ্য নই।
আমি আপনাকে ফোন করে ডেকেছি স্রেফ অপমান করতে নয়, আপনাকে এইটা জানাতে যে আমরা সবটা জানি।
তাই তো, কি জানো?
গোড়া থেকে শুরু করি তাহলে। অন্বেষা তুই শুরু কর, বাকিটা আমি বলবো। ডিসিপি সাহেব আপনিও শুনুন।
এই যে ঈশান্তের বেস প্রাইস এবারের আইসিটিতে এতটা বেড়ে গেল, তার কারণ শুধু ওর ব্রিলিয়েন্ট ফর্ম নয়, আরো অন্য কিছু। এই বেস প্রাইস বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল ঈশান্তের থ্রুতে মানি লন্ডারিং করা। কি অয়ন, ঠিক বলছি তো?
সাবাস তোপসে, চালিয়ে যাও।
থ্যাংকস। আসলে স্যার, ব্যাপারটা হলো এই যে ঈশান্ত টাকা পাচ্ছে, তবে যতটা ডিজার্ভ করে তার চেয়ে অনেকটাই বেশি পাচ্ছে। ধরা যাক এবার একটা 29 কোটি, অথচ গতবার ওর বেস প্রাইস ছিল 6 কোটি, অর্থাৎ ওকে দেওয়া হলো এক্সট্রা 23 কোটি। এবারে বেশ কিছু শেডি এনজিওর সাথে জুড়ে দেওয়া হলো ওকে। ঈশান্তের মাধ্যমে সেই এনজিওগুলোর অ্যাকাউন্টে নানান সময়ে এই 23 কোটি সেটেল করে দেওয়া হলো। ঈশান্তের গুডউইল বাড়লো, ট্যাক্স ফাঁকিও দেওয়া হলো, ব্র্যান্ড এন্ডর্সমেন্টের ব্যাপারটাও কিন্তু ঠিক তাই। খেয়াল করে দেখবেন, ঈশান্ত যেই ব্র্যান্ডগুলোর অ্যাড করত সেগুলো সবই নতুন।
তুমি বলতে চাও যে টাকা লন্ডার করার জন্যই সেই ব্র্যান্ডগুলোকে এস্টাবলিশ করা হয়েছে?
একদম তাই।
শবনম, আপনি অ্যাক্টর, কাইন্ডলি পরিচালক বা ক্রিটিক হওয়ার ব্যর্থ চেষ্টা না করলেই ভালো হয়। ঈশান্ত 29 কোটি টাকা পেতে পারে না তা কিন্তু একবারও বলছি না। এক্ষেত্রে ঈশান্তকে শিখণ্ডী বানানো হয়েছে, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।
সর্বনাশ! কিন্তু একটা কথা বলো, কলকাতা ওয়ারিয়ার্সকে ব্যবহার করে এই 23 কোটি টাকা পাচার তো হলো, কিন্তু কেউ সন্দেহ করল না?
কেন করবে, যদি সেই টিমের মাথারাই এর মধ্যে জড়িত থাকে।
হোয়াট? এটা তো বিরাট বড় একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম।
আরে স্যার, বসুন বসুন বসুন, আপনি যে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন, ইয়ে তো কুছ ভি নেহি। এই দেখুন ব্যাংকের কাগজ, আমার এক স্কুলের বন্ধুকে ধরে বের করেছি, কাজটা একটু ইয়ে হয়েছে সন্দেহ নেই। এই দেখুন, এনজিওতে টাকা ট্রান্সফার হয়েছে লখনউ ব্রাঞ্চ থেকে। অতএব
হাসিম মির্জা,
মোস্ট এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন।
বাহ বাহ, দারুণ দারুণ, ব্রিলিয়েন্ট, বেশ ভালো নাটক হচ্ছে। তোমরা ফিল্মের গল্প লেখা চালু করে দাও, বেশ নাম হবে। আর এই যে স্যার, ইউ আর ইন দিস টু।
ওনাকে বাদ দিন শবনম, উনি সচক্ষে আমাদের কারনামা দেখেছেন বছর দেড়েক আগে, তাই ওকে অ্যাটাক করে লাভ নেই। আর অয়ন, তুই বলতে চাস যে হাসিম মির্জা এতে তার কাজিন শবনমের হাজবেন্ড ঈশান্ত মেহরাকে জড়িয়েছিল, তাই তো?
একটু ভুল হয়ে গেছে, হাসিম একা নয়, শবনমও ছিলেন, যৌথ প্রজেক্ট। কি শবনম, তাই তো? ওহো, বলবেন না। এ কি, আরে অন্বেষা, শবনম তো খুব ঘামছে, নিশ্চিত চালিয়ে দি।
শাট আপ।
আপনার এই উক্তি আমার অ্যাওয়ার্ড।
আহ বল না অয়ন, শবনম এতে কেন জড়ালেন? মানে হাসিম মির্জাকে তো উনি নাও বলতে পারতেন।
দাঁড়াও পথিকবর, এখনো ধামাকা শুনলা কি?
আরো আছে।
আরে ধুস, সবে তো শুরু, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়। এই কাণ্ডটা শবনম আর হাসিম মির্জা বাংলাদেশেও করেছিল।
ডোন্ট টক রট, আমি তোমায় জেলে পাঠাতে পারি।
ধুস, আমাদের সামনে ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু বসে আছেন। কি স্যার, আমি কি বিআইনি কিছু করলাম নাকি?
মোটেই না, প্লিজ কন্টিনিউ।
থ্যাংক ইউ সো মাচ। তাজা বলছিলাম, হাসিম মির্জা পাঁকাল মাছের মতো স্লাইড করে বেঁচে যাচ্ছিল বারংবার, কিন্তু একজন প্রভাবশালী মন্ত্রীর টাকা লন্ডার করতে গিয়ে শবনম ধরা পড়ে। এর ফলে ফিল্ম ক্যারিয়ারের 12টা তো বাজেই, এমনকি ও দেশের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে।
এরকম বস্তা পচা গপ্প শোনার জন্য আমায় ডেকেছিলে অয়ন? মাই টাইম ইজ ভ্যালুয়েবল।
উঠবেন না শবনম, তাহলে আমাদের এই থিওরিটাই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব, কি বলিস অন্বেষা?
রাইট, এন্ড এভরিওয়ান লাভস এ গুড গসিপ। আর এখন তো চলে দুটো জিনিস, ফুড ব্লগিং আর গসিপ।
আরে দোষ, ওসবের দরকার হবেই না, উনি এমনিতেই বসবেন। কি শবনম, বসুন বসুন।
জাস্ট ব্ল্যাকমেইল। আচ্ছা মিস্টার মুর্মু, কেউ ব্ল্যাকমেইল করলে তার জেল হয় নিশ্চয়ই?
আলবাত জেল হয়, তবে সেটা প্রমাণ করতে হয়। অয়ন তো এখানে কোনো অন্যায় করছে না। দেখুন শবনম, আপনি যদি অপরাধ না করে থাকেন আপনি নির্ভয়ে যেতে পারেন, আর যদি কোনো ক্রাইমে জড়িত থাকেন তাহলে অবশ্য থাকছেন তাহলে। অয়ন প্লিজ কন্টিনিউ।
থ্যাংক ইউ স্যার। যা বলছিলাম, শবনমের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে, তারপরে ওর পাসপোর্ট রিভোকড হয়, অতএব
মায়ানমার
ফুলওয়া। হাসিম মির্জার ওদেশেও চেনাশোনা ছিল, অতএব শবনমের মায়ানমারের পাসপোর্টটা হয়ে গেল, বাংলাদেশ আর ভারতে যাতায়াত শুরু হল। কিন্তু ফিল্ম ক্যারিয়ারটা আর রিভাইভ করা হল না। এরই মধ্যে ওর একটা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে পেয়ে গেল বলির পাঁঠা।
ঈশান্ত মেহরা।
করেক্ট। ঈশান্ত ট্যালেন্টেড কিন্তু করাপ্ট, নেশা, নারী সঙ্গ, অর্থ সব চাই, আবার সবটাই চাই শর্টকাটে। অতএব শবনমের ওকে ফাঁসাতে খুব একটা সময় লাগলো না। ঈশান্ত বুঝে নিল ইকুয়েশনটা, লন্ডার হওয়া টাকার কাট প্লাস সমৃদ্ধি। অতএব ঈশান্তের রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। শবনমের সাথে একটা ধোঁকাবাজি বিয়ে হল, ঈশান্ত তার উদ্দাম নারী সঙ্গের আসক্তি চালিয়ে গেল। কিন্তু একটা সময় তার মনে হতে লাগলো যে এই টাকার সবটুকুই তো তারই প্রাপ্য, তাহলে খামোখা অন্য কাউকে ভাগ দিতে যাবে কেন। এরপর অ্যাকাউন্ট পাল্টে ফেলল, আর এবার টনক নড়ল হাসিম মির্জার। ঠিক হল যে এইবারের আইসিটি শেষ হওয়ার আগেই ঈশান্তকে ভব নদীর ওপারে পাঠিয়ে দেওয়া হবে। কি শবনম, তাই তো?
এই রাপিশের উপর কোনো কমেন্ট করতে চাই না আমি।
আচ্ছা অয়ন, আমার একটা প্রশ্ন আছে। এই যে তুমি এত কিছু বলছো, এটা কিসের বেসিসে? মানে জানো ব্যাপারটা এট অল, নাকি স্রেফ কনজেকচার?
না স্যার, কনজেকচার নয়, কিছুটা অনুমান, আর বাকি প্রমাণটুকু ঈশান্তের সমস্ত অ্যাকাউন্টে ট্রানজাকশন ঘাটলেই পাওয়া যাবে। আর হাসিম মির্জা আর শবনমের অতীতের হদিশ বের করার সম্পূর্ণ কৃতিত্ব আমার স্কুলের বন্ধু দীপের। সেই আমার কথায় সমস্ত নেড়ে ঘেঁটে বের করেছে। মায়ানমার এম্বাসিতেও দীপের বেশ কিছু বন্ধু বান্ধব কাজকর্ম করে। আমাদের এখানকার মিডিয়ারও তো এইসব ব্যাপারের হদিশ পাওয়া উচিত ছিল, কিন্তু তারা তো আর আজকাল ঠিক খবর পরিবেশন করেন না, তারা টিআরপি দেবতাকে তুষ্ট করেই খুশি।
উফ, এত জ্ঞান দিস না, বাকিটা বল না।
আচ্ছা শোন, তোদের কারো এটা মনে হচ্ছে না শবনম তার তুতো দাদার জন্য এত রিস্ক নিচ্ছেন কেন?
কারণ কাজিন তো স্রেফ কাজিন নাও হতে পারে।
সে আবার কি?
আপনি বয়োজ্যেষ্ঠ স্যার, আপনি বলে দিন।
সম্ভবত হাসিম মির্জা শবনমের হাজবেন্ড।
হোয়াট দ্য ফিশ?
নো গালাগালি। কি শবনম, আপনি চুপ যে। আমরা এই যে এরকম মারাত্মক ব্যাপার নিয়ে কথা বলছি, আপনার কিছুই বলার নেই?
তোমরা একদম ফালতু মেন্টালিটির। আমি দেখতে চাই আর কত নিচে নামতে পারো তোমরা।
আচ্ছা ঠিক আছে, দেখুন। আর স্যার, আপনি একদম ঠিক বলেছেন, শবনম আর হাসিম মির্জা বিবাহিত, তাদের ম্যারেজ সার্টিফিকেট কাল সকালের মধ্যেই হাতে এসে যাবে। আর এটা আমি আমার এক কাছের বন্ধুর থেকে জানলাম, এম্বাসি গসিপ সার্কেল থেকে প্রায় 134% শুদ্ধ খবর।
শবনম, আপনি একেবারে গভীর জলের মাছ। ইস, কি চমৎকার অভিনয় করলেন আমাদের সামনে।
গভীর জলের মাছ কি রে, প্রফেসর শঙ্কুর রক্তমৎস্য। যাকে, ওখান থেকে গেলাম প্রফেসর বাগচির ওখানে। ওরিয়েন্টাল নাইট শেড শুনেই আমার স্ট্রাইক করেছিল ব্যাপারটা।
কি স্ট্রাইক করেছিল?
সে কি? ওরিয়েন্টাল নাইট শেড নাম শোনেননি?
না, শুনিনি।
আরে কি যে বলেন, এই ওরিয়েন্টাল নাইট শেড তো আপনি মির্জার কথায় ডিপ্লোম্যাটিক পাউচে করে এদেশে এনেছিলেন, তাই তো এয়ারপোর্টে সার্চ হয়নি। আপনার ওই পেন্ট হাউসে এক্ষুনি রেড করালে ওরিয়েন্টাল নাইট শেডের পাত্রটা তো ওখানেই পাওয়া যাবে।
না, ওখানে আর নেই।
শুধু ঘুঘুই দেখেছ, ফাঁদ তো দেখনি। এইবার আমার ট্র্যাপে পা দিলেন আপনি, পাত্রটা যে অরিজিনালি আপনার কাছেই ছিল সেটা ঘুরিয়ে মেনে নিলেন। আরে অনেশে, এসিটা চালিয়ে দে, দেখছি শুনি ঘানছেন তোর, মানে সত্যি কোথায় তো অতিথি সেবা করবি। হ্যাঁ, যা বলছিলাম, এই ওরিয়েন্টাল নাইট শেড মায়ানমারের এই বিশেষ জনজাতি শিকার করার জন্য ব্যবহার করে থাকে, অতএব সহজ কানেকশন, ওরিয়েন্টাল নাইট শেড অর্থাৎ মায়ানমার, আর মায়ানমার অর্থাৎ
শবনম। গ্রেট, ঈশান্তের যে লোভ হয়েছিল সেটা তুই বুঝলি কি করে একটু বল।
ঈশান্ত, মির্জা, শবনম, কলকাতা ওয়ারিয়ার্স, আইসিটি, এসবই লোভের কারবার। আর ঈশান্ত এই সাম্রাজ্যের নতুন যুবরাজ হবে ভেবেছিল। বেচারা খুবই সরল প্রকৃতির বলতে হবে। যাকগে, এবারে আসি খুনের কথায়। প্রথমে ঈশান্ত মেহরা 22 তারিখে সকাল 11টা নাগাদ হুট করে নিজের হোটেল রুমের বাথটাবে গা ডুবিয়ে চিরনিদ্রার দেশে চলে গেল। তার আগে 10:45 এসেছিল রুবি ঈশান্তকে বোঝাতে, যাতে সে তাকে রাত বিরেতে উৎপাত না করে। রুবি বেচারি জানত তার বয়ফ্রেন্ড রজত রকচটা মানুষ, ঈশান্তকে ঠেঙানি না দিয়ে ফেলে, ঈশান্তকে ঠেঙালে কেলেঙ্কারি হবে। তাই রুবি ঈশান্তের কামরায় গেল, কফি খেল। ঈশান্ত ফোনে ব্যস্ত হয়ে গেল চাঁদনির সঙ্গে। চাঁদনি বেচারি একটাও প্রমাণ খুঁজে পায়নি।
আচ্ছা অয়ন, চাঁদনি কি খুঁজছিল বলে তোমার মনে হয়?
দেখুন স্যার, এটা আপাতত ঠিক জানা নেই, তবে মনে হয় ঈশান্ত শবনম আর হাসিমকে নিয়ে কিছু একটা সন্দেহ করছিল। হয়তো সেটা নিয়েই গভীরে যাওয়ার জন্য চাঁদনিকে কাজে লাগিয়েছিল। আর চাঁদনির টাকা পয়সা দরকার অন্বেষণ। শরিকি বাড়িতে পুরসভা বিপজ্জনক বাড়ি লেবেল সেটে গেছে, ভেঙে পড়তে আর কদিন বাকি। তাই চাঁদনি খুব সম্ভবত হাসিমকে ব্ল্যাকমেল করতে গেছিল, ফলস্বরূপ মার্ডার।
হাসিম মির্জা নিজেই খুন করলো বলছিস?
কি যে বলিস, উনি একেবারে সাধু পুরুষ। হাসিম মির্জা কনসালেটে কাজ করে, ধুরন্ধর বিউরোক্রেট, এত কাঁচা কাজ করার বান্দা সে নয়। আচ্ছা স্যার, কয়েক হাজার টাকার বিনিময়ে মানুষ মারার কন্ট্রাক্ট নেওয়ার লোকের কি অভাব আছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে?
না, তা নেই।
চাঁদনির মৃত্যু যে সুইসাইড নয় তার প্রমাণ ওর মোবাইল, যেখানে ঈশান্ত ও তার সাথে ফোন কলের কোনো অস্তিত্বই নেই। অন্বেষা ভেবে দেখ, গোটা ব্যাপারটাই বড্ড ক্লিন না? শবনম, আমরা না হয় ব্যাপারটায় জড়িয়ে গেছিলাম, অতএব আমাদের চাপা দিয়ে সিভিয়ারলি ইনজিওর করার একটা লজিক আছে। তাই বলে চাঁদনিকেও শেষ করে দেওয়া হতে পারে, এটা জেনেও আপনি চুপ করে রইলেন? আপনি না শিল্পী, লোভের ফাঁদে পা দিয়ে নিজের সংবেদনশীলতা পুরোটাই জলাঞ্জলি দিয়েছেন? আপনাকে মন থেকে রেসপেক্ট করা সত্যিই খুব কঠিন। যাক, এবারে আসা যাক আসল কেসে, ঈশান্তের খুন। আচ্ছা অন্বেষা, রুবি আমাদের বলেছিল যে ওর সামনে ঈশান্ত কথা বলতে বলতে হাঁটছিল আর ঘাড় চুলকোচ্ছিল।
রাইট,
গ্রেট। আমি প্রফেসর বাগচির সঙ্গে দেখা করলাম, ওর থেকে জানা গেল যে ওরিয়েন্টাল নাইটশেড বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। অল্প অল্প ডোজ দিতে থাকলে শরীরে অল্প অল্প উপসর্গ দেখা দেবে, র্যাশ, চুলকানি, ডিহাইড্রেশন, অন্যান্য বিষের মতোই। কিন্তু একটু বেশি ডোজ দিলে বডির ইন্টারনাল টেম্পারেচার এতটাই বেড়ে যাবে যে শরীরের ভেতরে জ্বালা, স্কিনের ইরিটেশন বাড়িয়ে দেবে। তখন চুলকোনো ছাড়া আর কিছুতেই আরাম মিলবে না। আস্তে আস্তে ঈশান্তের ডোজ বাড়তে লাগল, শরীরের ভেতরে বিষ জমতে থাকল। দেখ, শরীরের ভেতরের তাপমাত্রা এমনিতেই বেশি, সেটা এই অদ্ভুত বিষ আরো বাড়িয়ে দিল। 21 তারিখ ঈশান্তের ডোজ বাড়ানো হল। সারা রাত ঈশান্ত শুতে পারেনি। অবাক হওয়ার কিছু নেই, ঈশান্তের বডি আবিষ্কার হওয়ার পরের কিছু ছবি আপনি আমাদের দেখিয়েছিলেন স্যার, তাতে বুঝলাম বিছানা পাট পাট করে পাতা, একজন মানুষ তাতে পিঠ ঠেকালে একটু হলেও চাদর ভাঁজ হবে। আর 22 তারিখ সকালেই ছিল ঈশান্তের আইস বাথের সময়। তবে গিয়ে কনকনে ঠান্ডা জলে শুলেই বডির টেম্পারেচার হঠাৎ করে ঠান্ডা হবে আর ঈশান্ত হার্ট অ্যাট্যাক করে মারা যাবে। কি দারুণ প্ল্যান অন্বেষা, তাই না? ভেবে দেখ, রুমে কেউ নেই, সেভাবে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই, কাকে সন্দেহ করবি?
বাপরে, কি ইভিল ভাবনা! কিন্তু বিষটা লাগাতো কে?
দেখুন স্যার, অটোপসি রিপোর্ট অনুযায়ী বিষের প্রকোপ সবচেয়ে বেশি স্ক্যাল্পে, ঘাড়ে আর হাতে, অর্থাৎ হেলমেট আর গ্লাভসের লাইনিং এ খুব যত্ন করে বিষ মাখানো হতো। যিনি করতেন, প্র্যাকটিসের ফাঁকে সকলের নজর এড়িয়ে তিনি ঈশান্তের কিটে নাইটশেড লাগিয়ে দিতেন। হয়তো কোনো ওয়াটার সলিউবল অয়েন্টমেন্টে মিশিয়ে দেওয়া হতো, যাতে হাতে বা স্ক্যাল্পে লাগালেও ঈশান্তের সন্দেহ না হয়।
যদি অন্য কারো গ্লাভস লেগে যেত,
তার কোনো চান্সই নেই। ঈশান্তের জন্য বিশেষ গ্লাভস বানাত ক্রিকেট কিট কোম্পানি, অতএব সেটা স্পট করা জাস্ট কোনো ব্যাপারই নয়।
কিন্তু কালপ্রিটটা তাহলে কে?
মুর্মু স্যার, ডক্টর কল্যাণ সরকারের রুম ঘাটলেই নাইট শেডের বক্সটা পেয়ে যাবেন আশা করি। আর এই নাইট শেড আর আইস বাথের ডেডলি কম্বো যে তারই অ্যাপ্রুভাল পেয়েছে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বিজয় সান্নালও সবটা জানত কিন্তু চুপ থেকেছে। সে খুব ভালো মতোই জানত যে রজত নির্দোষ।
বলিস কি, কল্যাণ সরকার ওকে কি করে ন্যাব করলো শবনমদা?
খুব সম্ভবত হানি ট্র্যাপে। আর অন্য কাউকে লাগবেই বা কেন? স্বয়ং শবনমের মতো কৃতী অভিনেত্রী থাকতে ডক্টর কল্যাণ সরকারের মতো মানুষকে ফাঁসানো অত্যন্ত সহজ কাজ অন্বেষা।
এনাফ ইজ এনাফ, আমি চললাম। মির্জার সাথে শত্রুতা করে নিজেদের আয়ুটা ভালোই কমিয়ে ফেলেছ, পারলে আমায় আটকিয়ে দেখিও কাল। আর আপনি ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মু, আপনার ব্যবস্থা হাসিম মির্জাই করবে।
ম্যাম, আরে কি হলো, অন্তত একটা ব্রাউনি খান। আরে যা, আরে ওহো চলে গেল, বোধহয় মির্জাকে আপডেট করতে গেছেন। যাক যাক, চুলোয় যাক, ব্রাউনিটা আমিই খাই। ওর ওই ফাঁকা থ্রেট নিয়ে একদম ভাববেন না স্যার।
আরে দূর, ওসব নিয়ে আমি ভাবছি না, তুমি বসে খাও। হে
আই শোন, তুই মিস্টার লাহিড়ির কাছে কেন গেছিলি?
মিস্টার লাহিড়ি কলকাতা ওয়ারিয়ার্স এর অন্যতম ইনভেস্টর, এটা জানতাম। তাই ওকে দিয়ে চাপ বাড়ালাম বিজয় সান্নালের ওপরে, কিছুটা তো আন্দাজ ছিলই, বাকিটা জেনে গেলাম বিজয়ের থেকে।
এই হাসিম মির্জা আর শবনমকে অ্যারেস্ট করা কঠিন হবে বুঝলে, একে ফরেন ন্যাশনাল, তাই আবার এমবেসি কানেকশন, মুশকিল ভাই অয়ন।
সেটা ঠিকই স্যার, ওদের দুজনকে ধরা যেমন কঠিন তেমনই সহজ ডক্টর কল্যাণ সরকার আর বিজয় সান্নালকে অ্যারেস্ট করা। এই দুজনকে কাস্টাডিতে নিলে এরাই তোতাপাখির মতো সব উগড়ে দেবে, আর তাতেও যদি মির্জা আর শবনমকে বাগে আনা না যায় তাহলে সোশ্যাল মিডিয়া তো রইলই, একটা বেশ রিয়েলিস্টিক দেখতে ফেক প্রোফাইল থেকে ওদের এই কীর্তিকলাপ নামধাম ছবি টবি দিয়ে একটা জমকালো পোস্ট করে দিলেই হলো, ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না, আর বিশ্বের অন্য প্রান্তে গিয়েও লাভ হবে না, কারণ ওই সোশ্যাল মিডিয়া পোস্টের পরে ওরা আর ঈশান্তের মতো ক্যান্ডিডেট বাগাতে পারবে বলে তো মনে হয় না। আর এই সুযোগে ক্রিকেটের দুনিয়াটা একটু স্যানিটাইজড হবে। জানিস অন্বেষা, ইডেনের ওই ঘন সবুজ গালিচায় ক্রিকেটই ভালো লাগে রে, এই লোভের বেশাতি নয়। আরো অনেক কথা বলে যাচ্ছিলেন সুশান্ত মুর্মু, আমরা চুপচাপ শুনছিলাম। এভাবেই আরো আধ ঘন্টা কেটে গেল।
শোনো, আজকেই কল্যাণ সরকার আর বিজয় সান্নালকে তুলছি, কাল তোমাদের জানাচ্ছি সবকিছু, ঠিক আছে? থ্যাংক ইউ, তোমাদের দুজনকেই থ্যাংক ইউ, আমার ক্যারিয়ারটা তোমরা বাঁচালে। অ্যাকচুয়ালি অনেক রেড টেপস এর ফাঁস আছে, বোঝোই তো। হ্যাঁ, সে কি, কখন? আরে না না না, মিডিয়াকে ঢুকতে দিও না, আমি আসছি, উইদিন 20 মিনিটস আসছি। আরে না না, আমায় বাদ দাও, এটার স্টেটমেন্ট স্বয়ং সিপি দেবেন, ঠিক আছে? হ্যাঁ রাখো রাখো। আরে শবনম ওর পেন্ট হাউসের ব্যালকনি থেকে পড়ে গেছেন, স্পট ডেড।
সে কি?
সিকিউরিটি আওয়াজ পেয়ে গিয়ে দেখে মহিলা পড়ে আছে।
এই অয়ন, হাসিম মির্জার কীর্তি না তো?
হতেও পারে, এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল, শবনম এই তো বাড়ি গেলেন, এরই মধ্যে এই ব্যাপার। হ্যাঁ, মির্জা ওকে স্টক করে থাকতেই পারে, যাই, অনেক কমপ্লিকেশনস আছে।
স্যার অবশ্যই জানাবেন কি হলো।
আলবাত, আসি।
ও বাবা রে বাবা, এই অন্বেষা কাঁধটা একটু টিপে দে না।
ধুর তোর, রাখ তোর কাঁধ। শোন না, বলছি শবনম আমাদের এর মধ্যে জড়ালো কেন রে?
ওরা জানতো যে আমরা সুশান্ত মুর্মুর কাছের লোক, ওরা বেশ রিসার্চ করেই নেমেছিল না।
দূর, আর ভেবেছিল যে আমাদেরকে ব্যবহার করে সুশান্ত মুর্মুর ইনভেস্টিগেশনটা ঘেঁটে দেবে, না হলে এরকম হাই প্রোফাইল কেসে নিজে থেকে এসে আমাদের মতন স্মল প্লেয়ারদের এই কাজ দেওয়ার কথাই নয়। কিছুটা আমাদের বিপথে চালিত করতেও সক্ষম হয়েছিল, কিন্তু রুবি এসে অনেকটাই সুবিধে করে দিল বল, না হলে কিন্তু আমরা ওই ব্লাইন্ড লেনেই ঘুরে বেড়াতাম এখনো।
করেক্ট, স্বীকার করতে দ্বিধা নেই যে রুবির নাগাল না পেলে আমরা রজতের আশেপাশেই ঘুরতাম, আর শবনম টুক করে কেটে পড়ত। তা তো হলই না, উল্টে আমরা লাফিয়ে লাফিয়ে সত্যান্বেষণের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম। অতএব আমাদের পেমেন্ট ক্লিয়ার করে আমাদের ঝেড়ে ফেলার চেষ্টা না করে আর কোনো উপায় ছিল না। আর তাতেও যখন কাজ হল না, মির্জা জানতে পারল আমি এম্বাসিতে খোঁজ খবর নিচ্ছি, তখন আমাদের গাড়ির ধাক্কায় আহত করার চেষ্টা। আমি শিওর জানিস তো, মির্জার কোনো লোকই আমাদের উপর নজর রেখেছিল, সেই কনসুলেটের নাম্বার প্লেট লাগানো গাড়ি দিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করে।
কিন্তু একটা কথা বল, ঈশান্তের রুমের ওই সেকেন্ড কফি কাপটার কি কেস?
দেখ, এখন তো আমরা ফিঙ্গারপ্রিন্ট আর ডাস্টিং এর দৌলতে জানি যে ওই কাপটায় রজতী কফি খেয়েছিল। ব্যাটার যেরকম ক্যাফেন এডিকশন, তাতে আর ধৈর্য রাখতে পারিনি, নিজেই ঢেলে নিয়েছে।
কংগ্রাচুলেশনস পার্টনার।
এই ব্রাউনি আর আছে
কি?
ব্রাউনি ব্রাউনি হেভি ছিল খেতে, তাই না? আরেকটা।
চুপ কর।
সেদিন রাতে ডক্টর কল্যাণ সরকার আর বিজয় সান্যালকে পুলিশ গ্রেপ্তার করেছিল। হাসিম মির্জাকে অবশ্য পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। শবনমের এই করুণ পরিণতির জন্য অবশ্য উনি নিজেই দায়ী। তাও ওকে এই মার্ডারের সাথে জোড়া গেল না। মিডিয়াতেও লেখা হল ঈশান্তের মৃত্যুর পর নাকি ডিপ্রেসড ছিলেন শবনম। ভাবলে হাসিও পায়। অয়ন আর আমার শবনমের এই পরিণতির কথা ভেবে দুঃখ হয়নি, তবে বেশ অবাক লেগেছে। এদিকে মানি লন্ডারিং ও ঈশান্তের খুনের চার্জে ইন্টারন্যাশনাল সার্কিটে ওদের দুজনের আর রেপুটেশন বলে কিচ্ছু রইল না। কারণ আমাদেরই এক পরিচিত ব্যক্তিকে দিয়ে এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করানো হয়েছিল এই গোটা কাণ্ডটা নিয়ে, আর সেটা ভাইরাল হতে একদম বেশি সময় লাগেনি। সুশান্ত মুর্মু এ সমস্ত খবরই আমাদের আগাম দিয়ে দিয়েছিলেন, আর আমি দেখছিলাম যে অয়ন আমাকে আর মুর্মু স্যারকে জড়িয়ে আর ঠাট্টা করে না, একটু গম্ভীর থাকার চেষ্টা করে। অন্বেষণের বেশ নাম হয়েছে। সুশান্ত মুর্মু প্রায় সমস্ত ইন্টারভিউতেই আমাদের নাম করেছেন, আর আমরা দুজনে না থাকলে যে ঈশান্তের খুনের কিনারাই হতো না, সেটাও ডিসিপি ক্রাইম সব জায়গায় বলেছেন। এই ঘটনার পর একদিন সন্ধেবেলায় আমি আর অয়ন আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। পূর্ণিমার চাঁদ একেবারে জাকারিয়া স্ট্রিটের পুরুষ্ঠ তন্দুরি রুটি। আমার হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল।
অয়ন শোন না, সেদিন রুবির সামনে তোকে ওয়াটসন বলেছিলাম, মানে আমি ওভাবে বলতে চাইনি রে, আই এম সরি। আমি তোকে কখনো কারোর সামনে ছোট করতে চাইনি, কিন্তু তুইও একটা ভুল বলেছিলিস। এই যে তুই বললি যে আমি তোকে ছাড়া ইনভেস্টিগেশনে এগিয়ে গিয়েছি, তুইও তো আমাকে ছাড়া এত কিছু খোঁজ বের করলি, বল সেটা নিয়ে রেগে গেলে হবে? তুই আর আমি তো একটা টিম, পার্টনার্স, রাইট?
হুম,
জানি তোর খুব কষ্ট হয়েছিল, আমাকে ক্ষমা করিস প্লিজ। তুই জানিস তো, অল আই হ্যাভ ইজ দ্য ডিপেস্ট রিগার্ডস ফর ইউ ইন মাই হার্ট।
আর সেই ডিপেস্ট রিগার্ডস এর পাশে ছোট্ট করে একটু অ্যাফেকশনও রাখিস, বুঝলি? অন্বেষণ এজেন্সিতে টু থার্ড নাম তোর সঙ্গে মিলিয়ে, বুঝেছ? আর সেটা আমার অ্যাফেকশনের সচেতন ডিসিশন ছিল, তাই এসব ফালতু কথা আর কখনো বলিস না।
ওকে ওয়াটসন।
হ্যালো,
স্পিকার দে, স্পিকার।
হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, ওয়েট।
কংগ্রাচুলেশন।
থ্যাংক ইউ মিস্টার মির্জা।
তাহলে আমাদের আরেকবার দেখা হবে, কেমন? সেবার অবশ্য আমি মেল আইডি দিয়ে বিল পাঠাতে বলবো না।
নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে এখন অনুকূল বাবু, আপনার সাথে জমি আড্ডা মারার ইচ্ছে রইল। এখন তাহলে রাখি।
মির্জা থ্রেট দিল ঠিকই, আর সেটা বিপজ্জনকও বটে, কিন্তু আপাতত তাতে দমে যাওয়ার পাত্র আমরা নই। সেদিন ছাদে দাঁড়িয়ে জ্যোৎস্না আলো গায়ে মাখতে মাখতে বুঝতে পারছিলাম, একটা নরম হাত আমার আঙুলের ফাঁকে নিজেকে সুন্দরভাবে স্লাইড করে জায়গা করে নিচ্ছে। আমিও তাজা হাওয়ায় শ্বাস নিতে নিতে অন্বেষার হাতটা পরম মমতায়, ভরসায়
নিজের মুঠোর মধ্যে প্রত্যয়ের সঙ্গে ধরে রাখতে শুরু করেছি। আর এও বুঝতে পারছি যে অন্বেষার জীবনে হেস্টিংস, ওয়াটসন বা নিদেন পক্ষে পুঁটিরাম হয়ে থাকতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি আর অন্বেষা অনেকক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইলাম। দুজনের মনেই যে ছলাত দড়াম ধপাস সেটা বেশ বুঝতে পারছিলাম। ঈশান্ত আর শবনম নিজেরা সুখ না পেলেও আমাদের যে মিলিয়ে দিয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই।
সানডে সাসপেন্সে শুনছিলেন সমীক কুমার রক্ষিতের অন্বেষণ সিরিজের প্রথম রহস্য কাহিনী খেলার ছলে খুন। গল্প পাঠ ও মূল চরিত্রে অগ্নি ও অয়ন্তিকা, সুশান্ত মুর্মু শেখর, হরিহর অভিজিৎ, কল্যাণ সরকার ইন্দ্রনীল ভাদুরী, বিজয় রোহিত, শবনম তৃণাঞ্জনা দাস, নিউজ রিডার রিয়া, মির্জা সৌভিক গুহ সরকার, রজত সাক্ষ্য রায়, রুবি পৃথা দাস, সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত সৌম শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব, কাহিনী সূত্রধার ও সৃজনশীল পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। অয়ন আর অন্বেষা ফিরবে শিগগিরই, তবে পরকীয়া টরকীয়া ছাড়া কোনো ভালো কেস পেলে। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।